fear. The real fear with us.
Dear listeners, Assalamu alaikum. Eid Mubarak. Feel the real fear with us. দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দা হোল ওয়ার্ল্ড এর আজকের ঈদ স্পেশাল এপিসোডের তৃতীয় আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতোই আমি আফনান আপনাদের সামনে হাজির হয়েছি দুর্দান্ত কিছু ঘটনা নিয়ে। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আমার সংগ্রহ করা চারটি ঘটনা থাকছে। মোটামুটি একটি দীর্ঘ এপিসোড হওয়ার আশা করছি। প্রিয় লিসেনার্স, আমার নিজের সংগ্রহ করা ঘটনাগুলো দিয়ে আলাদা একটি মোটামুটি দীর্ঘ এপিসোড করা বহুদিন যাবতই হচ্ছে না। কারণ হচ্ছে যে আমি আমার কর্মব্যস্ততার কারণে আমার আগের সেই স্প্রিটে ঘটনা সংগ্রহ করাটা আমার পক্ষে সম্ভব হয় না। মাঝে মাঝে কিছু কিছু ঘটনা আমি সংগ্রহ করতে পারি, আর আপনাদের জন্য আমি আগে থেকেই একটা অ্যাটেম্প নিয়েছিলাম যে এবারের ঈদ আয়োজনে আমার নিজের সংগ্রহ করা কোনো একটি একক স্পেশাল এপিসোড করা যায় কিনা। আলহামদুলিল্লাহ, আমরা সেটা করতে সক্ষম হচ্ছি। প্রিয় লিসেনার্স, এবারের এই এপিসোডে আমার সংগ্রহ করা চারটি ঘটনা থাকছে। চারটি ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনা এমন একটি ঘটনা, এটি সংগ্রহ করার জন্য আমার প্রায় পৌনে দুই বছর অপেক্ষা করতে হয়েছে। এর পেছনে কারণও রয়েছে। কারণ হচ্ছে এই ঘটনাটি আংশিক আমি শুনেছিলাম 2023 সালের জুলাই মাসের শেষ দিকে। যিনি আমাকে ঘটনাটি দিয়েছিলেন তার নাম মোহাম্মদ আকবর আলী। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়। উনি একটি কাজে আমার ওই সময়ে যেই প্রতিষ্ঠানটা ছিল যেখানে আমি চাকরি করতাম, তো ওইখানে উনি আসছিলেন। ওখানে মূলত উনি বিশেষ একটি কাজে আসতেন, সরকারি কাজেই। আমার কাছে মনে হয়েছিল যে লোকটি বেশ অন্যরকম, অন্যরকম বলতে তার আচার আচরণ, তারপরে চলাফেরা, ওনার কাছে কোনো কিছু কথা হয়তো আমি বলতে পারি। তো কথা প্রসঙ্গে ওনার সাথে আমি কথা বলি। উনি কি করতেন, উনি সন্ধ্যার পর আমাদের অফিসের যে বাউন্ডারিটা ছিল, প্রায় 100 একর জায়গার উপর আমাদের অফিসটা, নারায়ণগঞ্জের 2500-এর 20 নন্দী যে ফেরিঘাট, ওখানে তো উনি সন্ধ্যার পরেই চা খাওয়ার জন্য বাইরের কিছু দোকান ছিল ওখানে আসতেন, আমিও যেতাম। আমাদের অফিসে যারা ভেতরে আবাসিকভাবে থাকতেন তারাও বাইরে বের হতেন। কথা প্রসঙ্গে আমি ভৌতিক ঘটনা নিয়ে আলোচনা করি, যেটা আমার আসলে চিরাচরিত অভ্যাস। তখন উনি একটি ঘটনা আমাকে বলতে গিয়েও আংশিক বলেন, ওনার একটা ফোন আসে, উনি আবার উঠে চলে যান। তো এরপরে আমি আসলে ওনার কাছ থেকে পুরোটা শোনার সুযোগ পাইনি। ওনার ফোন নাম্বারটা আমি সংগ্রহ করে রাখি। পরবর্তীতে আমার অন্য আরও একটি গভর্নমেন্ট চাকরি হওয়ার কারণে আমি চলে যাই, দীর্ঘ একটি গ্যাপ। মাঝে মাঝে আমি চেষ্টা করতাম ওনার সাথে হাই হ্যালো করার জন্য, ওই ঘটনাটা নিয়ে কথা বলার জন্য। তো একটা পর্যায়ে উনি জানালেন যে ওনার এই ঘটনার একদম শেষ অংশটা জানা নেই, উনি সংগ্রহ করে জানাবেন, কারণ এটা উনি যাদের কাছ থেকে শুনেছিলেন, ওনার আত্মীয় স্বজন তাদের সাথে যোগাযোগ করবেন, বিশেষ করে যারা ময় মুরব্বীরা রয়েছেন তাদের কাছ থেকে উনি শুনেছিলেন আর কি। এরপর আসলে আমারও ব্যস্ততার কারণে ওনার সাথে যোগাযোগটা ওইভাবে হয়ে ওঠেনি, মাঝে মাঝে আমি যোগাযোগ করতাম। তো এই যে দীর্ঘ সময় ধরে একটু একটু করে করে এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগটা পেয়েছি। ঘটনাটি শোনার পরেই বুঝতে পারবেন যে ঘটনাটি কেমন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আসলে অনেক আগের, ইংরেজ শাসনের শুরুর দিকের ঘটনা। তাহলে বুঝতেই পারছেন যে এখানে তথ্যগত কত সমস্যা থাকতে পারে, কত তথ্য গ্যাপ থাকতে পারে, সেগুলো গুছিয়ে উপস্থাপন করা এটা কিন্তু খুব কঠিন একটি ব্যাপার ছিল। যাই হোক, আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনার স্থান নারায়ণগঞ্জ জেলার সোনারগা নামক যে জায়গাটা রয়েছে আপনারা সকলেই জানেন। এই সোনারগা একসময় বাংলার রাজধানী ছিল। ঈশাখা সোনারগায় বাংলার রাজধানী উনি স্থাপন করেছিলেন। আর এই সোনারগাঁয়ের মধ্যে পানামনগর নামক একটা জায়গা রয়েছে, এই জায়গায় এই সোনারগাঁয়ের রাজধানী ছিল। বাংলার রাজধানী সোনারগাঁ, আবার সোনারগাঁয়ের রাজধানী কিন্তু পানাম নগর। পানাম নগরে কিন্তু এখনো সেই প্রাচীনকালের অনেক ঘরবাড়ি দেখা যায়। বাংলার বারো ভূঁইয়ারা এই এলাকায় বসবাস করতেন, 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই পানাম নগর। ওখানে আরো কয়েকটা নগর রয়েছে, যেমন বড়নগর, খাসনগর। 15 শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী সোনারগাঁ এখানে স্থাপন করেন সুলতানি আমলে। এই পানাম ছিল সোনারগাঁয়ের রাজধানী, তো ওখানে অনেকেই তো বসবাস করতেন। যখন ব্রিটিশ পিরিয়ডটা শুরু হলো, তখন আস্তে আস্তে সেখানকার যেই জাঁকজমক অবস্থা সেটা কমতে শুরু করলো। আমি ওই জায়গা নিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি। আগে কি হতো, ওখানে যে সমস্ত জমিদারি ঘরবাড়িগুলো ছিল বা এই টাইপের পুরনো আমলে যে ঘরবাড়িগুলো ছিল, এগুলো সরকার ইজারা দিত। 2009 সালে সর্বশেষ ইজারা হয়েছিল। এরপরে মানুষজন ওখানে থাকতো, ইজারা নবায়ন করা হতো। একটা পর্যায়ে এসে এই ইজারাটা বন্ধ হয়ে যায়, বিভিন্নভাবে এটা দখল হয়ে যাচ্ছিল। 2009 সালে মূলত এই দখলদারদের উচ্ছেদ করে সেখানে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছিল। এরপর থেকে ইজারা হতো আর কি। একটা পর্যায়ে এখন ইজারা হওয়া বন্ধ হয়ে গেছে, এখন সেটা একটা ধ্বংসপ্রাপ্ত এলাকা বলতেই হবে আর কি। তো ওই সময় পানাম নগরীতে দুজন বেশ ধনী ব্যবসায়ী থাকতেন, দুজনই মুসলিম ছিলেন, তবে দুজনের নাম কি ছিল এটা জানা যায় না। আমরা ঘটনা সুবিধার্থে নাম নিজেদের মতো করে দিব। ধরলাম যে একজনের নাম শরফুদ্দিন, একজনের নাম শাহনেওয়াজ। এই দুজনই বেশ ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ওনাদের যে সমস্ত ব্যবসায়ী এস্টেট যেগুলো ছিল বাংলার বিভিন্ন জায়গায়, ওনাদের বিভিন্ন সম্পদ ছিল, আর ব্যবসা বাণিজ্য তো ছিলই। দেখা যেত যে ব্যবসায়িক অনেক লেনদেন দেরিতে পাওয়া যায়, বা এই যে টাকা পয়সা উদ্ধারটা পরে হয়, পাওনা দাওনা থাকে, এরকম থাকে না। তারপর ফসল তুলতে গেলে পারে নির্দিষ্ট সিজনে ফসল তুলতে হয়, এরকম অনেক দেনা পাওনা থাকে। দেখা যাচ্ছে যে বৈশাখ মাসে হালখাতা করা হয়, ওই এলাকায় এরকম বৈশাখ মাসে হালখাতা করার একটা প্রবণতা আগে থেকে ছিল। সকলের কাছে বেশ ভালো টাকা পয়সা উঠত, বিভিন্ন বকেয়াগুলো উঠত। তখন এক একজন এক এক রকম ভাবে বিনোদনের আয়োজন করতেন, কেউ যাত্রাপালার আয়োজন করতেন, কেউ লাঠি খেলার আয়োজন করতেন, কেউ কুস্তি খেলার আয়োজন করতেন। তো এই যে শরফুদ্দিন এবং শাহনেওয়াজ, এই দুইজনের সাথে অনেক আন্তরিক সম্পর্ক না থাকলেও মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল, যেহেতু ওনাদের ঘর বাড়ি কাছাকাছি জায়গায় ছিল। মোটামুটি একটা আন্তরিক পূর্ণ সম্পর্ক তাদের দুজনের মধ্যে বিদ্যমান ছিল। পারিবারিক পর্যায়ে ওরকম সম্পর্ক ছিল না, জাস্ট খালি দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল। তো দুজন পরামর্শক্রমে সিদ্ধান্ত নিলেন যে এবার দুজন মিলে একটা কুস্তি খেলার আয়োজন করবেন। উনি একজন বড় কুস্তিগীরকে নিয়ে আসবেন, মানে শরফুদ্দিন একজন কুস্তিগীরকে নিয়ে আসবেন, আর শাহনেওয়াজ একজন কুস্তিগীরকে নিয়ে আসবেন। এই দুজনের মধ্যে কুস্তি খেলা হবে, ভালো কথা, সবাই বেশ উৎসুক হয়ে অপেক্ষা করছে সেই দিনের জন্য। সেই দিন চলেও আসে, ওনারা কুস্তি খেলার আয়োজন করেন। এই শরফুদ্দিন যিনি, উনি আসলে যাকে নিয়ে আসছিলেন, উনি ছিলেন মোটামুটি মানে মধ্যম গড়নের একজন কুস্তিগীর। কিন্তু শাহনেওয়াজ সাহেব, উনি যাকে নিয়ে আসছিলেন, মানে যিনি কুস্তিগীর আসছিলেন আর কি শাহনেওয়াজ সাহেবের পক্ষে, যাকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, সে ছিল বেশ উঁচা লম্বা সুঠাম দেখি একজন কুস্তিগীর। সকলে ধরেই নিয়েছিলেন যে এই শাহনেওয়াজ সাহেবের যে কুস্তিগীর, অনেক উঁচা লম্বা যিনি, তিনি জয়লাভ করবেন। কিন্তু সকলকে অবাক করে দিয়ে দেখা গেল ওই যে মধ্যম গড়নের হালকা পাতলা যে কুস্তিগীর, উনি জিতে গিয়েছেন। তো উনি যখন জিতে গিয়েছেন, সবাই তো হই হুল্লো শুরু করে দিয়েছে, কেউ আবার অতি আগ্রহে তির্যক কথাবার্তা বলা শুরু করেছে, শাহনেওয়াজ সাহেবকে লক্ষ্য করে কথা বলা শুরু করেছে, আর ওই কুস্তিগীরকে লক্ষ্য করে কথা বলা শুরু করেছে। শাহনেওয়াজ সাহেব ওই কুস্তিগীরকে বলছে, কি মিয়া, তুমি এইরকম একটা পালোয়ান গোছের কুস্তিগীর, ওই রকম 2-3টাকে তো তুমি ধরাশায়ী করতে পারো, তুমি কেন, তোমার থেকে কম ওজনের, কম উচ্চতার, কম গড়নের একজন কুস্তিগীরের কাছে হেরে গেলা, মান সম্মান আমার থাকলো কিছু? ওই কুস্তিগীর বলেন যে আসলে এই যে কুস্তিগীরের সাথে উনি লড়তে আসছেন, সে নিঃসন্দেহে সেও একজন ভালো কুস্তিগীর, সে অনেক কলা কৌশল জানে, যেটা তার আসলে ওইভাবে জানা নাই, এখনো জানা নাই। আর তার যিনি ওস্তাদ, বিশেষ করে এই যে যিনি বিজয়ী হয়েছেন, তার ওস্তাদ নিশ্চয়ই আরো অনেক কলা কৌশল জানে যেটা তাকে শিখিয়েছেন। যখনই তাকে হিট করেছে, শরীরে এমন কিছু জায়গায় হিট করেছে যে সমস্ত জায়গায় হিট করার নিয়ম নাই, ওই জায়গা ছাড়াই মানে যে সমস্ত জায়গায় হিট করা যায় এমন এমন কিছু জায়গায় এমনভাবে হিট করেছেন তাতে ওই কুস্তিগীর ধরাশায়ী হয়ে যান, তাকে নিচে ফেলে দিতে সক্ষম হন। এগুলো বলেছেন যে ও আসলে এমন এমন জায়গায় আঘাত করেছে, এই এই সমস্ত জায়গায় আঘাত আমি আগেও পেয়েছি কিন্তু কখনো এরকম দুর্বল হই নাই, আজকে কেন জানি দুর্বল হয়ে গেছি। যাই হোক, এখন উনি বলেন যে জীবনে যে আমি কখনো হারি নাই তা তো না, হারছি জিতছি, হার জিত থাকেই, এটা নিয়ে আমার অত আক্ষেপ নাই। আপনি যদি আমার পারিশ্রমিক দিতে না চান আমার কোনো আপত্তি নাই। এরপর ওই যে যিনি কুস্তিগীর, যিনি জিতে যান আর কি, আর যিনি হেরে যান, দুজনই বেশ আন্তরিকতাপূর্ণ পরিবেশে গল্প গুজব করেন। ওই যে বড় কুস্তিগীর যিনি, তিনি ওই একটু কম গরনের যে কুস্তিগীর তাকে অনেক শুভেচ্ছা জানান যে তুমি অনেক ভালো কুস্তি পারো, ভবিষ্যৎ তোমার অনেক ভালো। তো দুজনের মধ্যে কিন্তু বেশ ভালো একটা সম্পর্ক হয়ে যায়। কিন্তু সমস্যাটা দেখা দিল কি, এই যে শাহনেওয়াজ এবং শরফুদ্দিনের মাঝে, এই শরফুদ্দিন সাহেব উনিও অতি উৎসাহে এই শাহনেওয়াজ সাহেবকে লক্ষ্য করে কিছু তির্যক বাক্য ছুড়ে দেন, কিছু হেয় প্রতিপন্ন করা শব্দ উনি উচ্চারণ করেন। অন্যান্য আট দশটা সাধারণ জনগণ যেভাবে অতি উৎসাহী হয়ে কটু কথা বলছে, মজা করছে, ফান করছে, উনিও তাদের সাথে তাল মিলিয়ে কিছু কটু কথা উনাকে বলে বসেন মজা করে। তাকে যে মন থেকে আঘাত করার জন্য বলেছেন বিষয়টা এরকম না, মজা করে বলেছেন। তবে শাহনেওয়াজ সাহেব শরফুদ্দিনের মুখে এই ধরনের কথা আসলে আশা করেন নাই, উনি সকলের সামনে বেশ অপমানিত বোধ করেন। উনি সেখানে আর কোনো কথাবার্তা না বলে চলে যান। এভাবে এই জিনিসটা শেষ হয়ে যায়। এরপরে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, সবকিছু স্বাভাবিক। বৈশাখ মাস যেতে যেতে একটা সময় শীতকালও চলে আসে, মানুষ ভুলে যায় এই কথাগুলো, কেন এরকম কুস্তি তো হয়ই বিভিন্ন জায়গায়, লাঠি খেলা, কুস্তি খেলা হয়, এক পক্ষ তো জিতবে এক পক্ষ হারবে, এটাই তো খেলার নিয়ম, তো মানুষের তো এগুলো মনে রাখার কোনো কারণ নাই। তো বিভিন্ন জায়গায় যখন মানুষজন জড়ো হতো তখন আলাপ আলোচনা করত যে শাহনেওয়াজ সাহেব হেরে গেছে, এত বড় পালোয়ান নিয়ে এসেও হেরে গেল। তো এইগুলো আবার কি করতো, এই কিছু লোকজন, এই লোকজন আবার শাহনেওয়াজ সাহেবের কানের কাছে গিয়ে বলতো যে জনাব এই যে এই লোকগুলো না এই টাইপের কথা বলতে এসে। এই বিষয়গুলো আস্তে আস্তে শাহনেওয়াজ সাহেবকে আরো ক্ষুব্ধ করে তোলে। উনি মনে কষ্ট পেলেও ভুলে যাচ্ছিলেন, কিন্তু উনি দেখলেন যে লোকজন এটা তাকে ভুলতে দিচ্ছে না, বারবার তার ওই কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। এরপর কিছু লোকজন লক্ষ্য করলেন যে এই যে শাহনেওয়াজ সাহেবের যে বাড়ি, এই বাড়িতে গেরুয়া পোশাক পরা তান্ত্রিক গোছের এক লোকের আগমন শুরু হয়েছে। শাহনেওয়াজ সাহেব তো মুসলিম পরিবারের ছিলেন, তার বাসায় একটা তান্ত্রিক আসা যাওয়া করছে, সন্ন্যাসী গোছের লোক, বিষয়টা আসলে স্বাভাবিক না। উনি যদি হিন্দু পরিবারের সদস্য হতেন বা হিন্দু সম্প্রদায়ের লোক হতেন তাহলে বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নেওয়া যেত। তো এই লোকটা কেন আসে, যখন আসে এরপরে দেখা যাচ্ছে যে 15 দিন পর আবার আসে, তারপর চলে যায়, আবার এক মাস পরে আসে, এরকম হচ্ছে, মনে হচ্ছে বিশেষ কোন একটা কাজে আসে। কিন্তু কি কাজে আসে এটা বাইরের লোকজন বুঝতে পারে না। শীতের যখন শেষ, হয়তোবা তখন মার্চের শুরু বা ফেব্রুয়ারি শেষ দিকে, এমন একটা সময় আনুমানিক হবে আর কি, তো এমনই এক সকালবেলা এই শরফুদ্দিন সাহেবের একমাত্র যুবক ছেলে সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য সে ওঠে, প্রতিদিনই সে ওঠে, ওই পরিবারে এই কালচারটা ছিল, প্রতিদিন ফজরের নামাজের সময় সবাই উঠে পড়বেন, বাড়ির যারা পরিবারের সদস্য আছেন আর বাড়িতে যারা কাজ করেন সবাই উঠে পড়েন, এটা ওই পরিবারের একটা কালচার। দেখা গেল সবাই উঠেছে, ওই বাড়িতেই একটা জামাত হতো, বাড়ির যারা মালিক পরিবার মানে মালিক যারা আছেন তারা এবং যারা কাজের লোক ছিলেন সকলে মিলে একটা জামাত করতেন, ফজর জোহর আসর মাগরিব ইশা, কারণ ওখানে অনেক দূরে মসজিদ ছিল, তো ওই সময়ের প্রেক্ষাপটে আর কি, তো যার কারণে বিভিন্ন সময় আসা যাওয়া করাটা কষ্ট হতো, আবার বাড়িতে যারা পাহারাদাররা ছিলেন তারা যদি নামাজের জন্য অন্য জায়গা চলে যেতেন তাহলে আবার চোর টোর আসতে পারতো, অনেক ধরনের ব্যাপার স্যাপার ছিল আর কি, এই জন্য বাড়িতেই একটা জামাত হতো লোকজনদেরকে নিয়ে। তো জামাতে সবাই আসছে, একজন উপস্থিত নাই, সেটা হচ্ছে এই শরফুদ্দিন সাহেবের ছেলে। শরফুদ্দিন সাহেব দেখলেন যে তার ছেলে তো নাই, তো একজনকে বললেন যে এই দেখো তো, ওকে একটু ডাক দাও, ও তো আমার আগে চলে আসে, হয়তো বা ঘুম একটু বেশি হয়ে গেছে, উঠতে পারে, ডাকলো। তো উনি গিয়ে ডাকাডাকি করেন, বেশ অনেকক্ষণ ডাকাডাকি করেন, কোনো সারা শব্দ নাই। তখন এই শরফুদ্দিন সাহেব বলেন, আচ্ছা ঠিক আছে, ও কি অসুস্থ কিনা তো বুঝতে পারছি না, আচ্ছা আমরা নামাজটা শেষ করি, তারপর আমি দেখছি। ওনারা ওনাদের মতো করে সকলে জামাতে নামাজ আদায় করে ফেলেন। নামাজ আদায়ের পর শরফুদ্দিন সাহেব তার ছেলের ঘরে গিয়ে ডাকাডাকি করেন, ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল। উনি অনেকক্ষণ ডাকাডাকি করছেন, শরফুদ্দিন সাহেবের স্ত্রী আসেন, তিনি ডাকাডাকি করছেন, এভাবে অনেকক্ষণ ডাকাডাকি হচ্ছে। জানালা দিয়ে দেখছেন তার ছেলে ঘুমায় আছে, শ্বাস প্রশ্বাস চলছে, সবই ঠিক আছে, কিন্তু ঘুম থেকে ওঠে না। এরপর বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করা হয়, জানালা দিয়ে একটা লাঠি ঢুকিয়ে দেওয়া হয়, তার শরীরে টাচ করা হয়, খোঁচা দেওয়া হয়, অনেকভাবে চেষ্টা করা হয়, এমনকি কৌশলে জানালা দিয়ে পানিও ছুড়ে দেওয়া হয়, কিন্তু না, তার ছেলে ঘুম থেকে ওঠে না, কোনোভাবেই উঠছে না। এই বিষয়টা তখন সকলের আতঙ্ক সৃষ্টি করে ফেলল সকলের মনের মধ্যে, কি ব্যাপার, ঘুম থেকে ওঠে না কেন, এমনটা তো হওয়ার কথা না আসলে। দরজা ভেঙে ফেলা হয়, দরজা ভাঙার পর আবার ডাকাডাকি, এটা সেটা, কিন্তু না, সে ঘুম থেকে আর ওঠে না। তখন পরিবারে কান্নার রোল পড়ে যায়, ঘটনা কি, নিশ্চয়ই এমন কোন একটা বিপদ হয়েছে যার কারণে তার ঘুম ভাঙছে না। ওই সময়ে সোনারগাঁ এলাকায় বড় বড় যে হেকিম কবিরাজ ছিলেন তাদেরকে নিয়ে আসা হয়, ওনারা দেখেন, ওনারা দেখে বলেন যে সে তো জীবিত আছে, ঘুমাচ্ছে, কিন্তু ঘুম ভাঙছে না কেন, এটা তো বোঝা যাচ্ছে না। বেশ কিছু হুজুর ডেকে নিয়ে আসা হয় যারা রাকি রুকিয়া করতে পারেন, তারা ঝাড়ফুঁক করেন, কিন্তু না, কোনো লাভ নাই। যারা রাকি আসছেন ওনারাও বুঝতে পারছেন না যে এটা আসলে কি হয়েছে। ওনারা বারবার বলছেন যে এখানে আসলে কোনো জিনের উপস্থিতি নাই, মনে হচ্ছে এটা তার শারীরিক কোনো সমস্যা, আপনারা হেকিম কবিরাজ দেখেন। এদিকে হেকিম কবিরাজ এই বিষয়ে কিছু বলতে পারেন না। এভাবে ওই দিন তো গেছেই, এরপর আরো বেশ কয়েকদিন চলে যায়, কিন্তু ওই ছেলের ঘুম আর ভাঙে না। একটা সময় হইল কি যে একজন লোক, মানে সুফি গোছের, সুফি সাধক সন্ন্যাসী গোছের কিছু লোক থাকে না, ওই সময়ে এরকম কিছু লোক ধর্ম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। এক জায়গায় ওনারা খুব বেশি দিন থাকতেন না, ধর্ম প্রচারের জন্য এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়াতেন। যেখানে তাদের মৃত্যু হতো ওখানেই তাদের কবর হতো, তাদের অনেক জায়গায় এরকম মাজার হয়ে যেত, যেটা এখনো বিভিন্ন জায়গায় রয়েছে। তো এরকম সুফি গোছের লোক কিন্তু ওই সময় বিভিন্ন জায়গায় আসতেন, দিনের দাওয়াত দিতেন। এমনই এক লোক সোনারগাঁয়ে এসেছিলেন, উনি বেশ কয়েক মাস ওই এলাকায় ছিলেন। তো শরফুদ্দিন সাহেব উনি আগে থেকেই জানতেন যে এমন একজন লোক আছেন, উনি নিজে গিয়ে সেই লোককে আহ্বান করেন তার বাড়িতে আসার জন্য, যে তার এরকম একটা সমস্যা হয়েছে পরিবারে, তার ছেলে ঘুম থেকে উঠছে না। এ কথাটা শোনার পর ওই যে সুফি সাধক যিনি, তো উনি চিন্তা করলেন যে এরকম ব্যাপারটা তো আসলে স্বাভাবিক না। উনি ছিলেন মধ্যবয়সী একজন ভদ্রলোক, একজন আল্লাহওয়ালা পরহেজগার বুজুর্গ ব্যক্তি আর কি, কাঁচা পাকা দাড়ি ছিল, বয়স তার 50 হবে আর কি, এরকম বা 55 হবে এরকম, খুব যে বয়স্ক বিষয়টা এরকম না, যতটুকু বিবরণে জানা যায় যে উনি কান বাবরি রেখেছিলেন ওই সময় আর কি, খুব সুন্দর পরিপাটি, ওই যে একদম এলোমেলো চুল দাড়ি জট লাগানো এরকম কিছু না, খুব পরিপাটি একজন সুদর্শন ব্যক্তি। তো ওনাকে ওই বাড়িতে নিয়ে আসা হয়। উনি আসার পর যখন ওই বাড়িতে ঢুকেছেন, ঢোকার সাথে সাথে বলেন যে শরফুদ্দিন, আপনার বাসায় কোনো জিনের উপস্থিতি আমি ফিল করছি না বা অনুভব করছি না, এই বাড়িতে কোনো পিশাচ শ্রেণীর জিন যে আছে বা তারা কোনো ঘটনা ঘটিয়েছে এটাও মনে হচ্ছে না, তারপর চলুন আপনার ছেলের কাছে যাই। তো উনি টুকটাক কিছু কথা বলতে বলতে ছেলের কাছে চলে আসেন, ছেলের মাথার কাছে বসেন, মাথায় হাত বুলিয়ে দেন, উনি দোয়া দরুদ পড়ে ফু দিতে থাকেন, কিন্তু না, কোনো পরিবর্তন নাই। তখন ওই সুফি সাধক উনি শরফুদ্দিন সাহেবকে বলেন যে শরফুদ্দিন, আমি আপনার বাসায় 7 দিন অবস্থান করতে চাই, আমি তাহাজ্জুদ, জিকির আজগার এবং মোরাকাবা অর্থাৎ ধ্যানে বসতে চাই, আপনি যদি অনুমতি দেন আমি দেখি যে আসলে সমস্যাটা কি, আল্লাহ তাআলার তরফ থেকে আমি কোনো ইশারা পাই কিনা, তাছাড়া এইটা কেন হয়েছে এটা আমি বুঝতে পারছি না। শরফুদ্দিন সাহেব সানন্দে রাজি হন। তবে ওই যিনি সাধক বা সুফি সাধক যিনি এসেছিলেন উনি বলেছিলেন যে এই ধরনের সমস্যা যদি হয়, কেউ এভাবে ঘুমিয়ে থাকে, তার কিন্তু শরীরের যে ক্ষুধা এটা কিন্তু লাগছে সময়ের সাথে। আর যেহেতু ও ঘুমিয়ে আছে ও তো গিলতে পারবে না, এই জন্য আপনারা তরল জাতীয় একদম তরল পদার্থ যেটা ওর গলা দিয়ে নেমে যাবে এমন কিছু তরল পদার্থ ওর মুখে দিয়ে দেন। বিশেষ করে ডাবের পানি উনি খাওয়াতে বলেছিলেন। ডাবের পানি খেলে শরীরের বেশ কিছু ঘাটতি পূরণ হবে। একদম তরল জাতীয় কিছু খাবার তখন খাওয়ানো শুরু হয়। এদিকে একদিন যায়, দুই দিন যায়, বলা হয়েছিল যে উনি নিজের থেকে যতক্ষণ কিছু না বলবেন ততক্ষণ যেন ওনারা কেউ জিজ্ঞাসা না করেন। ওনার জন্য একটা আলাদা ঘর দেয়া হয়েছিল, যেটা ওইটা ওই যে ছেলেটা ঘুমিয়েছিল আর কি তার পাশেই। তো এভাবে উনি কিন্তু ওনার মতো করে জিকির আজগার করছেন, মুরাকাবায় বসেছেন, তাহাজ্জুদ পড়ছেন, অন্যান্য ওয়াক্তীয় নামাজ তো আছেই। ওয়াক্তীয় নামাজগুলো ওনাদের বাসায় যে জামাত হতো সেই জামাতে উনি শরিক হতেন। এছাড়া অন্যান্য সময়ে উনি ওনার জন্য যে বরাদ্দ রুমটা ছিল সেখানে চলে যেতেন। সাত দিন পর উনি অত্যন্ত বিমর্ষভাবে, মানে বিমর্ষ চেহারায় এই শরফুদ্দিন সাহেবের সাথে কথা বলেন। তো তার এই বিমর্ষ চেহারা দেখেই শরফুদ্দিন সাহেব বুঝেছিলেন যে বিষয়টা খুব জটিল। উনি নিজে থেকেই, এই যে সাধক যিনি, উনি নিজে থেকে বলছেন যে শরফুদ্দিন সাহেব, আমি সাত দিন মোরাকাবায় বসেছি, প্রথম দিন আমি যেটা অনুভব করেছি আজ সপ্তম দিনও সেই একই জিনিস অনুভব করেছি, সেটা হচ্ছে এখানে পিশাচ শ্রেণীর কোনো জিনের কারসাজি নেই। দ্বিতীয় কথা, আমি যখন এটা সমাধানের জন্য চেষ্টা করছিলাম, আল্লাহ তাআলার কাছ থেকে ইশারা আসে কিনা সেটা বোঝার জন্য আমি চেষ্টা করছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, ইস্তেখারা করছিলাম, বারবার শুধু একজনের চেহারাই আমার চোখের সামনে ভেসে উঠছে, সেটা হচ্ছে আমার যিনি ওস্তাদ তার চেহারা। আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ তাআলা আমাকে দেখানোর চেষ্টা করছেন যে আমার ওস্তাদের কাছে গেলে এই বিষয়ের একটা সমাধান উনি দিলেও দিতে পারেন। শুরুর দিকে আমি বুঝতে পারি নাই যে বারবার আমার ওস্তাদের চেহারাটা আমি কেন দেখছি, তো এখন আমি মোটামুটি নিশ্চিত যে আমার ওস্তাদের কাছে আমাকে যেতে হবে। আমি তো ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম দিন প্রচারের জন্য, এখন তার কাছে যাওয়ার জন্যই আল্লাহ তাআলা হয়তো আমাকে নির্দেশ করছেন। তো আমি তার কাছে যেতে চাই, আপনার কাছ থেকে এক মাস সময় নিতে চাই, কারণ উনি যেখানে আছেন জায়গাটা বেশ দূরে, আমার যেতেও সময় লাগবে আর আসতেও তো সময় লাগবে, তার সাথে কথা বলবো উনি কি সমাধান দেন, সর্বোচ্চ এক মাস। যদি এক মাসের মধ্যে আমি না আসি ধরে নেবেন আমার মৃত্যু হয়ে গেছে, কারণ মানুষের হায়াত মৌত সব আল্লাহর হাতে, মানুষের মৃত্যু কোথায় হবে কেউ তো বলতে পারে না। আর এর মধ্যে আমি অবশ্যই ফিরে আসবো ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি, ভালো খারাপ কোনো খবর নিয়ে হলেও আমি আসবই, এটা উনি বলেন। এখন যেহেতু দ্রুত যাওয়ার একটা ব্যাপার ছিল আর উনি যে ঠিক কোন জায়গায় যেতে চেয়েছিলেন, কোন জায়গায় ওনার ওস্তাদ ছিল এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না, তখন এই শরফুদ্দিন সাহেব উনি বলেছিলেন যে আমি আপনাকে দ্রুত গতিতে যাওয়ার জন্য যতটুকু সম্ভব আমার তরফ থেকে করা যায় সেটাকে আমি করতে পারি। কিছু সময় চুপ থেকে সেই বুজুর্গ ব্যক্তি বলেছেন হ্যাঁ আপনি সেটা করতে পারেন। তখন উনি খুব দ্রুত গতির একটা ঘোড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, ওনার যাওয়া আসার জন্য কিছু খরচ উনি দিয়ে দিয়েছিলেন, যদিও বা উনি নিতে চান নাই কারণ উনি পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অভ্যস্ত আর কি। তারপরও যেহেতু একটা সমস্যা হয়ে গেছে এই জন্য উনি রাজি হয়েছিলেন, উনি ঘোড়া নিয়ে চলে যান। এক সপ্তাহও একটু বেশি সময় পর, হয়তো বা দশ দিনের মাথায় ওই বুজুর্গ ব্যক্তি ফেরত আসেন। আর এর মধ্যে বুজুর্গ ব্যক্তি যেই ধরনের ট্রিটমেন্টগুলো দিয়ে গিয়েছিলেন ওই ছেলেটার জন্য, পরিবার থেকে এই কাজগুলো করা হচ্ছিল। দশ দিন এইভাবে কিন্তু সে ঘুমাচ্ছেই, এই ছেলেটা এইভাবে ঘুমাচ্ছে। সাত দিন তো উনি সাধনা করলেন, তারপর দশ দিন, এরকম সতেরো আঠারো উনিশ দিন বা এরকম বিশ দিনের কাছাকাছি এরকমই চলছে। তো এই বুজুর্গ ব্যক্তি ফেরত আসেন। ফেরত আসার পর উনি এক ভয়ঙ্কর ঘটনা বর্ণনা করেন। উনি এসে বলেন যে আমি যেই তথ্যটা নিয়ে এসেছি সেটা জানলে আপনারা খুব ভয় পেয়ে যাবেন। আমি বুঝতে পেরেছি যে আসলে কি ভয়ঙ্কর একটা ঘটনা এই ছেলেটার সাথে ঘটে গেছে, একটা নিরীহ নিষ্পাপ একটা ছেলের সাথে এরকম একটা ঘটনা ঘটবে এটা আসলে আশা করা যায় না। কিন্তু শরফুদ্দিন সাহেব আপনাকে কোরআন ছুঁয়ে আমাকে এবং আমার সামনে প্রতিজ্ঞা করতে হবে যে আমি যেই কথাগুলো বলবো এ কথা শোনার পর আপনি প্রতিশোধ গ্রহণ করবেন না। এইটা তো আসলে শরফুদ্দিন সাহেব মেনে নিতে চান না, বলে আমার ছেলের সাথে কেউ এরকম ঘটনা ঘটাবে আর আমি প্রতিশোধ নেব না, শরীয়ত কি সেই প্রতিশোধ নিতে আমাকে অধিকার দেয়নি? তখন ওই বুজুর্গ ব্যক্তি বলেন, হ্যাঁ দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি হাকিমের কাছে যেতে পারেন এই বিচার নিয়ে, কিন্তু এই বিচারটা এমন একটা বিচার এটা প্রমাণ করা সম্ভব নয়, তাই আপনি ধৈর্য ধরবেন, এটাই আমার ওস্তাদের তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তুমি কোরআন শুয়ে তাকে শপথ করাবা তিনি যেন প্রতিশোধ গ্রহণ না করেন, তিনি যেন এটার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন। এরপর যদি উনি এই শপথ গ্রহণ করেন তাহলেই পরবর্তী পদক্ষেপে যাওয়া যেতে পারে আর কি, মানে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এই বিষয়ে আগানো যেতে পারে। এরপর শরফুদ্দিন সাহেব কোরআন ছুঁয়ে সকলের সামনে প্রতিজ্ঞা করেন যে উনি প্রতিশোধ গ্রহণ করবেন না, আল্লাহ সুবহানাহু তাআলা যতটুকু করেন আল্লাহর যে বিচার যেটা হয় সেটাই হবে যিনি এটা করেছেন, কিন্তু উনি নিজের থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করবেন না। যখন উনি পবিত্র কোরআন ছুঁয়ে এই প্রতিজ্ঞাটা করেন তখন এই যে যিনি বুজুর্গ ব্যক্তি সুফি সাধক উনি একটি ঘটনা বর্ণনা শুরু করেন। উনি বলেন যে শরফুদ্দিন সাহেব, আপনি বেশ কিছুদিন আগে একটি কুস্তি খেলার আয়োজন করেছিলেন, সেই কুস্তি খেলায় আপনার মতোই আরেকজন ধনাঢ্য ব্যবসায়ী সেও অংশগ্রহণ করে তার একজন কুস্তিগীরকে নিয়ে, তার কুস্তিগীর তো হেরে যায়, আপনার অনেক কটু কথা বলেছেন, সে তো এটা সইতে পারেনি, একটা সময় সে ভুলে গিয়েছিল কিন্তু আশেপাশের লোকজন এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা বলতো, সেগুলো আবার লোকজন এসে তার কানের কাছে বলতো, যার কারণে সে এই বিষয়টা নিয়ে খুব মনে কষ্ট পায়। কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায় এটার সুযোগ সে বের করতে থাকে। তখন কেউ একজন বুদ্ধি দেয় যে এমন একটা ব্ল্যাক ম্যাজিক করা যায় কিনা যাতে করে এই শরফুদ্দিন সাহেবের একমাত্র ছেলে সে মারা যায়, কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকটা এমনভাবে হতে হবে কেউ যেন ঘুণাক্ষরেও বুঝতে না পারে যে এটা কে করেছে কিভাবে হয়েছে। আর এই পদ্ধতি অত্যন্ত জটিল একটা পদ্ধতি, এই পদ্ধতি প্রাচীন মিশরীয় জাদুবিদ্যা এবং সিন্ধু সভ্যতায় যে জাদুবিদ্যাগুলো ছিল এই জাদুবিদ্যা প্রয়োগ করে এই জটিল এই পদ্ধতিটা প্রয়োগ করা যেতে পারে। সেটা কি? সেটা হচ্ছে এই ছেলেটার আত্মাকে বন্দী করে ফেলতে হবে, দীর্ঘমেয়াদে যদি বন্দী করে ফেলা যায় একটা সময় এই ছেলেটা মারা যাবে, আর মারা যাওয়ার পর তখন কেউ তো বুঝতে পারবে না যে কি হয়েছিল। আর এই পদ্ধতিতে কালো জাদু করা হলে তখন কারো বোঝারই উপায় নেই, আর এভাবেই এই ছেলেটার মৃত্যু হবে, আপনারা কেউ বুঝতে পারবেন না আর কেউ প্রমাণও করতে পারবে না। ওই সুফি সাধক এটাও বলেন যে উনি যখন ওনার ওস্তাদের কাছে গিয়েছেন, ওস্তাদ সব কথা শোনার পর উনিও একই রকম ভাবে মোরাকাবায় বসেছেন, ইস্তেখারা করছেন আল্লাহ তাআলার তরফ থেকে কি নির্দেশনা আসে। টানা কয়েকদিন উনি এরকম আমল করার পর ওনার যেই ছাত্র বা শিষ্য, এই যে যিনি সুফি সাধক যিনি গিয়েছেন আর কি তার ওস্তাদের কাছে, তার ওস্তাদ একটা ঘটনা বলেন। ঘটনাটা যে পরিপূর্ণ বিষয়টা এরকম না, উনিও পরিপূর্ণভাবে বলতে পারেননি, উনি একটা সমাধানের পথ বলেছেন যে এইভাবে এইভাবে এটা হতে পারে। তো উনি বলেছিলেন যে এই যে যে ছেলেটা, এই ছেলেটা ঘুমিয়ে আছে, ওর আত্মাকে বন্দী করা হয়েছে, এই কাজটা কোনো খারাপ জিন করেনি, খুবই ভালো আল্লাহওয়ালা একজন জিন এই কাজটি করেছে, আর যে পদ্ধতিতে করা হয়েছে এই পদ্ধতিটা এটা ব্ল্যাক ম্যাজিকও না, এটা হচ্ছে হোয়াইট ম্যাজিক, মানে সাদা জাদু। ওই যে বুজুর্গ ব্যক্তি উনি হলো অবাক হয়েছেন যে এই রকমের আল্লাহওয়ালা একজন বুজুর্গ জিন কিভাবে এমন একটা কাজ করতে পারে। উনি ব্ল্যাক ম্যাজিক করেন নাই, উনি হোয়াইট ম্যাজিক করেছেন, কিন্তু এটার কার্যকারিতা ব্ল্যাক ম্যাজিকের মতোই। উনি কেন এটা করলেন এইটা ওই ওস্তাদের বোধগম্য হচ্ছেই না, যে তার দ্বারা তো এটা সম্ভব না, উনি কেন এটা করলেন? নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটেছে যাতে উনি করতে বাধ্য হয়েছেন। এখন কি কারণে এটা হয়েছে এটা বলা যায় না, তবে ওই যে উস্তাদ উনি একটি পথ বাতলে দিয়েছেন কিভাবে ওই জিনের সাথে দেখা করা যায়, আর ওই জিনের নাম হচ্ছে আরারাত। মাটির নিচের যে জগৎ, এই জগতের বাদশাহ উনি। ইংরেজিতে যদি আমরা বলি তাকে বলতে হবে যে দ্য লর্ড অফ আন্ডারওয়ার্ল্ড। তিনি অত্যন্ত প্রতাপশালী একজন বাদশাহ জিনেদের মধ্যে, এবং তার শক্তির কাছে আশেপাশে দাঁড়ানোর মতো কেউ নাই। তিনি এত প্রতাপশালী, উনি বংশ পরম্পরায় অনেক শক্তিশালী হয়েছেন, আর উনি নাকি সাহাবি জিনদের কাছ থেকেও হাদিস শিক্ষা নিয়েছেন। তাহলে তার দ্বারা এরকম একটা ঘটনা হবে, মানুষের ক্ষতি হবে, এটা তো আশা করা যায় না। এটাতে ওই ওস্তাদজি অবাক হয়েছেন। তখন ওই ওস্তাদজি তার এই শিষ্যকে বলেছেন, এই সুফি সাধককে বলেছেন যে তুমি আরারাতের সাথে দেখা করবা। উনি একটি চিরকুট লিখে দিয়েছেন এবং উনি একটি পদ্ধতি বাতলে দিয়েছেন যে পদ্ধতিতে ওই আরারাতের সাথে দেখা করা যেতে পারে। তার কাছে গিয়েই দেখা করতে হবে, তাকে হাজির করার কোনো সুযোগ নাই। তাকে হাজির করতে গেলে নিশ্চিত মৃত্যু। কারণ হচ্ছে যে এই ধরনের সম্মানিত জিনদেরকে হাজির করার দুঃসাহস দেখানো ঠিক নয়, যদি না ওনারা নিজে থেকে এসে দেখা দেন। আর এই সুফি সাধকের যিনি ওস্তাদ উনি বলেছিলেন যে আরারাতকে আমার এই মুহূর্তে ডাকাটা ঠিক হবে না, কেননা সে যেই প্রেক্ষাপটে এই ঘটনাটি ঘটিয়েছে এই প্রেক্ষাপটটা না জেনে আমি তাকে ডাকতে পারি না। কি এমন হয়েছে যার প্রেক্ষাপটে তিনি এই কাজটি করেছেন, এই জন্য তার সাথে তুমি দেখা করো। এই তথ্যগুলো দেওয়ার জন্যই এই যে যিনি সুফি সাধক উনি এসেছিলেন এবং ওনার ওস্তাদ একটি চিরকুট লিখেছেন এবং কিছু সময় বলে দিয়েছেন একটা বিশেষ জায়গায় যেতে হবে, একটা পাহাড়ি এলাকায় যেতে হবে। তবে উনি বলেছিলেন যে এটা বাংলাদেশের কোন একটা পাহাড়ি এলাকার নাম বলেছিলেন, নির্দিষ্ট করে বলা যায় না, তবে এতটুকু বলা যায় এটা সিলেট বা চট্টগ্রাম অঞ্চলের কোন একটা পাহাড়ি এলাকায় যেতে হবে, এতটুকু বলেছিলেন। ওখানকার একটা বিশেষ জায়গার নাম বলেছিলেন, এটা কোন জায়গা এটা আসলে এত বছর পরে সেটা নিশ্চিতভাবে বলা যায় না। তো যাই হোক, এরপর ওখান থেকে উনি রওনা দেন যে আমি যাব সেখানে। তবে যাওয়ার সময় এই যে যিনি শরফুদ্দিন সাহেব ওনার কাছে একজন বিশ্বস্ত সহযোগী চেয়েছিলেন, যে আপনার খুবই একজন বিশ্বস্ত নামাজি একজন সহযোগী আমার সাথে দিয়ে দেন, প্রতিমধ্যে যদি কোনো কারণে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাকে চলে যেতে হয় আমার বাকি কাজ যেন আমি তাকে দিয়ে করাতে পারি, সেই জন্য কাজটি করতে পারে। তখন উনি ওনার পরিচিত লোকদের মধ্যে খোঁজ খবর নেওয়া শুরু করেন। অল্প সময়ের মধ্যেই একজন টকবগে যুবককে উনি মনোনীত করেন যে একে আপনি নিয়ে যান। তো সেই যুবকের সাথে সেই সুফি সাধক রওনা হন, দুইজন দুটো ঘোড়ায় চড়ে রওনা দেন। ওই সময় তো ঘোড়ায় চড়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, তো কতদিন লাগবে এটা কিছু বলেন নাই। তো ওনারা তো রওনা দিয়েছেন, হয়তোবা সিলেট বা চট্টগ্রামের কোনো একটি জায়গায় ওনারা গিয়েছিলেন। তখন তো জনবসতি এরকম ছিল না, মানুষ খুব কম ছিল, অনেক দূরে দূরে মানুষজন থাকতো, সন্ধ্যা নেমে গেলে আর হাঁটাচলা করা যেত না, দিনের যাত্রা ওখানেই সমাপ্তি ঘোষণা করে পরদিন ফজরের পরে মানে সকাল হলে আবার যাত্রা শুরু হতো এইভাবে। তো এভাবে ওনারা পাহাড়ি একটা এলাকায় গিয়েছিলেন আর কি। পাহাড়ি এলাকায় যাওয়ার পর যেটা হয়েছিল যে একটা নির্দিষ্ট জায়গায় ওনারা আসেন দিনের বেলাতেই, এই ঘটনা দিনের বেলাতেই। নির্দিষ্ট জায়গায় আসার পর ওই যিনি সুফি সাধক উনি একটা কাপড়ের উপরে নকশা ফলো করছিলেন আর কি, যে ওনার ওস্তাদ একটা নকশা দিয়েছিলেন। তো ওই নকশা ফলো করতে করতে ওনার একটা জায়গায় এসেছিলেন, জায়গায় আসার পর ওখানে দাঁড়িয়ে যান, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে যে পাহাড় আছে কিন্তু আশেপাশে গাছগাছালি আছে, এইখানে যে কোনো জিন থাকতে পারে, যে ভয়ঙ্কর কোনো জায়গায় এরকমটা মনে হচ্ছে না। কিন্তু এই জায়গায় এই নকশাটার সমাপ্তি, এতটুকু বুঝতে পেরেছিলেন। এখন উনি কি করবেন বুঝতে পারছিলেন না, যে এখানে তো কোনো কিছু মনে হচ্ছে না, উনি অপেক্ষা করবেন, রাতের বেলা এখানেই থাকবেন, কিন্তু এখানে কি হতে পারে আসলে ওনার ওই সময়ের প্রেক্ষাপটে বোধগম্য হচ্ছিল না। এরকম চিন্তা করছেন, ওনার সাথে যে ছেলেটা আসছে তার সাথে আলোচনা করছেন যে এখন কি করি, রাত্রে এখানে অবস্থান করি, রাতের বেলা যদি কোনো কিছু হয়, কেউ আসে, তখন দেখা যাবে। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা লাগে নাই, হঠাৎ করে দেখা গেল একটা ছোট্ট বানরের বাচ্চা লাফিয়ে লাফিয়ে কোত্থেকে যেন চলে আসছে। তো বানরের বাচ্চা সামনে এসে বানরের যে স্বভাব লাফালাফি করা, দুষ্টুমি করা, এমনটা করল না। সে এসেই দু পায়ে দাঁড়িয়ে এই দুইজনকে হাত উঁচু করে সালাম দিল, সালাম দিয়েই ইশারা করে সালাম দিল আর কি, সালাম দিয়ে এক হাত সামনে এগিয়ে দিয়েছে। তো বানরের বাচ্চার এই আচরণ দেখে ওই যে যেই যুবক ছেলেটা গিয়েছে সে বেশ অবাক হয়েছে। বানর সাধারণত দলবদ্ধভাবে থাকে, আর বাচ্চা বানর তার মার সাথে বা বাবার সাথে থাকে, এরকম একা একা কিন্তু থাকে না। কিন্তু এরকম ছোট্ট একটা বাচ্চা বানর লাফিয়ে লাফিয়ে কোত্থেকে আসলো দলছুট হয়ে, বিষয়টা তাকে খুব অবাক করে। ওই বানর বাচ্চা যখন হাত এগিয়ে দেয় তখন কিন্তু ওই সুফি সাধক বুঝতে পেরেছিলেন সে আসলে কি চাচ্ছে। তার ওস্তাদ যে চিরকুটটা দিয়েছিলেন সেই চিরকুটটা তখন ওই বানরের হাতে দেয়। ওই বানরটা কি করলো, হাতের সামনে নিয়ে জাস্ট খালি একটু দেখলো, দেখার পর চিরকুটটা আবার ওই সুফি সাধকের হাতে দিয়ে দিল। এরপর বানরটা লাফিয়ে লাফিয়ে কোথায় যেন চলে গেল। পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আবার সে ফেরত আসলো। ফেরত আসার পর ইশারা দিল যে তার সাথে সাথে যেতে হবে। তার সাথে সাথে হয়তো পাঁচ মিনিট পথ তারা এগিয়েছেন। আসার পরে মনে হলো যে একটা বড় পাথরের কাছে এসে তারা দাঁড়িয়ে গেলেন। এরপর কি হলো, ওই বানরটা ওই পাথরের উপরে বারবার হাত দিয়ে একটা ধাক্কা দেওয়ার মতো চেষ্টা করছে, মানে হাত দিয়ে তার উপরে থাবা দিচ্ছে বা চড় দিচ্ছে পাথরের উপর, এরকম এরকম শব্দ হচ্ছে, হালকা শব্দ। হঠাৎ করে কি হলো, ওই পাথরের উপরে মনে হলো একটা দরজা ছিল যেটা বাইরে থেকে বোঝা যায় না, সেটা খুলে গেল। ভেতর অন্ধকার, একদম অন্ধকার। তখন ওই যে বানরের বাচ্চাটা সে ইশারা করে, হাত দিয়ে ইশারা করে তাদের দুজনকে ঢুকে যেতে, তাদের কাছে যে ঘোড়াটা ছিল ঘোড়াটা এখানে রেখে ভেতরে ঢুকে যেতে। তখন এই যে যিনি সুফি সাধক উনি এই যে যুবক ছেলেটাকে বললেন যে বাবা তুমি এখানে অবস্থান করো, ঘোড়াগুলোর দেখাশোনা করো, এখন আর তোমার যাওয়ার অনুমতি নাই, এখন আমাকেই যেতে হবে, কারণ এই পথটা খুব ভয়ঙ্কর। আমার ওস্তাদ বলে দিয়েছিলেন যে যখন ওই জগতে যেতে হবে ওই জগতে যেন আমি একাই যাই, এমনটাই অনুমতি আছে, তোমাকে নিয়ে গেলে তোমার বিপদ হতে পারে। তখন ওই যুবক ওখানে অবস্থান করেন। এরপর ওই সুফি সাধক ওই অন্ধকারের ভিতরে ঢুকে যান। অন্ধকারে ঢোকার পরপরই চারদিকে অন্ধকার, মানে ভেতরে আলোর কিচ্ছু নাই, ওই দরজাটাও বন্ধ হয়ে যায়। হঠাৎ করে ভেতর থেকে মনে হলো কেউ খুব মৃদু স্বরে সালাম দিল, আসসালামু আলাইকুম বলে। তারপর ওই জিনিসটা বলল যে জনাব আপনি আমার সাথে সাথে এগিয়ে আসুন, আপনি অন্ধকারে পা ফেলুন, কোথাও হোঁচট খাবেন না, কোথাও বাধাগ্রস্ত হবেন না, আপনি আসুন আমার সাথে। তো অন্ধকারে এভাবে হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা জায়গায় এসে ওনার চোখ ধাঁধিয়ে যায়। উনি দেখেন সামনে বিশাল এক জগৎ, এর ভিতরে বিশাল বিশাল পাহাড় রয়েছে, গাছপালা রয়েছে, পাহাড়ের গায়ে বিভিন্ন ঘরবাড়ি রয়েছে, মানুষের আকৃতির বিভিন্ন অবয়ব হেঁটে বেড়াচ্ছে, সেখানে অনেক আলোয় আলোকিত। কিন্তু আলোর উৎস কি, ওখানে কি সূর্য থেকে আলো আসছে না কোথা থেকে আলো আসছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক আলো রয়েছে চতুর্দিকে। এরপর একটা অবয়ব তার কাছে আসে, দেখতে মানুষের মতোই কিন্তু মাথাটা শরীরের থেকে স্বাভাবিক যেরকম থাকা উচিত মাথার সাইজটা মনে হচ্ছে এর থেকে একটু বড়, চোখগুলো বেশ বড় বড়, হাত পাগুলো বড় বড়, নখগুলোও বড় বড়। মানে হঠাৎ করে দেখলে একটু ভয় লাগবে, কিন্তু ভয়ে যে মানুষ অজ্ঞান হয়ে যাবে সেটা এরকম না। এরকম অবয়ব একজন আসে, এসে আবার তাকে সালাম দিয়ে বলেন যে আপনি আমাদের মেহমান, আসুন, আপনার বিষয় আমরা জেনেছি, আপনার প্রবেশের অনুমতি আছে, আপনি আমার সাথে আসুন। এরপর তার সাথে উনি হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে বিশাল একটা প্রাসাদ দেখতে পান। সেই প্রাসাদের ভেতরে তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর দেখা গেল বিশাল একটা সিংহাসনের উপরে একজন ব্যক্তি বসে আছেন। তো ওই ব্যক্তিকে দেখার পর প্রথম দেখায় একটু ভয় লেগেছিল, কারণ তাকে দেখে মনে হচ্ছিল যে তার মুখের উপর কোনো মাংস নেই, কঙ্কাল মনে হচ্ছে মুখমণ্ডলটা, কিন্তু তার শরীরটা বেশ উঁচা লম্বা। এখন বেশ উঁচা লম্বা বলতে উচ্চতা তার সর্বোচ্চ হয়তোবা 10 ফুট হতে পারে আনুমানিক, এরকম আর কি, মানে বিশাল দানবীয় আকৃতির বিষয়টা এরকম না। আর তার পাশে একটা খাঁচা রাখা, ওই খাঁচার মধ্যে একটা ধোয়া ঘোরাফেরা করছে। ওই সুফি সাধক ওখানে গিয়ে সালাম দেন। সালাম দেওয়ার পর তিনি সালামের জবাবও নেন। ওই যেই বাদশাহ উনি হচ্ছেন আরারাত, মাটির জগতের বাদশাহ, দ্য লর্ড অফ আন্ডারওয়ার্ল্ড। তখন ওই আরারাত উনি বলেন, নিজের পরিচয় দেন, আমি আরারাত, এই মাটির জগতের বাদশাহ, তুমি এখানে আসছো কেন আমাকে বলো, আমার মন ভালো নেই, আমি খুব বিমর্ষ, আমি খুব চিন্তিত, আমি খুব অপরাধ বোধে আক্রান্ত, আমার বিবেক বারবার দংশিত হচ্ছে, তোমার সাথে কথা বলার মতো মানসিক অবস্থা আমার নাই। সাধারণত তোমার মতো লোক যারা এখানে পর্যন্ত আসতে পারে তাদের সামনে আমরা অত্যন্ত খুব সুরতে দেখা দিয়ে থাকি, তুমি এখন যেটা দেখছো এটা আমার নিজের সুরত, তোমার সামনে খুব সুরতে দেখা দেওয়ার মতো মানসিকতা আমার নাই, তা না হলে আমার এই সুরতে তোমার সামনে এসে তোমার মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিল না, কিন্তু এখন আমার সেই অবস্থাটা নাই। তুমি কে, কেন আসছো আমাকে বিস্তারিত বলো, যদিও বা আমি আগে থেকেই কিছুটা অবগত হয়েছি, তারপর তোমার মুখ থেকে শুনতে চাই। কিন্তু তার আগে আর একটা বিষয় বলো, তোমার সাজারা বলো। এই সাজারা জিনিসটা কি? সাজারা হচ্ছে, আরবিতে সাজারা শব্দের অর্থ হচ্ছে গাছ। সাধারণত এই ধরনের সাজারা শব্দটা যদি কোনো বুজুর্গ ব্যক্তিরা ব্যবহার করেন তাহলে বুঝতে হবে যে তার ওস্তাদ, তার ওস্তাদ, তার ওস্তাদ কে ছিলেন। অনেক সময় হাদিসের সনদ যেটা, যে যিনি হাদিস বর্ণনা করছেন তিনি কার কাছ থেকে শুনেছেন, তিনি কার কাছ থেকে শুনেছেন, তিনি কার কাছ থেকে শুনেছেন, এইটা হতে হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যেতে হবে। তো এই সাজারা এই শব্দটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমার ওস্তাদকে, তার ওস্তাদকে, তার ওস্তাদকে, এরকম শুনতে শুনতে শেষ পর্যন্ত উনি শুনতে চাচ্ছেন যে এই বিষয়টা, এই এলেমের ধারাবাহিকতাটা উনি বলতে পারেন কিনা। তখন ওই সুফি সাধক উনি ওনার সাজারাটা বলতে থাকেন যে ওনার ওস্তাদের নাম কি, তার ওস্তাদের নাম কি, তার ওস্তাদের নাম কি, এরকম বলতে বলতে একটা জায়গায় যখন চলে আসে তখন হঠাৎ করে ওই আরারাত বলে ওঠেন, থামো। থামো শব্দটা বলার সাথে সাথে উনি একটু ভয় পেয়ে যান। আর ওই যে যেই আরারাত, উনি ওনার সিংহাসন থেকে উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে কাছাকাছি চলে আসেন এই সুফি সাধকের। তখন ওই আরারাত বলেন, তুমি তোমার ওস্তাদের নামের মধ্যে এমন একজন ব্যক্তির নাম এই মুহূর্তে বলে ফেলেছ যিনি আমারও ওস্তাদ, আর উনি হচ্ছেন তোমার ওস্তাজুল আসাতিজা, মানে ওস্তাদেরও ওস্তাদ, আর এই ব্যক্তি আমারও ওস্তাদ, সুতরাং এই জন্যই আমি তোমার কাছে প্রশ্ন করলাম যে তোমার সাজারা বল, এলেমের সাজারা, তুমি ঠিক এলেমটাই অর্জন করেছ, তোমার কাছে আমি আমার কথাগুলো বলতে পারি, আমি বুঝতে পেরেছি তুমি কেন আসছো। এরপর ওই আরারাত একটা খাঁচা দেখিয়ে বলে, তুমি এর জন্য আসছো তো, তুমি এটাই জানতে চাচ্ছ যে একে আমি কেন বন্দি করেছি, কি অপরাধে বন্দি করেছি? না, আমি কোনো অপরাধে বন্দি করি নাই, আমি একজন দুর্বল বাবা হিসাবে আমি একে বন্দি করেছি। শুনতে চাও কেন আমি বন্দি করেছি? তাহলে শোনো। এরপর আরারাত বলতে থাকেন এক রোমহর্ষক ঘটনা। আরারাত বলতে থাকেন যে কিছুদিন আগে ওনার ছেলে, একমাত্র ছেলে, সে ওমরা হজ করতে যাবে। যেহেতু তারা বিভিন্ন সময় সাম্রাজ্য বিস্তারের কারণে বিভিন্ন গোষ্ঠীর সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকে, এই জন্য দেখা যায় তারা বাইরে কোথাও যাওয়ার সময় একটা ভালো মানের সিকিউরিটি নিয়ে তারা বের হন। আরারাতের যিনি ছেলে, তিনি যখন ওমরা হজ করতে যাবেন তখন একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সিকিউরিটি দিয়ে, একটা যোদ্ধা গ্রুপ সাথে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু হজের নিয়ম কি? হজের নিয়ম হচ্ছে যিনি ওমরা বাঁধবেন এরপর কিন্তু কোন ধরনের জীব হত্যা, অস্ত্র ধারণ করা, এগুলো কিন্তু নিষেধ। তিনি কোনো জীব হত্যা করতে পারবেন না। ওনারা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়ার পর এই দলটাকে ওখানে অবস্থান করতে বলেন, যে আপনারা অবস্থান করেন, এখন আমরা সম্পূর্ণ সিকিউরিটি ছাড়াই বিনা অস্ত্রে আমরা এখন প্রবেশ করব। এইটা নাকি সৌদি আরবের খুব কাছাকাছি একটা জায়গায় এসে ওই গ্রুপটাকে ওখানেই রেখে ওই আরারাতের ছেলে সহ ওই ছেলের যারা হজের যারা সফর সঙ্গী জিনরা ছিলেন তারা চলে যান হজ করার জন্য। তো হজ করে ওনারা ফেরতও আসেন। ফেরত আসার পথেই হয় বিপত্তি। কারণ হচ্ছে ফেরত আসার পথে ওনারা একটা জায়গায় আসেন। জায়গায় আসার পর একটা ছোট্ট বাচ্চা জিন, বাচ্চা জিনের সাথে দেখা হয়। বাচ্চা জিনটা কোরআন তেলাওয়াত করছিলেন। আর আরারাতের ছেলে তারও ইচ্ছা ছিল তিনি কোরআনে হাফেজ হবেন, কিন্তু কোনো কারণে হতে পারেন নাই। তো ওই বাচ্চা জিনের সাথে গল্প গুজব করছেন, তারপরে কিছু ফলমূল ওই বাচ্চা জিনকে উপহার দেন, বাচ্চা জিনের মা বাবার সাথেও দেখা হয়। এর মধ্যে কি হয়, হঠাৎ করে তাদেরই পরিচিত একটা জিন, যোদ্ধা জিন, যারা ওই এলাকার বাইরে অবস্থান করছিল, ওইখানেই তাদের আসার কথা ছিল যে আপনারা হজ করে এখানেই আসবেন, এখান থেকে আপনাদেরকে আবার সিকিউরিটি দিয়ে আমরা নিয়ে যাব। তো ওইখানে তাদের পরিচিত একটা জিন চলে আসে। আসার পরে সালাম দিয়ে বলেন যে আপনারা এইখানে না, এখান থেকে আর একটা জায়গায় যেতে হবে, ওইখানেই মূলত আমাদের যারা যোদ্ধা জিনেরা তারা অপেক্ষা করছে। কিন্তু আরারাতের ছেলে বলেছিলেন যে এইখানে তো আসার কথা, বা তোমাদের তো এখানেই থাকার কথা, ওখানে কেন গেলে? তখন ওনারা নাকি, বিশেষ করে যিনি বার্তাবাহক যিনি এসেছিলেন, উনি বলেছেন যে আসলে এটা তো আমাদের এলাকা না, বেশ কয়েকদিন এখানে আমরা অবস্থান করেছি, এখানে যারা আছে এই এলাকার যিনি বাদশাহ বলেছিলেন যে আমাদের আর একটা পাশে গিয়ে আপনাদের জন্য অপেক্ষা করতে, এই জন্যই মূলত আমরা সরে গিয়েছি। ওই জিনের কথা সরলভাবে বিশ্বাস করে আরারাতের ছেলে এবং তার সফর সঙ্গী যে হাজি জিনেরা রয়েছেন তারা ওখান থেকে ওই বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে যেতে থাকেন। যখন ওনারা ওই জায়গাতে গিয়েছেন, ওই সফর সঙ্গী যারা জিনেরা ছিল তারা সাথে যখন গিয়েছেন, তখন দেখা গেল যে ভয়ঙ্কর একটা দৃশ্য। মূলত ওই জায়গাতে তাদের অপরিচিত, সম্পূর্ণ অপরিচিত পিশাচ শ্রেণীর এক জিন, একদল জিন হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এবং কোনো কথা ছাড়াই তাদের উপর আক্রমণ করে বসে। যেহেতু তারা নিরস্ত্র ছিলেন, হজ করতে গিয়েছেন অস্ত্র ছাড়া, আর তাদের সিকিউরিটিরাও ওইখানে ছিল না, ওই সময় তাদের মৃত্যুবরণ করা ছাড়া, শহীদ হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। শুধু আঘাত করা হয় নাই এই আরারাতের ছেলেকে, তাকে বন্দি করে। আর ইতোমধ্যে একটা খবর হয়ে যায়, সেটা হচ্ছে যে ওই যে যেই জিনেদের যে দলটা তারা আর এক জায়গায় অপেক্ষা করছিল, তারা দেরি দেখে এগিয়ে আসে। এগিয়ে আসার পরে ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞেস করে যে বাবু, এখানে একদল হাজি জিনের আসার কথা দেখেছ? তখন ওই বাচ্চা জিন বলে হ্যাঁ, তারা তো এখানেই ছিল, আমার সাথে কথা বলল, হঠাৎ করে একজন এসে বলল যে আর একটা জায়গায় তাদের আর একদল অপেক্ষা করছে, তাদেরকে তো ওইদিকে নিয়ে গেল। যখনই এটা বলেছে তখনই ওই দলটা বুঝতে পেরেছে নিশ্চয়ই কোন একটা বিপদ। তারা সাথে সাথে ছড়িয়ে পড়েছে, কোথায় কোথায় নিয়ে গেল। তারা যখন ওই জায়গাটাতে গিয়েছে ততক্ষণে আরারাতের ছেলেকে বন্দি করে ফেলেছে, বন্দি করে নিয়ে যাচ্ছে। আর ওই সময়ে অন্য জিনেদেরকে শহীদ করে ফেলা হয়, শুধু একজন জিন কোনো মতে আহত অবস্থায় কিছু সময় বেঁচে ছিলেন। তখন ওই জিন বলে যে তোমাদের দলেরই একজন জিন, বা আমাদের দলেরই একজন জিন ধোঁকা দিয়ে আমাদেরকে ওখানে নিয়ে গেছে। তখন বোঝা গেল যে ওই দলেরই একজন বিশ্বাসঘাতকতা করেছিল, নিশ্চয়ই কোনো একটা কারণে বিশ্বাসঘাতকতা করে ভুল পথে তাদেরকে নিয়ে গেছে, যেখানে আগে থেকে ওত পেতে থাকা দুষ্টু জিনেরা অপেক্ষা করছিল। এরপর ওনারা আরারাতের যে ছেলে তাকে মানে উদ্ধার করতে পারেন নাই, তাকে বন্দি করে নিয়ে চলে যাওয়া হয়। আরারাত বলেন যে তার ছেলেকে বন্দি করে এমন একটা জায়গায় রাখা হয়েছে, সমুদ্রের তলদেশে একটা জায়গায়, এই জায়গায় রাখা হয়েছে, সেটা খুবই গভীর একটা জায়গা, এটা বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম একটা জায়গা। এই জায়গায় রেখে দেওয়া হয়েছে। এই জায়গা থেকে তাকে উদ্ধার করার আর কোনো সুযোগ নাই। এই জায়গায় তাকে বন্দী করার পর জিনেদের একটা দল নাকি এই আরারতের সাথে এসে দেখা করে, দেখা করে বলে যে তোমার ছেলেকে ফেরত দেওয়া হবে শুধু একটাই শর্ত। সোনারগাঁ এলাকার শরফুদ্দিন সাহেবের ছেলের মানে ঘুমানোর পর তার আত্মাটাকে বন্দী করতে হবে। এই জিনিসটা এটা এই আরারাত এই পদ্ধতিটা জানতেন, কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে না, হোয়াইট ম্যাজিক করে। তাকে যখন এই বিষয়টা বলা হয় তখন আরারাত এত বড় শক্তিশালী বাদশাহ হওয়ার পরও উনি দুর্বল হয়ে যান। ওই দুষ্টু জিনেদের কাছে উনি নতি স্বীকার করতে বাধ্য হন এবং বলা হয় যে তুমি একে বন্দী করবা, বন্দী করার পর তারপর তোমার ছেলেকে মুক্তি দেব। আরারাত উনি শুরুতে রাজি না হলেও আরারাতের মায়ের কারণে মানে কান্নাকাটির কারণে শেষ পর্যন্ত উনি বাধ্য হয়েছিলেন রাজি হতে। কিন্তু উনি এই কাজটি করেছেন এটা সত্য, কাজটি করার পর ওনার বিবেকের দংশন ওনাকে কুরে কুরে খাচ্ছে, যেটা আমি কি করলাম, আমার ছেলেকে বাঁচানোর জন্য এক ইনসানের ছেলেকে এভাবে আমি কষ্ট দিচ্ছি, পুরো পরিবারকে কষ্ট দিচ্ছি, এরা আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে তাহলে আমার কি অবস্থা হবে। এই পৃথিবীর বাদশাহী তো সাময়িক, আল্লাহ যে কোনো সময় সবকিছু কেড়ে নিতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আমি কিভাবে দাঁড়াবো। উনি এই বিবেকের দংশনেই অস্থির হয়ে যাচ্ছেন, এই অপরাধ বোধ ওনার কাজ করছে। তখন এই বিষয়টা যখন খুলে বলেছেন ওই সুফি সাধকের কাছে, সুফি সাধক সবকিছু শোনেন এবং শোনার পর উনি বলছেন যে তাহলে কেন আপনার ছেলেকে উদ্ধারের চেষ্টা করছেন না। তখন ওই সুফি সাধকের কাছে আরারাত বলেন, আমার ছেলেকে উদ্ধার করার জন্য যেই ধরনের শর্ত রয়েছে এই শর্তগুলো আসলে আমার পক্ষে করা সম্ভব নয়। কারণ হচ্ছে আমার ছেলেকে সমুদ্রের যেই জায়গাতে বন্দী করে রাখা হয়েছে ওই জায়গায় শুধু সেই জিনেরাই যেতে পারবে যেই জিনেদের সাথে আমার কোনো আনুগত্যের সম্পর্ক নাই, আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। তার অর্থ হচ্ছে ওনার সাম্রাজ্যের অধীনে থাকা কোনো জিন ওখানে যেতে পারবে না, ওনার কোনো আত্মীয় জিনও যেতে পারবে না। আবার এমন কোন জিনকে যেতে হবে যে হচ্ছে নাবালক, যার বয়স খুবই কম, কিন্তু সমুদ্রের ওই গভীরতায় কোন নাবালক জিন গিয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনাই খুব বেশি, কারণ ওখানে অনেক বিপদ রয়েছে। আর কোন নাবালক জিনকে তার মা বাবা কখনোই পাঠাতে চাইবে না, ওখানে মানুষের পৌঁছানো অসম্ভব ব্যাপার, কোনোভাবেই কোন জিনও মানুষকে ওখানে নিয়ে যেতে পারবে না। এখন এটা সমাধান কি? এটা তো বলছে যে এটা সমাধান যে কি এটা আমি জানি না, তুমি তোমার ওস্তাদের কাছে গিয়ে এই বিষয়ে বলো যেটা সমাধান কি, এটা সমাধান কি হতে পারে। উনি যদি বলেন যে এটার সমাধান আছে, আমরা চেষ্টা করব যে আমার সন্তানকে উদ্ধার করার জন্য, আর তুমি যেহেতু এই পর্যন্ত চলে আসছো, আমার সন্তান বাঁচুক মরুক তাতে আমার কিছু আসে যায় না, আল্লাহ যেহেতু তোমাকে এই পর্যন্ত নিয়ে আসার তৌফিক দান করেছে, তার মানে হচ্ছে যে আল্লাহ আমাকে সিগন্যাল দিলেন, সংকেত দিলেন যে হে আরারাত, তোমার কাছে আমি বার্তাবাহক পাঠিয়েছিলাম, এরপরও তুমি মানুষকে কষ্ট দিয়েছ, তুমি ছাড়ো নাই তাকে, সুতরাং তুমি অপরাধী। আল্লাহর কাছে আমি কি জবাব দেব, যেহেতু তুমি এ পর্যন্ত চলে আসছো, আমি কথা দিচ্ছি শরফুদ্দিনের ছেলের এই আত্মাটাকে মুক্তি দিয়ে দেব আমি ইনশাআল্লাহ, কিন্তু আমার ছেলের মুক্তির জন্য তোমরা চেষ্টা করো, আমার ছেলে মুক্তি পাক না পাক আমি একে ছেড়ে দিব, আমি কথা দিলাম। এরপর ওই সুফি সাধক উনিও বলেন, আমিও কথা দিলাম হে আরারাত, আপনার ছেলের মুক্তির যে পথ এই পথটা আমি বাতলে আপনার কাছে ইনশাআল্লাহ আমি সংবাদ দিব, সে যত কষ্টই হোক। এরপর আরারাতের কাছ থেকে উনি বিদায় নিয়ে চলে যান এবং আরারাতকে বলেন যে আপনার কাছে তথ্য পৌঁছানোর জন্য আপনি কোনো একজন বার্তাবাহক জিনকে আমার সাথে পাঠিয়ে দেবেন, আমি যেন তার কাছে তথ্য দিতে পারি, আমার জন্য পুনরায় এখানে আসতে না হয়, আসতে আসতে হয়তো অনেক সময় বিপদ হয়ে যেতে পারে, অনেক সময় অতিবাহিত হয়ে যেতে পারে। এরপর এই যে যিনি সাধক উনি ওখান থেকে বিদায় নিয়ে চলে আসেন, বিদায় নিয়ে চলে আসার পর বাইরে তো ওই যে যুবক অবস্থান করছিলেন তার সাথে করে ওনারা চলে আসবেন। একটা পর্যায়ে ওই যুবককে বলেন যে তুমি তোমার মালিকের কাছে গিয়ে সুসংবাদ দাও যে তোমার মালিকের ছেলে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন, কিন্তু আমার আরো একটি কাজ পড়ে গেছে, এই কাজটা আমাকে করতে হবে, আমি আমার ওস্তাদের কাছে যাচ্ছি, কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি আবার তোমাদের কাছে ফেরত আসব। এরপর তার সাথে তার ওই জায়গার যোগাযোগটা ওই সময়ের জন্য আলাদা হয়ে যায়, উনি ওনার মতো করে চলে যান। এর মোটামুটি সপ্তাহখানেক পর ওই যে যিনি সুফি সাধক উনি ফেরত আসেন। ফেরত আসার পর উনি এসে দেখেন যে শরফুদ্দিনের ছেলে সুস্থ। জিজ্ঞেস করেন যে কিভাবে কি হলো, এই শরফুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করেন। তখন শরফুদ্দিন সাহেব বলেন যে আপনারা আসার আগেই একদিন সকালবেলা দেখি আমার ছেলে ঘুম থেকে উঠে আমাদেরকে ডাকাডাকি করছে। আমরা তো খুব খুশি তার মুখে এরকম ডাক শুনে, তাকে আমরা জড়িয়ে ধরি, কান্নাকাটি করি। এরপর সে বলে যে সে যে ঠিক কতক্ষণ ঘুমিয়েছে সে জানে না, তবে সে এমন একটা জগতে ছিল যেই জগৎটা খুব অদ্ভুত, সবকিছু অদ্ভুত রকমের, কিন্তু তার কাছে মনেই হয়নি সে ঘুমায়েছিল, এতটুকু শুধু সে বলতে পারে, এর থেকে আর কিছু সে বলতে পারে না। আর এর মধ্যে ঘটে যায় আরো একটি ঘটনা, সেটা হচ্ছে যে এই যে যিনি সুফি সাধক উনি যখন ওনার উস্তাদের কাছে গিয়ে বলেন যে আরারাত আপনাকে সালাম জানিয়েছেন এবং তার ছেলের মুক্তির বিষয়ে একটি পদ্ধতি বাতলে দিতে বলেছেন, কিভাবে কিভাবে কি হয়েছে সেই তথ্যগুলো জানা যায়, আরারাত কি বলেছে, কিভাবে আরারাতের ছেলেকে বন্দি করা হয়েছিল। এরপর সুফি সাধক সাধকের যিনি ওস্তাদ উনি আবার ইস্তেখারা তাহাজ্জুদ মোরাকাবায় বসে যান, আল্লাহ তাআলার তরফ থেকে কি ইশারা আসে। টানা কয়েকদিন মোরাকাবার পর ওই সুফি সাধকের উস্তাদ উনি জানিয়েছিলেন যে পেয়েছি যে কার হাত দিয়ে এটা সমাধান হতে পারে, তুমি সংবাদ পাঠিয়ে দাও যেই জিনকে তোমার সাথে পাঠিয়ে দেওয়া হয়েছে তথ্য জানানোর জন্য, তাকে বলে দাও যে আরারাতের ছেলে যখন হজ থেকে ফেরত আসছিল যেই জায়গায় এসে একটা বাচ্চা জিনের সাথে তার কথা হয়েছিল, যে বাচ্চা জিনটা কোরআন তেলাওয়াত করছিল, এই বাচ্চা জিনের মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে, সেই পারবে সমুদ্রের গভীরে যেতে, কারণ আল্লাহ তাআলা ওর মধ্যে বিশেষ কিছু গুণাবলী দিয়েছেন, অন্যান্য 8-10টা সাধারণ জিনের বাচ্চার মতো সে না, সে ভবিষ্যতে অনেক শক্তিশালী এবং বড় মাপের একজন বুজুর্গ জিন হবে, এতটুকু আল্লাহ তাআলার তরফ থেকে আমি সংকেত পেয়েছি, তুমি যাও তাড়াতাড়ি জানিয়ে দাও এটা, ইনশাআল্লাহ ওর দ্বারা সমাধান হবে। এরপর ওই যে জিনকে ওই বিশেষ একটা পদ্ধতিতে ওই জিনকে জানিয়ে দেন দ্রুত তুমি মাটির জগতের বাদশা আরারাতকে জানিয়ে দাও যে ওই ছেলের মাধ্যম দিয়ে সমাধান হবে। এরপরে যে তথ্যগুলো, এই তথ্যগুলো অবশ্য পরে জানা গিয়েছে, সেটা হচ্ছে যে ওই জিনটা আরারাতকে গিয়ে বলেন, তা আরারাত তখন নাকি বলেছিলেন যে এই জিনের বিশেষ করে বাচ্চা জিনের মা বাবা রাজি হবে কি না, এটা একটা বড় বিষয়। তো যাই হোক, যখন নাকি ওই বাচ্চা জিনকে বলা হয় যে তোমার কি মনে পড়ে ওই যেই জিনদের একটা কাফেলা তোমার কাছে এসেছিল, তোমাকে ফলমূল খাইয়েছিল, সেই কাফেলা যিনি প্রধান ছিলেন তিনি খুব বিপদগ্রস্ত, তাকে বন্দি করে রাখা হয়েছে বঙ্গোপসাগরের অতল গহ্বরে, তুমি পারবে আল্লাহর ইচ্ছায় তাকে উদ্ধার করতে। সে প্রথমে আতঙ্কিত হয়েছিল, আমি কিভাবে পারবো, সমুদ্রের নিচে তো আমি কখনো ডুব দেইনি। তার মা বাবাও খুব ভয় পেয়েছিল যে আমার ছেলেকে এই ধরনের বিপদসংকুল পরিবেশে পাঠাতে পারি না। পরে নাকি যখন দেখা গেল এই ছোট বাচ্চাটাই হঠাৎ করে আগ্রহী হয়ে গেল, না যেহেতু বড় আল্লাহওয়ালা ব্যক্তিরা বলেছেন যে আমি এটা পারব, আল্লাহ তাআলার তরফ থেকেও নাকি এরকমই ইচ্ছা, তার ইনশাআল্লাহ আমি যাব, আল্লাহই আমাকে হেফাজত করবেন, পৃথিবীর কোনো খারাপ শক্তি নেই যে আমার কোনো ক্ষতি করতে পারে। মা বাবা রাজি না হলেও শেষ পর্যন্ত নাকি এই বাচ্চাটাই কোন পদ্ধতিতে আসলে সমুদ্রের ওই জায়গা থেকে তুলে নিয়ে এসেছিলেন এটা জানা যায় না, তবে এতটুকু জানা যায় যে ওই জায়গাটার নাম বলা হয় নাই বাম। এটা আমি পরবর্তীতে তথ্য নিয়ে জানি প্রিয় লিসেনার্স, এটা হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড, বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম স্থান, অনেকেই নাকি এটাকে নাই বাম বলে, অনেকে এটা বলে, কারণ ওইখানে কোনো তল পাওয়া যায় না, এই জন্য অনেকে নাইবাম বলে। তো এই নাইবাম নামক স্থানে এই আরারাতের ছেলেকে বন্দী করে রাখা হয়েছিল। এই ছেলেটা কোন পদ্ধতিতে ওটাকে তুলে নিয়ে আসছে, কি কি ধরনের বাধা বিঘ্ন সে অতিক্রম করে গিয়েছে বা বাধা বিঘ্ন সে ফেস করেছিল কিনা, এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। সে এই আরারাতের ছেলেকে একটা কাচের বোতলে বন্দি করা অবস্থায় নাকি সে পেয়েছিল, সে উদ্ধার করে নিয়ে আসে। নিয়ে আসার পর সাথে সাথেই সমুদ্রের উপরে ওঠার পর এটা খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার পর আরারাতের ছেলে মুক্ত হয়ে যায়, মুক্ত অবস্থাতে সে বাবার কাছে ফেরত আসে। ফেরত আসার পর তখন এই যে যে এই ব্যাপারগুলো তো আসলে সব তো তাদের জানাই, তবে তার যে সফর সঙ্গী হাজি জিনেরা, তারা একজন বাদে সকলে শহীদ হয়েছিলেন, একজন খুব মর্মান্তিক অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল। তো এরপরে আরও একটি ঘটনা যেটা ওই সুফি সাধকের মাধ্যম দিয়ে জানা গিয়েছিল, সেটা হচ্ছে যেই তান্ত্রিককে এই শাহনেওয়াজ সাহেব ডেকে নিয়ে এসে বিভিন্ন কলা কৌশলের প্রয়োগ করে ওই তান্ত্রিক কি করেছিল, কিছু দুষ্টু পিশাচদেরকে দিয়ে এই আরারাতের ছেলেকে বন্দী করেছিল। কথা ছিল যে 21টা নরবলি ওই তান্ত্রিক দেবে, প্রতি পূর্ণিমা এবং প্রতি অমাবস্যায় একটা করে, এভাবে 21টা পর্যন্ত দিতে হবে। যদি কোনোভাবে 11টা পর্যন্ত দিয়ে ফেলতো, মানে অর্ধেকেরও বেশি হয়ে যেত, 11টা বলি দিয়ে ফেলতো, তাহলে কোনোভাবে এটা সমাধান হতো না, ওই ছেলেকে আর কখনোই উদ্ধার করা যেত না, মানে আরারাতের ছেলেকে উদ্ধার করা যেত না। কিন্তু সে মাত্র কয়েকটি নরবলি এই সময়ের মধ্যে দিতে সক্ষম হয়েছিল, এর মধ্যে মাত্র কয়েকটা পূর্ণিমা অমাবস্যা চলে গেছে। যাই হোক, যেহেতু সে পারে নাই, এর মধ্যে আরারাতের ছেলে বের হয়ে গেছে, এই কাজটা তার হলো না। আর ওই যে দুষ্টু জিনেরা, পিশাচ শ্রেণীর জিনেরা, তারা নিজেদের শক্তি বাড়ানোর জন্য যে 21টা নরবলি চেয়েছিল এটাও তার হলো না। আরারাতের ছেলে তো মুক্তি লাভ করে ফেলেছে, ওদিকে শরফুদ্দিনের ছেলেকেও ছেড়ে দিয়েছে আরারাত। তখন নাকি এই পিশাচ শ্রেণীর জিনেরা ওই তান্ত্রিকের উপর চড়াও হয় এবং তান্ত্রিককে হত্যা করে, কারণ তাদের একটা বড় মাস্টার প্ল্যান ছিল নিজেদের শক্তি বৃদ্ধি করা, সেটাও হয়নি, সবকিছু তছনছ হয়ে গেছে। এই যে শরফুদ্দিন সাহেব, ওনাকে তো শুরুতেই কোরআন ছুঁয়ে শপথ করানো হয়েছিল যে উনি প্রতিশোধ নেবেন না, যার কারণে উনি প্রতিশোধ নেন নাই, আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলেন। এই ঘটনার বছরখানেকের মধ্যে নাকি ওই শাহনেওয়াজ সাহেবের শরীরে এক ধরনের বসন্ত দেখা দেয়, সমস্ত শরীরে এই বসন্তের গোটাগুলো ছড়িয়ে পড়ে, প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতেন, আর এভাবেই উনি মারা গিয়েছিলেন। এক বছর বা দেড় বছরের মাথায় ঘটনা ঘটেছিল, মানে সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার পরে। আর এই ঘটনাটা এই শরফুদ্দিন সাহেবের বাড়িতে একজন কাজ করতেন, উনি শুরু থেকেই এই বিষয়টা অবগত ছিলেন, বলতে এই যে হঠাৎ করে এই ঘটনা ঘটে যাওয়া, তারপরে সুফি সাধক যে এসেছেন, তিনি কি বলেছেন, কি হয়েছে না হয়েছে, সব ব্যাপারটা উনি শুনেছিলেন। শুধু উনি না, ওখানে আরো যারা কাজ করতেন তারাও শুনেছিলেন, তবে ওনারা খুবই বিশ্বস্ত ছিলেন এই বিষয়টা যেন কোনোভাবে শাহনেওয়াজ সাহেবের পরিবার না জানে, এই বিষয়টা যেন আরো ছড়িয়ে না পড়ে, এই বিষয়ে ওনারা খুব সতর্ক ছিলেন। তবে ওনারা যখন ওনাদের পরিবারের সাথে অনেক পরে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, শাহনেওয়াজ সাহেবের পরিবারও একরকম ধ্বংসই হয়ে গিয়েছিল আল্লাহর গজবে পড়ে। এরপরে এই ঘটনাগুলো আস্তে আস্তে প্রকাশ পায়, এভাবেই মানুষের মুখে মুখে কিছু কিছু বিষয়গুলো চলছিল, আর এভাবেই সময়ের সাথে সাথে এই ঘটনাটা হারিয়ে যেতে বসেছিল। আপনাদের হরর ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রিয় লিসেনার্স, দেখুন মাটির জগতের বাদশাহ আরারাত, দ্য লর্ড অফ আন্ডারওয়ার্ল্ড, তিনি যেই কাজটি করেছিলেন এটাকে হোয়াইট ম্যাজিক বলে, এটা উনি পারতেন। আত্মাবন্দির যে জাদুটা, এই জিনিসটা সত্য। বেশ কিছু হাদিসে আছে যে মানুষ যখন রাতের বেলা শুয়ে পড়বে তার আগে খাবারের যে পাত্রগুলো এগুলো যেন ঢেকে রাখে, আবার খাবারের পাত্র ঢেকে রাখার আগে আমাদের একটা আদব রয়েছে, বিসমিল্লাহ বলে সেটা ঢেকে রাখতে হবে, তাহলে ওর ভেতরে যদি কোনো আত্মা ঢুকে থাকে সেটা বের হয়ে যাবে। মানুষ ঘুমানোর পরে একটা আত্মা কিন্তু বেরিয়ে যায়, ঘুরে বেড়ায়। এই জন্যই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঘুমন্ত অবস্থায় কোনো ব্যক্তিকে ডাকার সময় খুব আলতো করে ডাকতে, কারণ তার আত্মাটা ঘুরে বেড়ায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তার চলে আসতে মানে শরীরে প্রবেশ করতেও কিছুটা সময় লাগে। এই জন্য কাউকে আলতোভাবে ডাকতে হবে, যাতে করে এই সময়টা পাওয়া যায়। হঠাৎ করে ডাকলে মানুষের অনেক ক্ষতি হয়ে যেতে পারে, শারীরিক অনেক ক্ষতি হতে পারে, এই জন্য আলতো করে ডাকার নিয়ম। এটা কিন্তু আমরা অনেকেই জানি। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুন। আর এই ঘটনায় প্রিয় লিসেনার্স, আসলে হিরোকে আমাকে বলবেন, আপনাদের কাছে কাকে মনে হয় এই ঘটনায় হিরো? একটা কি সেই সুফি সাধক উনি, সুফি সাধকের ওস্তাদ উনি, নাকি ওই ছোট্ট বাচ্চা বয়সী জিনটা সেই হিরো? আসলে এই ঘটনায় হিরো আপনার কাকে মনে হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আপনার দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা এই বিষয়ে কমেন্ট করতে পারেন, পোস্ট করতে পারেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনায় কয়েকজন হিরো আমরা পাই, এককভাবে কাউকে আসলে কৃতিত্ব দেওয়াটা মুশকিল। তারপর আপনাদের কাছে কাকে মনে হয় যে তার অবদান সবচেয়ে বেশি, আপনাদের কাছ থেকে এই মতামতের প্রত্যাশায় আমি থাকব। আরারাতের এই ঘটনাটা নিয়ে আমি যতটুকু সময় ব্যয় করেছি, ইতোপূর্বে কোনো ঘটনায় আমার এত বছরের যেই গল্প বলার যেই ঘটনা, মানে গল্প বলার যে অভিজ্ঞতা বা ঘটনা সংগ্রহের যে অভিজ্ঞতার যেই ঝুলি রয়েছে, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কোনো একটা ঘটনা এত সময় নিয়ে আমি সংগ্রহ আসলে কখনো করি নাই। এটাই আমার সংগ্রহ করা ঘটনার মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় নিয়ে সংগ্রহ করা। আমি জানি না যে আপনাদের কাছে ভালো লেগেছে কিনা, যেহেতু এটা অনেক আগের ঘটনা, অনেক তথ্য হয়তোবা মিস হয়ে গেছে, এটা মিস হওয়াটাই স্বাভাবিক। আরও পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দিতে পারলে ভালো লাগতো, ঘটনাটা আরও শ্রুতিমধুর হতো, অনেকের আরও মনের হয়তোবা কিছু প্রশ্নের উত্তর পাওয়া যেত, অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন ঘোরাফেরা করবে। কিন্তু যেহেতু অনেক আগের ঘটনা, এই জন্য সব তথ্য উপস্থাপন করা সম্ভব হয়নি। আমাকে যিনি ঘটনা দিয়েছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আত্মাবন্দির যে ব্যাপারটা, এটা সত্যি জটিল। কালো জাদুর মাধ্যমেও করা যায়, আবার হোয়াইট ম্যাজিকের মাধ্যমেও করা যায়। তবে আলেমরা বলেন যে হোয়াইট ম্যাজিকও এক ধরনের জাদু। এই জাদুটা আপাতত দৃষ্টিতে ভালো মনে হলেও একটা পর্যায়ে এসে এই জাদুর বিভিন্ন জায়গায় দুষ্টু শয়তান বসে থাকে, মানুষকে বিপথে পরিচালিত করতে পারে। এই জন্য খুব সাবধান। হোয়াইট ম্যাজিক এটাও মানুষের পরকালের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আরারাত এই জিনটা উনি অনেক শক্তিশালী ছিলেন, উনি এই বিষয়টা জানতেন কিন্তু কখনো প্রয়োগ করতেন না। নিজের সন্তানের এই বিপদে উনি এটা প্রয়োগ করতে বাধ্য হয়েছিলেন, আল্লাহর কাছে তওবাও করেছিলেন উনি। প্রিয় লিসেনার্স, আরারাত হয়তোবা এখনো আছেন, তার ছেলেও হয়তোবা এখনো জীবিত আছেন, কিন্তু কোথায় আছেন, কোন জগতে আছেন, কিভাবে আছেন, এটা আমরা কেউ জানি না। এভাবেই অনেক ঘটনা লোকচক্ষুর অন্তরালে ঘটে যায়, যার তথ্য আমরা কখনোই পাই না, পাবও না। আল্লাহ তাআলার কাছে সব কিছু লিপিবদ্ধ রয়েছে, আল্লাহ সবকিছুর মালিক, তিনি সবকিছু জানেন, বোঝেন, সবকিছু শোনেন। আমরা তার থেকে অতি সামান্য কিছু বিষয় তুলে আনতে পারি যা আমাদের আশেপাশে ঘটে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন তার নাম মোবারক হোসেন। উনি পেশায় একজন ব্যবসায়ী, ওনার বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের 5 নং ওয়ার্ড বসনপুর গ্রামে। এই ঘটনাটি উনি ওনার নানার মুখে শুনেছিলেন, ওনার নানার নাম মৃত আক্কাস আলী মিয়া। ঘটনার সময়কাল 1950-52 সাল এরকম হবে। ওনার নানা বলেছিলেন যে দেশভাগের পর আর ভাষা আন্দোলনের আগে এরকম একটা মধ্যবর্তী সময় হবে, তো সেই হিসাবে আমরা এই সময়টা ধরে নিয়েছি আনুমানিক। তো এই ঘটনাটি বেশ রহস্যময়, ভয়ঙ্কর আর অদ্ভুত বটে। চলুন ঘটনায় চলে যাই। ঘটনা ঘটেছিল সিলেটের আম্বরখানা এলাকায়। তো আম্বরখানা এলাকা আর এর পার্শ্ববর্তী এলাকা, এটা মূলত এই ঘটনার মূল কেন্দ্রস্থল। পরবর্তীতে এটা অনেক দূর বিস্তৃত হয়েছিল, মানে মানুষের মুখে মুখে আর কি। তো আম্বরখানা এলাকায় ওই সময়, এখন যেরকম অনেক বাড়িঘর দেখা যায়, তখন কিন্তু এরকম ছিল না। আশেপাশে বেশ টিলা ছিল, গাছগাছালি ছিল। ওই টিলার আশেপাশে বেশ অনেক ধরনের গাছ ছিল, আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল। রাতের বেলা কি করেছে, রাত বলতে তখন হয়তো বা এশার নামাজের পর, এক ছেলে আম গাছে ঢিল মেরেছে আম পাড়ার জন্য। তখন আবার আম পেকেছিল, চাঁদের আলোতে বন্ধু বান্ধবদের সাথে ওদিক দিয়ে হাঁটাহাঁটি করছিল, দেখে যে আম গাছে আম ধরেছে, আর পাকা টসটসে একটা আম সে দেখেছে। চাঁদের আলোতে বুঝতে পেরেছে যে ওই ঝোপার মধ্যে আম পাকা আছে আর কি। তো সে একটা ইট নিয়ে মেরেছে আর কি, ওইদিকে ছোট একটা ইটের টুকরা আর কি। তো আম পড়েওছে, সে আম কুড়িয়েওছে, বন্ধু বান্ধবদের সাথে মিলেমিশে খাওয়াও হয়ে গেছে। এরপর যে যার মতো বাড়িতে চলে গেছে। ওই রাত থেকেই শুরু হয় এই ছেলেটার সাথে সমস্যা। ছেলেটার আচার আচরণ সম্পূর্ণরূপে পাল্টে যায় হঠাৎ করেই। শরীরে কাপড় চোপড় রাখে না, তার বয়স ছিল 13-14 বছর। পাগলের মতো ছোটাছুটি করে, ঘর থেকে বের হয়ে যায়, দৌড়ে কোন দিকে চলে যায়, বাড়ির লোকজন দৌড়ে আবার ধরে নিয়ে আসে, দরজা আটকিয়ে রাখে। আবার দেখা যাচ্ছে যে দরজা ভেঙে চলে গেছে, ওর শরীরে প্রচণ্ড রকমের শক্তি। কোথায় যে চলে যায়, লোকজন খুঁজতে থাকে, সমানে অনেক কষ্টে খুঁজে পায়। দেখা যাচ্ছে যে কোনো একটা গাছের মাথায় বসে আছে, অনেক কষ্টে তাকে টেনে নামানো হচ্ছে। মানে এরকম চলতে থাকে ওই রাত থেকেই আর কি। পরের দিনও একই অবস্থা, তারপরের দিন একই অবস্থা। এখন সবাই তো বলেছে যে ওকে তো নিশ্চয়ই জিনে ধরেছে। কখন থেকে সমস্যা হলো, আগে কোনো কিছু করেছে কিনা, এরকম তথ্য অনুসন্ধান করে দেখা যায় জাস্ট ওই আম পেরেই খেয়েছে, তাছাড়া কিছু না। এরপর থেকেই বাড়িতে আসার পরে সমস্যা, সবাই চিন্তা করে নিশ্চয়ই বড় ধরনের কোনো জিন ভূতে ধরেছে। স্থানীয় বেশ কিছু হুজুরকে দেখানো হয়, বিভিন্ন ধরনের ওঝা কবিরাজকে দেখানো হয়, কিন্তু না, কোনোভাবেই কোনো কিছু হয় না, কাজই হয় না। হয়তোবা সাময়িকভাবে এক দুই দিনের জন্য একটু ভালো থাকে, তারপর যা তাই, আবার সেই আচরণ। এখন এত হুজুর দেখানো হলো, এত ওঝা কবিরাজ দেখানো হলো, রুকিয়া করানো হলো, কাজ তো হয় না। কেন কাজ হচ্ছে না? তবে যাদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তারা এতটুকু বলেছিলেন যে ওই গাছের ওই ডালে একটা দুষ্ট প্রকৃতির জিন বসা ছিল, সে যখন ঢিল মেরেছে ওই ঢিলটা ওর শরীরেও লেগেছে, এই জন্যই মূলত ক্ষিপ্ত হয়ে তার উপর এসে আক্রমণ করেছে। আর ওর বড় ধরনের একটা ক্ষতি না করা পর্যন্ত যাবে না, এমনকি ওকে মেরেও ফেলতে পারে, কারণ ওই ঢিল মারার কারণে ওর হাতের একটা জায়গা নাকি মারাত্মকভাবে আহত হয়েছে, এরকমটাই হুজুররা বলেছেন। বা ওই ওভাগ ওঝা কবিরাজ যাদেরকে যাদের কাছে গিয়েছেন, তারাও তাদের নির্দিষ্ট সোর্স থেকে বা তারা যেভাবে সংবাদ সংগ্রহ করে, তারাও একই ধরনের কথাই বলেছে। মানে সকলের কথা একই রকম। এখন কেউ তো এই সমস্যার সমাধান করতে পারছে না, এমনকি ওইটাকে নাকি বন্দিও করতে পারে না, অনেক চেষ্টা করেও বন্দি করতে পারে না, হাজির করার পরপরই কিভাবে কিভাবে যেন পালিয়ে যায়। এমনকি আশেপাশে জিন পাহারা রাখলেও কিভাবে যেন ধোকা দিয়ে চলে যায়, জিনেদের চোখে ধোকা দিয়ে এই জিনিসটা পালিয়ে যায়। এইরকম খুব ধূর্ত প্রকৃতির একটা জিন তাকে আসর করেছে। তো ইতোমধ্যে একটা খবর আসে, একজন ব্যক্তি বলেন যে সিলেটের গোয়াইনঘাট এলাকায় একজন সাধু এসেছে, উনি মেঘালয় থেকে আসছেন, তিনি বেশ ভালো রকমের সাধনা জানেন বলে শোনা যায়, আশেপাশে বেশ কিছু মানুষের বেশ কিছু সমস্যার সমাধান করেছেন। তাকে সকলে বিমল সাধু বলে ডাকেন, তার কাছে নিয়ে গেলে এই সমস্যার নাকি সমাধান হবে। তো এই আলোচনাটা যখন হয় তখন কিন্তু এই যে ছেলেটার নামটা আমরা জানতে পারি নাই, তো এই ছেলেটা ঘরের মধ্যেই ছিল, হঠাৎ করে প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠে, ওরে বাপ রে, আমি গেলাম রে, আমার আর কোনো দাবি দেওয়া নাই, আমি গেলাম, জাস্ট এতটুকুই বলেছে। এরপর সব কিছু স্বাভাবিক, ওই ছেলে একদম সুস্থ। যেই ছেলেকে কোনোভাবেই সুস্থ স্বাভাবিক করা যাচ্ছিল না, সেই ছেলে একদম দিব্যি ভালো, ঠিক যেমন পূর্বের অবস্থায় সে ছিল ওই অবস্থায়। কি হলো না হলো কেউ তো কিছু বুঝতে পারছে না, যে কোনো ধরনের কোনো তদবিরের রুকিয়াতে কাজ হচ্ছে না। হঠাৎ করে এই বিমল সাধুর নাম শোনার সাথে সাথে, ওরে বাপরে আমি গেলাম, আমার কোনো দাবি দেওয়া নাই, এই বলে চলে গেল, অস্বাভাবিক হয়ে গেল ঘটনাটা কি। যাই হোক, পরিবারের সদস্যরা অনেক খুশি যে আল্লাহর রহমতে সে ভালো হয়ে গেছে, কিন্তু আসল ব্যাপারটা তো ওনারা বুঝতে পারেন নাই। তো এই ঘটনা যখন ঘটে তখন সমসাময়িকই প্রায়, হয়তো বা এক দুই দিনের আগে পরে বা আগেও হতে পারে, একটা বাসায় একটা ঘটনা ঘটেছিল, সেটা সিলেটের এই টিলাগড় ইকো পার্কের আশেপাশে, বর্তমান যে জায়গাটা এই আশেপাশে এরকম একটা জায়গায় হবে আর কি, যতটুকু তথ্য জানা গেছে। সেটা হলো এক মেয়ে, তার বয়স ছিল 16-17 বছর আর কি, মোটামুটি মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, তার বিয়ের কথাবার্তা চলছিল। কথাবার্তা চলছিল বলতে বিয়ের দিনও ধার্য করা হয়ে গিয়েছিল। এই মেয়েটা কি করেছে, দুপুর 12-12:30 দিকে তার পাশের বাড়ি, মানে সেটা তার বান্ধবীর বাড়ি, বান্ধবীর বাড়িতে গিয়েছে আর কি। তো বান্ধবীর বাড়িতে যাওয়ার পর যখন আজান হয়ে গেছে, তখন আজান হয়ে গেছে, জোহরের নামাজও হয়ে গেছে, তখন সে আবার বাড়িতে ফেরত আসছে। তো এই দুই বাড়ির মধ্যবর্তী একটা জায়গা রয়েছে, এই জায়গায় অনেক আগে নাকি মানুষ পোড়ানো হতো, দাহ করা হতো আর কি। সেটা অনেক আগের কথা, কিন্তু ওই জায়গাটা মোটামুটি বিরানি পড়েছিল, ওখানে কোনো ঘর বাড়িও নাই, কোনো কিছুই নেই, একরকম ঝোপ জঙ্গল হয়ে আছে আর কি। তো ওই দিক দিয়ে সে আসছে, ওই সময় রাস্তায় কেউ ছিল না। হঠাৎ করে সে দেখে রাস্তার পাশে একটা নারী অবয়ব, বেশ মোটা, মাথার চুলগুলো অনেক লম্বা, শাড়ি পরা, শাড়িটা মনে হলো তার কাছে বেগুনি কালারের শাড়ি, আর শাড়ির যে পায়ের বলি আমরা সেটা গোল্ডেন কালারের। আর এই মহিলা অবয়বের মাথাটা শরীরের তুলনায় বেশ বড়, আর চুলগুলো অনেক বিশাল, চোখগুলো গোল গোল, তবে চেহারাটা যে খুব ভয়ঙ্কর বিষয়টা এরকম না, মানে মানুষের মধ্যেও কিন্তু এরকম বেশ মোটাসোটা মানুষ আছে, মাথা অনেক বড়, কালো চেহারা ওই রকম আর কি। তবে তার কপালের উপরে ত্রিশূল আকৃতির এক ধরনের চিহ্ন আঁকা ছিল, হাতে ছিল একটা লাঠি। খুব রাগান্বিত ভাবে ওই মেয়েটার দিকে তাকিয়ে আছে। তো মেয়েটা এর আগে তো তাকে কখনো দেখে নাই, আর তাকে দেখে যে খুব ভয়ঙ্কর আকৃতির, দানবীয় আকৃতির কিছু মনে হচ্ছে বিষয়টা এরকম না। তার হাইট কিন্তু স্বাভাবিক মানুষের হাইটই ছিল, তবে এই টাইপের মহিলাকে সে আগে কখনো দেখেনি, আর তার দিকে এমন ভাবে চোখ করে তাকিয়ে আছে, আর এত বড় লম্বা লম্বা চুল, এই টাইপের মহিলা তার এলাকায় আছে বলে সে জানে না। তো ওই মহিলা হঠাৎ করে বজ্র কণ্ঠে বলে ওঠে, কিরে বাড়ি যাস, আমাকে বিয়ের দাওয়াত দিবি না, জাস্ট এতটুকুই বলছে। এরপরে সে কি করেছে, ও ওইটুকু বলেই কিন্তু সে চুপ করে আছে, আর এই মেয়েটা দৌড় দিয়ে, মানে ওইটার সাইড কেটেই দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর সকলকে বলছে যে এই রাস্তায় কি একটা ভয়ঙ্কর মহিলাকে দেখলাম, বলে যে কি রে বাড়িতে যাস, আমাকে বিয়ের দাওয়াত দিবি না, এ লোকটা কে, আমাদের বাড়িতে বেড়াতে আসছে নাকি। এখন পরিবারের সদস্যরা তার কাছ থেকে বিস্তারিত বিবরণ শোনে, তারাও বাইরে আসে, এসে ওই দিকটাতে যায়, তবে এরকম কোনো মহিলার চিহ্ন তারা কেউ পায় না। ওই দিন সন্ধ্যার পর থেকে এই যে মেয়েটা, সে ঘরের এক কোনায় বসে বসে গুনগুন গুনগুন করে কি যেন বলে, সে নাকি একবার বলে, মানে পরিবারের সদস্যরা চিন্তা করছে, শুরুর দিকে বলেছে যে তুই কি বলিস, কোনো উত্তর দেয় না, ওরকম আপন মনে বলতেই থাকে। তো তারা শোনার চেষ্টা করছে যে কি বলে, তো সে বলছে 7 দিন পর নেব, 14 দিন পর নেব, না 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 বিয়ের রাত্রে নেব। তো এরকম কথা বারবার বলছে, 7 দিন পর নেব, 14 দিন পর নেব, বিয়ের রাতে নেব, এরকম মাঝে আবারও বলে যে 21 দিন পর নেব, মানে এরকম 7-এর গুণিতক যেমন বিভিন্ন যেই সংখ্যাগুলো এগুলো বলছে। তো ওর এই কথার মাথা মুন্ডু তো পরিবারের সদস্যরা কিছুই বুঝতে পারছে না, তবে এই টাইপের গুনগুন করে শুধু এই শব্দগুলো বলা ছাড়া তার আচরণ কিন্তু স্বাভাবিকই ছিল, খাওয়া দাওয়া ঠিক আছে, ঘুম ঠিক আছে, অন্যদের সাথে কথা বলা ঠিক আছে, কিন্তু ঘরের এক কোনায় মাঝে মাঝে বসে সে এইভাবে বিড়বিড় করে গুনগুন করে এই কথাগুলো বলতে থাকে। 7 দিন পর্যন্ত এরকম চলেছিল, তার বিয়ের কথা ছিল মোটামুটি এক মাস পর, মানে ওই যেই দিন এই ঘটনাটা ঘটলো তার এক মাস পর, এক মাস পরের কোন একটা দিন আর কি। তো সাত দিন পর থেকে তার আচরণে কিছু পরিবর্তন দেখা দিল। এই গুনগুন করা ছাড়া তার আচরণটা মোটামুটি স্বাভাবিকই ছিল, কিন্তু এই স্বাভাবিকতা আর থাকলো না। সে উল্টাপাল্টা কথাবার্তা বলে, তার ঘুম আসে না, রাত্রেবেলা ঘুমালে রাত্রেবেলা চিৎকার চেঁচামেচি করে ওঠে, হঠাৎ হঠাৎ হাসে, হঠাৎ হঠাৎ কাঁদে, খাওয়া দাওয়া একরকম বন্ধ করে দিয়েছে। তো এরকমের আচরণ। এখন পরিবারের সদস্যরা এটা নিয়ে যখন চিন্তাভাবনা করেছে যে কী ব্যাপার, হঠাৎ করে এরকম আচরণ হলো কেন, পরিবারের কেউ কেউ বলেছে বা আত্মীয় স্বজনরা বলেছে, আরে ধুর, ওর ভীমরতি ধরছে, নিশ্চয়ই কোনো ছেলেকে পছন্দ করে, এখন বিয়ে ঠিক হয়েছে, এখন একটা নতুন নাটক সৃষ্টি করছে যাতে করে বিয়েটা ভেঙে যায় আর ওই ছেলের সাথে ভাগতে পারে। তো এই টাইপের মানে কথাবার্তা, মানে লোকজন যেভাবে কটু কথা যে ওয়ার্ডগুলো উচ্চারণ করে বলে আর কি, এইভাবে তারা বলছে। আসল ব্যাপারটা কিন্তু কেউ ধরতে পারছে না, সবাই ধারণা করছে যে মেয়েটা সে ইচ্ছাকৃতভাবে এই আচরণগুলো করছে। এভাবে চলে গেল আরো সাত দিন। চোদ্দ দিন পর থেকে শুরু হলো আর একটা সমস্যা, এটা এমন পাগলামি, এই পাগলামির আসলে কোনো মানে হয় না, মানে এইটা কেউ নাটক করতে পারে না। সে দেখা যাচ্ছে যে নিজের শরীরে নিজে কামড়ে দিচ্ছে, রক্ত বের করে ফেলছে, তারপর শরীরে জামা কাপড় রাখছে না, নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলছে, তারপরে হঠাৎ করে কাঁচা কোনো জিনিস খাওয়া শুরু করে দিয়েছে। এটা কিন্তু যখন শুরু হলো তখন পরিবারের সদস্যরা চিন্তা করলেন যে আরে এইটা তো বিষয়টা তো স্বাভাবিক না, এতক্ষণ তো বিভিন্ন মানুষের কথা শুনে বা এতদিন তো বিভিন্ন মানুষের কথা শুনে ওকে দোষারোপ করছি যে বিয়ে করতে চায় না এই জন্য এরকম আচরণ করছে, কিন্তু এখন যেটা ঘটছে এটা তো স্বাভাবিক না। ওর সাথে তখন কথাই বলা যায় না, এমন একটা অবস্থা তাকে শেকল দিয়ে বেঁধে রাখতে হয়, এমন পর্যায়ে চলে যায়। এই বিষয়গুলো যখন ওই যে ছেলে যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার পরিবারের কাছে গেল, তারা কিন্তু বিষয়টা নিয়ে ভেবে চিনতে না করে দিলেন যে না, এই মেয়ের সাথে বিয়ে হবে না, এটা জিনে ধরছে, এর সাথে আমরা ছেলের বিয়ে দিব না। তো তারা না করে দিলেন। কিন্তু এদিকে কি হয়, ওনারা হুজুরের শরণাপন্ন হন, তো হুজুর তো দেখে কিছুই বুঝতে পারে না, হুজুর বুঝতেই পারছে না যে তার উপর কি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাকে জিনে ধরেছে নাকি। হুজুর সন্দেহ করেন জিনে ধরেছে, তো হুজুর দোয়া কালাম পরে তার উপর জিন হাজির করার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন, এই জিনকে সে হাজিরই করতে পারে না, মানে কোনো প্রভাবই, এই রুকিয়ার কোনো প্রভাবই তার উপরে নাই। হুজুর বলেন যে ওরে মানসিক রোগের ডাক্তার দেখান, ওরে জিনে টিনে ধরে নাই, ওকে ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। তো ডাক্তারও দেখানো হয়, ডাক্তারও চিকিৎসা করার চেষ্টা করেন, পরীক্ষা নিরীক্ষা করেন, ওষুধ দেন, শুধু ঘুমের ওষুধ দেয়, ঘুমের ওষুধ দেওয়ার পরও তার ঘুম আসে না, মানে অল্প সময় ঘুমায় আবার উঠে যায়, আবার সেই আচরণ। তো ডাক্তার উনি তো ওনার মতো করে ট্রাই করছিলেন। এরপর একজন লোক ওই পরিবারে এসে বলে যে এই কিছুদিন আগে আম্বরখানা এলাকায় একটা ছেলের জিনে ধরছিল, কোনো চিকিৎসায় ভালো হচ্ছিল না, ওই বিমল সাধুর নাম খালি বলছে আর ওই জিন পালাইছে, তোমরা কি ওই বিমল সাধুর কাছে মেয়েটাকে নিবা? যখন এই কথাগুলো বলা হচ্ছে তখনও কিন্তু ওই মেয়েটা হসপিটালেই রয়েছে, হসপিটালের বিছানায় শুয়ে রয়েছে, তখন সে যে ঘুমিয়ে আছে বিষয়টা এরকম না, সে জাগ্রত অবস্থায় হয়তোবা ছিল কিন্তু চোখ বন্ধ করেছিল, যেই না বিমল সাধুর কথা বলেছে সাথে সাথে সে চোখ বড় বড় করে তাকিয়েছে, তাকানোর পর লাফ দিয়ে বিছানায় উঠে বসেছে, উঠে বসার পর সে বলছে যে এই ওই সাধুর কাছে তোদের কি কাজ, সাধুর কাছে কি কাজ, ও তো একটা ভণ্ড, ওর কাছে যাওয়া লাগবে না। তো এই যে এই কথাটা হচ্ছে বেশ কিছুদিনের মধ্যে এই মেয়েটার প্রথম কোনো স্বাভাবিক কথাবার্তা, কিন্তু সে বিমল সাধুকে চেনেও না, বলে সে একটা ভণ্ড এটা সেটা বলল, এইটা কিন্তু পরিবারের সদস্যরা খেয়াল করেছে যে বিমল সাধুকে তো তার চেনার কথা না, তার পরিবারের সদস্যরাই তো চেনে না, এই মেয়ে চিনবে কিভাবে। তো পরিবারের সদস্যরা বলেন যে তোকে ওর কাছেই নিয়ে যাব, তখন এই মেয়েটা বলে না না না, ওর কাছে আমার কাছে নিস না, ওর কাছে আমাকে নিস না, আমি এই মেয়েকে ছেড়ে চলে যাব, ওর কাছে নিস না। এরপর কি হয়, আশ্চর্যজনক ব্যাপার, পরদিন সকাল থেকেই এই মেয়েটা পরিপূর্ণ রকম সুস্থ, একদম স্বাভাবিক। কিন্তু ও বলতে পারে না যে গত কয়েক সপ্তাহের সাথে কি হয়েছে, ও কিছুই বলতে পারে না। বিশেষ করে ওই প্রথম সাত দিনের পর ওর আচার আচরণ যে পরিবর্তন হয়েছে, এরপর থেকে ওর আসলে কিছুই মনে নাই। ওর শারীরিক অবস্থা খুব দুর্বল হয়ে গিয়েছিল। এক আত্মীয় পরামর্শ দেয় যে ওকে বিমল সাধুর কাছে নিয়ে চলো, দেখি না কি হয়, ওর যে শারীরিক অবস্থা আরো বড় ক্ষতি হয়ে যেতে পারে পরে। তো সেই গোয়াইন ঘাটের যেই জায়গাটাতে ওই বিমল সাধু সাময়িক আস্তানা গেড়েছিলেন, সেইখানে ওই মেয়েটাকে নিয়ে যাওয়া হয়। খোঁজখবর নিয়ে নিয়ে গিয়েছে আর কি, দেখা গেল বিমল সাধু একটা বট গাছ বা পাকর গাছ এই টাইপের কোন একটা বড় গাছের নিচে আস্তানা গেড়েছে, একটা সোনের তৈরি একটা ঘর বানিয়ে দিয়েছে বেশ কিছু লোকজন মিলে। উনি মেঘালয় থেকে আসছেন বলে জানা যায়। তো ওনাকে দেখে মনে হয় না ওরকম বড় ধরনের কোনো সাধু, তার মাথায় জটও নাই, লম্বা লম্বা চুলও নাই, চুল স্বাভাবিক অন্য আট দশটা মানুষের মতো, তবে হ্যাঁ তার দাড়ি আছে, দেখে মনে হচ্ছে উনি মধ্যবয়সী একজন ভদ্রলোক। তার গেরুয়া পোশাকও না, তবে আলখেল্লা টাইপের পোশাক আছে, সাদা টাইপের পোশাক, সেটা ময়লাও না, তবে পোশাকটা পুরনো এটা বোঝা যাচ্ছে। তো উনি বসে ধ্যান করেন, ম্যাক্সিমাম সময় উনি ধ্যান করেন। তো তাকে যখন ওনারা দেখেন, অন্তরের ভিতর থেকে এক ধরনের শ্রদ্ধা বোধ কাজ করে তার প্রতি। তাকে যখন তারা দেখেছেন, দেখার পর অন্যরকম একটা অনুভূতি, একটা অন্য ধরনের একটা প্রশান্তি তারা অনুভব করেন আর কি। তো ওখানে যাওয়ার সাথে সাথে ওই বিমল সাধু চোখ খুলেছেন, চোখ খুলে বলেন যে এই মেয়ের কি সমস্যা। তখন ওনারা বলেছেন যে এই এই ব্যাপার, একদম শুরু থেকে কি কি হয়েছে বিষয়টা বলেন। তখন ওই বিমল সাধু বলেন যে তোমরা বসো, এখন কিছু হবে না, এখন যদি আমি কিছু করতে যাই তাহলে তোমরা অনেক ভয় পাবা, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো, রাত্রি নামক, কথা দিচ্ছি ঠিক হয়ে যাবে। তখন ওনারা ওখানে বসে আর কি করবেন, ওই বিমল সাধু তো ধ্যানেই থাকেন ম্যাক্সিমাম সময়, চিন্তা করলেন যে আশেপাশে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি। আশেপাশে ওনাদের আত্মীয় স্বজন ছিল, তখনও সন্ধ্যা নামতে প্রায় ঘন্টা চার পাঁচেক বাকি আছে আর কি। তো ওনারা ওনাদের ওই আত্মীয় বাড়িতে গেছেন, সন্ধ্যার পর পর ওনারা আসেন। এর মধ্যে কিন্তু ওই মেয়েটা একদম স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক, কোনো ধরনের কোনো আচরণে কোনো বড় ধরনের কোনো পরিবর্তন দেখেন নাই, স্বাভাবিক আচরণ যেটা হয় আর কি সেটাই হচ্ছিল আর কি ওই মেয়ের তরফ থেকে। সন্ধ্যার পর ওই বিমল সাধুর কাছে গিয়েছেন সকলে। এরপর বিমল সাধু ওনাদেরকে বলেছেন তোমরা এখানে বসো, কিন্তু কেউ দৌড়াদৌড়ি করবে না, কিন্তু ভয় পেয়ে দৌড়াদৌড়ি করবে না, কারো কোনো ক্ষতি হবে না, সবাই বসে থাকবা। বিমল সাধু কি করলেন, ওনাদেরকে বসিয়ে ওই গাছটার মনে হলো একটু পেছন দিকে গেছেন, মানে ওই পেছন থেকে ঘুরে যখন অপর পাশ দিয়ে বের হয়েছেন, তখন কি হয়েছে বিমল সাধু মনে হলো যে কোনো একটা মহিলা চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছেন, আর ওই মহিলা বলছে যে এরে স্যার 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 আমারে স্যার, আমি তো ছাড়িয়ে গেছি রে, আমি তো আসি নাই, আমি তোকে ছেড়ে চলে গেছি, আমাকে ছাড় স্যার, সাধু আমারে ছাড়। তখন এই মহিলাটাকে ওই যে মেয়েটা, ওই মেয়েটার সামনে নিয়ে দেখাচ্ছে, দেখো তো মা, এটাই এটাকেই তুমি দেখছিলা প্রথম। তখন ওই মেয়ে বলতেছে হ্যাঁ আমি তো এই মহিলাকে প্রথম সেই দেখছিলাম, আমি যখন আমার বান্ধবীর বাসা থেকে ফিরতেছিলাম ওই রাস্তায় ভর দুপুরবেলা। তখন বিমল সাধু বলতেছেন যে এটাই তোমার উপর আসর করছিল, এইটার আমি ধরে নিয়ে আসছি, এখন যা করার আমি করতেছি। তখন বিমল সাধু খালি বলেন যে যা উপরে যা। এরপরই নাকি সকলে দেখছেন যে ওই মহিলাটা মানে নিজের ইচ্ছা না থাকার পরও উল্টো দিকে হেঁটে হেঁটে মনে হচ্ছে যে সে ওই গাছটাতে উঠে যাচ্ছে, আর চিৎকার করে বলছে সাধুরে আমারে ছাড় আমারে ছাড়, আমাকে ছেড়ে দে, আর আমি আসবো না, আমাকে ছাড়, আর আমি এই কাজ করবো না, আমাকে ছেড়ে দে। কিন্তু সাধুর কোনো ধরনের কোনো মুখে কোনো পরিবর্তন দেখা গেল না, উনি চুপ আছেন। মনে হলো ওই মহিলাটা ওই গাছের উপরে উঠেই হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেলেন। এর ঠিক পর আর একটা ঘটনা ঘটল, মনে হলো ওই মহিলাটা যেই ডালের ওখানে উঠে ভ্যানিশ হয়েছেন ওইখান থেকে একটা সাদা আলো বের হয়ে চারদিকে একটু চক্কর দিল। এরপর বিমল সাধু ওই আলোটাকে উদ্দেশ্য করে বললেন, যা তুই মুক্ত, ভালো হয়ে চলবি, আর কখনো এই কাজ করবি না, যা। এরপর ওই আলোটা আরো কয়েকবার চক্কর দিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। তো এই যে ঘটনাটা, এটা কিন্তু সকলের সামনে ঘটেছে, অনেকেই ভয় পেয়েছেন, কারণ ওই মেয়েটার সাথে তার মা বাবা আরো বেশ কয়েকজন মানে লোকাল আত্মীয় স্বজন, যারা ওই গোয়াইন ঘাটের যারা আত্মীয় স্বজনরা ছিলেন তারাও আসছিলেন, এই দৃশ্য দেখে তারাও ভয় পেয়েছেন। যখন কৌতূহলী হয়ে বিমল সাধুকে এই বিষয়ে প্রশ্ন করলেন, তখন বিমল সাধু একটা রহস্যময় বিষয়ের কথা বলেন। তিনি জানান যে তিনি ছোটবেলা থেকেই এই পিশাচ সাধনা এইটা করার জন্য মনস্থির করেন, কিন্তু গতানুগতিক যে সাধনাগুলো সেটা হলো পিশাচকে বন্দি করে তাদেরকে দিয়ে কাজ করানো, এই বিষয়টাতে উনি কখনোই আগ্রহী ছিলেন না। ওনার একটা আগ্রহ ছিল যে এই পিশাচগুলোকে বন্দি করে তাদের শক্তিগুলোকে কমিয়ে দিয়ে এদেরকে যদি ভালো পথে পরিচালিত করা যায়, এটাই ওনার আগ্রহ ছিল। বহুদিন ঘুরতে 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 একটা সময় উনি এক খুব উচ্চমানের আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন সাধুর সন্ধান পান, তিনিও পিশাচ সিদ্ধ ছিলেন। তো ওনার কাছ থেকে এই বিশেষ সাধনাটা উনি পেয়েছিলেন আর কি। তো উনি বলেন যে এই যেই আলোটা তোমরা দেখেছ, এও অনেক বড় টাইপের একটা দুষ্টু জিন ছিল, কোনো এক লোকের উপর আক্রমণ করেছিল, আমার কাছে নিয়ে আসে, এরপর আমি এইটাকে ধরে বন্দি করে ফেলি, আমি যেখানেই যাই না কেন এই বন্দি থাকা জিনিসগুলোকে আমি সাথে নিয়ে যেতে পারি, যখন আমি একটাকে বন্দি করি এরপর ওর শক্তিগুলো, ওর শয়তানি শক্তিগুলো কমতে থাকে, তবে ও ভালো কোনো কিছু করতে পারে, এই শক্তি তার থাকে, এরপর আমি অপেক্ষায় থাকি পরবর্তী আর কোন দুষ্টু পিশাচ আমার কাছে আসবে, তখন এটাকে আমি ছেড়ে দেই আর ওর জায়গায় এটাকে বন্দি করি। এমন অনেকগুলো দুষ্টু পিশাচকে আমি বন্দি করে রেখেছি। এই যেই পিশাচিনীটা, এই পিশাচিনীটা শ্মশানে থাকে, ওর একটা মেইন টার্গেট থাকে, সেই টার্গেটটা হচ্ছে যে বিয়ে হবে, বিয়ের দিন তারিখ ফিক্সড হয়েছে এমন কোনো মেয়ের উপর আক্রমণ করে এবং বিয়ের রাত্রেই ওকে মেরে ফেলে, অথবা বিয়ের আগেও মেরে ফেলতে পারে। তো এই ধরনের মেয়ের উপর আক্রমণ করে তাকে যদি মেরে ফেলতে পারে তাহলে ওর শয়তানি শক্তি নাকি বেড়ে যায়। ও এই একই কাজ করেছিল, এই মেয়ের উপর আক্রমণ করেছিল, এখন এটাকে বন্দি করে ফেলেছি। আবার যদি কখনো আর একটা এরকম দুষ্টু পিশাচকে পাই তখন একে ছেড়ে দিব, ওটাকে বন্দি করব, এরকম একটাকে আমি ছাড়ি আর একটাকে বন্দি করি, আর যখনই কোনো দুষ্টু শ্রেণীর জিন আমার নাম একবার শোনে যে বিমল সাধু, সেই পালায়, কারণ ও জানে যে আমার কাছে আসার পর ওর কোনো শক্তি আর কাজ করবে না, ওকে আমি বন্দি করে ফেলবো। আর ওকে একবার বন্দি করতে পারলে ওর জীবনে যত শয়তানি শক্তি অর্জন করছে সেগুলো সব শেষ হয়ে যাবে। এই জন্যই মূলত আমার নাম শুনলেই এরা পালায়, এরা আর কখনো আসে না। আর এরা যখন একবার মুক্তি লাভ করে, মুক্তি লাভ করার পর পূর্বে যাদেরকে আসর করেছে তাদের উপর আর কোনো ক্ষতি তারা করতে পারে না, শুধু তাদের কেন, নতুন করে অন্য কোনো মানুষ বা কোনো প্রাণীর উপরও তারা ক্ষতি সাধন করতে পারে না। ক্ষতি সাধন করতে হলে আবার তাদেরকে সাধনা করতে হবে দীর্ঘ সময় ধরে, আস্তে আস্তে শক্তি বাড়াতে হবে, তখন যদি পারে, এছাড়া পারবে না। আর এদেরকে ভালো পথে পরিচালনা করার জন্যই আমার এই সাধনাটা ছিল, আর সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। তো বিমল সাধু এই যে ব্যাখ্যাটা, এটা উপস্থিত যারা ছিলেন তাদেরকে বলেছিলেন। মূলত এই কারণেই ওই যে প্রথম যেই ছেলেটার কথা আমরা জেনেছিলাম আম্বরখানার, ওই ছেলেটার কাছে শুধু যখন বলা হয়েছে যে বিমল সাধুর কাছে নিয়ে যেতে হবে, সাথে সাথে ওইটার উপর যে জিনটা ছিল ওটা পালিয়েছে, কারণ ওই জিন জানে একবার বিমল সাধুর কাছে যদি নিয়ে যাওয়া হয় ও পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, বিমল সাধু ওটাকে ধরে আনতে সক্ষম কোনো এক আধ্যাত্মিক ক্ষমতা বলে। এই কারণেই মূলত ওই পিশাচটা পালিয়েছিল। তো এটাই ছিল মূলত ঘটনা। এরপরে অবশ্য বিমল সাধু বলে দেন যে ওই মেয়ের উপর এখন আর কোনো প্রভাব নাই, ওকে তোমার ধর্ম মত অনুযায়ী, যেহেতু মেয়েটা মুসলিম পরিবারের ছিলেন, তো বিমল সাধু বলে দিয়েছেন তুমি তোমার ধর্ম মত অনুযায়ী ওকে রুকিয়া করাও, আর এখন থেকে ওর ডাক্তারি চিকিৎসা চলবে, আর ভালো করে খাওয়াতে হবে। আপাতত বিয়ে শাদি বন্ধ, কয়েক বছর ওকে টানা চিকিৎসা করাতে হবে, কারণ হলো ওই পিশাচিটা ওর ভেতরের অনেক ক্ষতি করে ফেলেছে। এখন ডাক্তারি চিকিৎসায় এটা ভালো হবে। আর উনি ওনার মতো করে একটা ঝাড়ফুঁক করে দিয়েছিলেন, বলেছিলেন যে ওই পিশাচিনীর কারণে জাদু সংক্রান্ত যে ক্ষতিটা হয়েছে এটা কেটে গেছে, কিন্তু এখন যে সমস্যাগুলো রয়ে গেছে এটা ডাক্তারি সমস্যা, তো এটা ডাক্তারি ট্রিটমেন্টে ভালো হয়ে যাবে। এরপর অবশ্য টানা কয়েক বছর নাকি ওই মেয়ের চিকিৎসা চলে, এরপর আল্লাহর রহমতে তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। শোনা যায় যে তারপর আর কোনো সমস্যা হয়নি। ওই বিমল সাধু নাকি মাস তিনেক ওই এলাকাতে ছিলেন, আবার কোথায় যেন চলে গিয়েছিলেন, শোনা যায় উনি আবার ওই মেঘালয়ের দিকে চলে গিয়েছিলেন, এরপরে আর কখনো এসেছিলেন কিনা জানা যায় না। ঘটনাটি আমার কাছে বেশ রহস্যময় লেগেছে যে এমনও সাধনা রয়েছে। আসলে পৃথিবীতে কত রহস্যই যে রয়েছে, আমরা এই ঘটনাগুলোর মাধ্যম দিয়ে অনেক রহস্যের সাথে পরিচিত হই। তাহলে আমরা যেই রহস্যগুলো পাচ্ছি আমাদের কাছে এগুলো অনেক মনে হচ্ছে, আসলে কি এগুলো অনেক? না, বিশাল রহস্যের সমুদ্র থেকে আমরা হয়তোবা কয়েক ফোঁটা জল উঠাতে পেরেছি, পুরো সমুদ্র কিন্তু রয়েই আছে। প্রিয় লিসেনার্স, আমাদের সকলের প্রচেষ্টায় হয়তোবা আরও কিছু জল আমরা তুলতে পারব। তার জন্য আপনাদেরকে বেশি বেশি করে ঘটনা পাঠাতে হবে, আর আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnandahorwalbd@gmail.com, স্পেলিংটা বলে দিচ্ছি afnandahorwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি আমি কিভাবে সংগ্রহ করলাম সেই বিষয়টা অতি সংক্ষেপে একটু বলতেই হবে। কারণ হচ্ছে ঘটনাটা আমি শুনেছিলাম অনেক আগে, অনেকটাই ভুলে গিয়েছিলাম যে কার সাথে ঘটেছে, কিভাবে কিভাবে বিষয়টা ঘটেছে। শুধু শুনেছিলাম যে ছোট ছোট কিছু অংশ, পূর্ণ ঘটনাটা আমি আসলে জানিনি কখনোই। তো আমার বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যম দিয়ে এই ঘটনাটি সম্পর্কে আমি জানার চেষ্টা করি, সেই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটি যেখানে ঘটে এটি আমার নিজ জেলা রাজবাড়ী, রাজবাড়ী জেলার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের একটি গ্রামে। এক্সাক্ট ওই গ্রামের নামটা কি এটা অবশ্য আমি সংগ্রহ করতে পারিনি, তবে খানগঞ্জ ইউনিয়নের একটি গ্রাম এতটুকু নিশ্চিত। আর যার সাথে ঘটে তার নাম তুফা। এখন তার নাম কি তুফান নাকি তোফাজ্জল এটা নিশ্চিত হওয়া যায়নি। অনেক সময় দেখা যায় যে গ্রামে অনেক বড় নামগুলোকে অতি সংক্ষেপে মানুষ আদর করে ডেকে থাকে, সেটাতেই সেই লোকটা পরিচিত হয়ে যান। তো তার নাম তুফা বলেই সকলে ডাকতেন। ঘটনার সময়কাল 1995 কি 96 এরকম হবে আর কি। ওই সময়ে বিশেষ করে বিটিভিতে খুব জনপ্রিয় একটি সিরিয়াল চলত, অ্যারাবিয়ান নাইটস, যেটাকে আমরা আলিফ লায়লা বলতাম। তো শহর এলাকায় তো বিদ্যুৎ ছিল, শহর এলাকার লোকজন আলিফ লায়লা সরাসরি টেলিভিশনে দেখতে পেতেন বিদ্যুতের মাধ্যমে, কিন্তু গ্রাম এলাকায় তখন কিন্তু বিদ্যুৎ এভাবে পৌঁছায়নি। আর গ্রামে হাতে গোনা কয়েকটা বাড়িতে টেলিভিশন ছিল, আর সেই টেলিভিশনগুলো চলতো ব্যাটারির মাধ্যম দিয়ে। সাধারণত কি দেখা যেত যে 8টার বাংলা সংবাদের পর 30 মিনিট এই আলিফ লায়লা হতো, তার মধ্যে দীর্ঘ একটা সময় শুধু অ্যাডস আসতেই থাকতো, মানে বিজ্ঞাপন আসতেই থাকতো, সব মিলিয়ে হয়তো বা 12-13 মিনিট আলিফ লায়লা চলতো। এই আধা ঘন্টা সময়ের জন্যই কিন্তু অনেক মানুষ মুখিয়ে থাকতো সারা সপ্তাহ। ওই সময় বিনোদন বলতে অন্যতম একটি ব্যাপার ছিল হচ্ছে এই আলিফ লায়লা। আবার মাঝে মাঝে কি হতো যে 8:30টার সময় আলিফ লায়লা হতো না, তখন ঘোষণা দিত যে আজকে আলিফ লায়লা হবে না, রাত 10:30টার পর হবে। রাত 10:00টার সময় ইংরেজি সংবাদ হতো বিটিভিতে, আমি জানি না এখন হয় কি না, কারণ আমি অনেকদিন বিটিভি দেখি না। তো তখন আবার 10:30 পরে হতো। যেহেতু মাঝে মাঝে এরকমটা হয়েছে, অনেক সময় দেখা গেছে যে খেলা চলছে, কোনো বিশেষ কোনো খেলা সেটা সম্প্রচারিত হচ্ছে, তো এই সমস্ত কারণে বা রাষ্ট্রীয় বিভিন্ন অকেশন যদি শুক্রবারে পড়ে যেত, তখন কখনো কখনো 10:30 দিকে এটা হতো, তবে সেটা ঘোষণা দিত। মাঝে মাঝে হতো কি, এমনিতেই প্রচারিত হতো না, তখন অনেক মানুষ অপেক্ষায় থাকতো যদি 10:30 সময় আবার হয়। এই জন্য 10:30 এই ইংরেজি সংবাদ শেষ হবার পর দেখতো যে হয় কি নাই। এমনও হতো যে 11:30 পর্যন্ত মানুষ অপেক্ষা করতো যে আলিফ লালা হয় কি না। এমনই এক ঝড় বৃষ্টির রাত, তখন বর্ষাকাল ছিল আর ঝড়ও হয়েছে, দিনের বেলাতেও হয়েছে, সন্ধ্যার পরেও হয়েছে, যেহেতু ব্যাটারিতে টিভি চালাবে তাই ঝড় হলে সমস্যা কি, বিদ্যুৎ থাকা না থাকার সাথে তার সম্পর্ক নেই। যদিও বা যেই বাড়িতে টিভি দেখতে এই তুফা গিয়েছিলেন, ঝড় বৃষ্টি হওয়ার কারণে ওই দিনের মতো লোকজন একটু কমই এসেছিলেন। যখন 8:00 সংবাদ শেষ হয়ে গেল, 8:30 সময় ঘোষণা আসলো যে এখন সেটা হচ্ছে না, অন্য আর একটা প্রোগ্রাম শুরু হয়ে গেল, লোকজন তো খুব হতাশ, অনেকেই বাড়িতে চলে গেল, অনেকে আবার 10:30 পর্যন্ত অপেক্ষা করবেন বলে বসে আছেন। যারা বসে আছেন এর মধ্যে এই তুফাও একজন। 10:30 ইংরেজি সংবাদও শেষ হয়ে গেল, তখন আবার মধ্যবর্তী সময়ে এই ব্যাটারির চার্জটা যেন সেভ করা যায় এই জন্য টিভিটা বন্ধ করে রেখেছিলেন, সবাই এমনি গল্প টল্প করছেন আর কি। আর ওই সময়ে এই আরিফ লাইলা নিয়ে কিন্তু মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় অনেক আলোচনা করতেন, আমরাও করতাম ছোটবেলায়, তো তারা এটা নিয়ে আলোচনা করছেন। এইভাবে দেখতে দেখতে 10:30 বেজে যায়, 10:30 সময় আবার টেলিভিশন চালানো হয়, তখনও দেখা গেল আর একটা প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখন মন খারাপ করে বাড়িতে যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই, এই তুফাও বেরিয়ে গেলেন। এখন তুফা যখন বেরিয়েছেন, তখন দেখলেন যে ওনার বাড়ি যেই দিকটাতে, যেই দিকে উনি যাবেন, ওই দিকে যাওয়ার লোক আর ওখানে নেই, কারণ 10:30 যখন শুরু হয়েছে তখন তো অনেক লোক নাই, ওই 8:30 সময় যখন শোনা গিয়েছে যে এটা হলো না, তখন অনেকে বাড়িতে চলে গিয়েছেন, যেহেতু ঝড় বৃষ্টির রাত, স্বাভাবিক একটা আবহাওয়া ওই সময় ছিল না। তো তুফা একা একাই বের হয়ে গেলেন। ওখানে হরাই নদী আছে, ওই হরাই নদীর পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, ওই দিক দিয়ে উনি ওনার বাড়ির দিকে যাচ্ছেন। তো যাচ্ছেন যেহেতু সারাদিনই বিভিন্ন সময় বৃষ্টি হয়েছে আর মেঠো পথ, পথটা কর্দমাক্ত মানে কাদা হয়ে গেছে, সাবধানে আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন। ওনার হাতে অবশ্য একটা লাঠি ছিল, একটা বাঁশের লাঠি, যেটা দিয়ে উনি মাটির উপর রেখে যাতে আছাড় খেয়ে না পড়ে যান, ব্যালেন্সটা ঠিক থাকে, এইভাবে এগিয়ে যাচ্ছিলেন। আর ওনার কাছে ছোট্ট একটা টর্চ লাইট ছিল, এই টর্চ লাইটগুলো এখন ওইভাবে দেখা যায় না, আমি এটা দেখেছি, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, যে ছোট ছোট পেন্সিল ব্যাটারি দিয়ে এই টর্চ লাইটটা ওই সময় চালানো হতো, আলো হতো খুবই সামান্য, কোনো মতে চলা যায় আর কি। আর ওই সময় আকাশে বিজলিও চমকাচ্ছিল, রাস্তায় মাঝে মাঝে বেশ আলো হয়ে যাচ্ছিল। তো উনি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, ওনার সামনে পেছনে কাউকে উনি দেখতে পাচ্ছেন না, মাঝে মাঝে উনি পেছন দিকে তাকান যে কোনো লোকজন আসে কি না, আসলে তো একটু গল্প করতে করতে সামনে এগিয়ে যাওয়া যাবে, কিন্তু না, কেউ আসছিলেন না। তো উনি এগিয়ে যাচ্ছেন, ওই সময় হয় কি, ওই রাস্তাটার পাশে যেই ঢালুটা ছিল, হঠাৎ করে ওই ঢাল বেয়ে রাস্তার উপরে একটা মহিলা অবয়ব এসে পড়ে। যখন বিজলি চমকালো তখন উনি দেখতে পেলেন যে এই মহিলা অবয়বটার পরনে শাড়ি আছে, ওই এক প্যাচ দিয়ে, ওরকম অনেক সময় গ্রামের লোকজন শাড়ি পরে না, ওই রকম শাড়ি পরা, আর শাড়িটা এমনভাবে পরা মনে হচ্ছে এই হাঁটু পর্যন্ত নিচের কাপড় উঠে গেছে, আর তার মাথায় কাপড় আছে, আর ইনি যে একটা মহিলা এটা বোঝা যাচ্ছে। এদিকে এই তুফা উনি চিন্তা করলেন, হঠাৎ করে এই রাস্তার ঢাল থেকে, নিচ থেকে, ক্ষেতের ভিতর থেকে কে উঠে এলো এত রাতের বেলা? ওদিকে কি ছিল, কয়েকটা মানে দূরে আম গাছ ছিল, যেহেতু ঝড় বৃষ্টির রাত ছিল তখন কিন্তু অবশ্য আম পাকে নাই, মানে কাঁচা আম। তুফা চিন্তা করেছেন যে সম্ভবত উনি আম কুড়োতে এসেছিলেন আর আম কুড়িয়ে চলে যাচ্ছেন। উনি আবার পেছন থেকে ডাকছেন যে ও চাচি, ও চাচি, কোথায় যান, কোন বাড়িতে যাবেন, দাঁড়ান একসাথে যাই, আমি তো একা, আমার ভয় লাগছে। কিন্তু ওই যে যিনি মহিলা উনি কোনো উত্তর দেন না, উনি ওনার মতো করে হেঁটে চলে যাচ্ছেন। আর এই যে পথ যে কর্দমাক্ত, যেখানে তুফা নিজেই ঠিকঠাক মতো হাঁটতে পারছেন না, উনি দেখলেন যে এই মহিলা অবয়বটি দিব্যি বেশ স্বাচ্ছন্দ্যেই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। উনি বেশ অবাক হলেন, এটাও চিন্তা করলেন যে এই চাচির নিশ্চয়ই এই কাদা পথে হাঁটার বেশ ভালো একটা অভিজ্ঞতা রয়েছে, আর ওনার সাহসও আছে বলতে হবে। রাতের বেলা একা একা আম কুড়োতে বের হয়েছেন, যেখানে রাস্তায় কোনো মানুষজনই নাই। এরপরে উনি আবারও ডাকছেন, ও চাচি দাঁড়ান দাঁড়ান, আমাকে সাথে নিয়ে যান। কিন্তু না, ওই মহিলা কোনো উত্তর দেন না। এদিকে তুফা তিনি চেষ্টা করলেন একটু হাঁটার জোর বাড়িয়ে দিতে, উনি উত্তর নিক না নিক অন্তত ওনার পিছনে পিছনে হেঁটে গেলে বাড়ি পর্যন্ত একটু তাড়াতাড়ি আসতে পারবেন, এটা লোকতন্ত্র তো পাওয়া গেছে। হঠাৎ করে ওনাকে অবাক করে দিয়ে দেখা গেল যে ওই মহিলা আবার রাস্তার এক সাইডে নেমে কোথায় যেন চলে গেল। উনি যখন দ্রুত ওইখানে আসলেন, যেই জায়গাটাতে রাস্তার আরেক সাইডে নেমে চলে গিয়েছিলেন, ওখানে এসে দেখার চেষ্টা করলেন যে এই নারী অবয়বটা কোথায় গেল, কিন্তু না, উনি কোথাও দেখতে পেলেন না তাকে। উনি চিন্তা করলেন হয়তো বা এদিক দিয়ে তার বাড়ি নেমে চলে গেছে, কিন্তু ওই দিক দিয়ে নেমে যে বাড়িতে যাবে ওই দিক দিয়ে বেশ অনেক লম্বা একটা ক্ষেত ছিল, তারপরে কিছু ঝোপঝাড় বাগান ছিল, এরপরে গিয়ে বাড়ি, ওই দিক দিয়ে এত রাতের বেলা একজন মহিলা হেঁটে হেঁটে চলে যাবে এটা আসলে বিশ্বাস করাটা একটু কষ্টকরই ছিল। তারপরও হতেও পারে, যেহেতু এত রাতের বেলা উনি আসছেন নাম করাতে, সাহস তো আছেই বলতে হবে। তো এই বিষয় নিয়ে আর কিছু ভাবেন নাই, এই তুফা উনি বাড়ির দিকে যাচ্ছেন। তো ওনার যেই জায়গাটাতে বাড়ি ওখানে চলেও আসেন, তবে ওনার বাড়িতে যাওয়ার আগে ছোট্ট একটা সাঁকো পড়ে, একটাই মাত্র বাঁশ, আর একটা বাঁশ রয়েছে যেটা হাত দিয়ে ধরে ধরে আগাতে হয়, মানে খুব চিকন দুর্বল একটা আর কি সাঁকো। তো উনি ওই সাঁকো দিয়ে পার হচ্ছেন। উনি যখন সাঁকোর ঠিক মাঝখানে, হঠাৎ করে ওনার মনে হলো যে নিচ থেকে গরম একটা ভাব উঠতেছে। ওই সময় যেহেতু ঝড় বৃষ্টি রাচ্ছিল, আবহাওয়াটাও কিন্তু বেশ ঠান্ডাই ছিল, যদিও বর্ষাকাল, কিন্তু ওই সময়ে নিচ থেকে কিন্তু গরম কোনো ভাব ওঠার কথা নয়, মনে হচ্ছে যে কোনো পাতিল নিচে জ্বলছে, মানে পাতিলের ভিতরে তো পানি টানি জাতীয় কিছু রাখা, সেটা জ্বলছে, সেখান থেকে ধোঁয়া উঠছে, সেই ধোঁয়াটা এসে না গায়ে লাগছে। উনি চিন্তা করলেন যে কী ব্যাপার, নিচে গরম কি? তো উনি কী করছেন, নিচের দিকে তাকিয়েছেন, তাকিয়ে খুব একটা কিছু দেখতে পান নাই, কারণ হচ্ছে ওই সময় আবার বিজলি চমকাচ্ছিল না, রাতটা বেশ অন্ধকারই ছিল যেহেতু আকাশে মেঘ। উনি তখন কি করছেন, হাতে থাকা যে টর্চ লাইটটা আছে ওটা দিয়ে তো খুব ভালো আলো হয়ও না, খুবই সামান্য আলো, তো ওই জিনিসটা উনি নিচের দিকে মেরেছেন দেখার জন্য। উনি নিচের দিকে এইটা যখন মেরেছেন, মানে আলো ফেলেছেন, উনি যেটা দেখেছেন দেখে তো উনি মারাত্মক ভয় পেয়েছেন। উনি দেখেন বিশাল একটা হা, মানে হা মানে মুখ, একটা বিশাল মাথা, সেটা হা করে আছে, আর এই মাথাটা একটা নারী অবয়ব, আর মনে হচ্ছে যে 70-80 বছর হয়ে গেলে একজন মহিলার চেহারায় যেই ধরনের ভাঁজ পড়ে ওই রকমের ভাঁজ, খুব যে ভয়ঙ্কর চেহারা, চোখ লাল টকটকে এরকম কিছু না, স্বাভাবিক একটা মানুষের মাথা যেরকম হয় ওই রকম মাথা, কিন্তু সেই মাথাটা অনেক বড় আর হা করে আছে। ওই অবয়বটা বলছে, কিরে ভয় পেয়ে গেলি, আয় আয় লাফ দে, মুখের ভিতর লাফ দে। উনি দেখলেন যে ওনার যে মুখ, মুখ তো না, মনে হচ্ছে যে এটা বিশাল এক সুরঙ্গ, এর ভিতরে যদি উনি খালি একবার পড়ে যান, পৃথিবীর কোন প্রান্তে যে উনি চলে যাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই, এরকমটা মনে হচ্ছিল। মনে হচ্ছে ওনার মুখের এই গর্তটা পাতাল পর্যন্ত গিয়ে ঠেকেছে, এমন একটা অবস্থা, আর ওই মুখের ভেতর থেকে এক ধরনের গরম ভাব উঠছে, মনে হচ্ছে একটা ধোঁয়া উঠছে ভেতর থেকে, এরকমটা উনি দেখলেন। এটা দেখার সাথে সাথে ওনার কি আর আগানোর সক্ষমতা আছে, ওনার শরীর তো কাঁপাকাঁপি শুরু করেছে, পা তো কাঁপাকাঁপি শুরু করেছে, মনে হচ্ছে এক্ষুনি উনি এই ভয়ঙ্কর মুখের মধ্যে পড়ে যাবেন। এদিকে কি হয়, হঠাৎ করে পেছন থেকে একজন ডাকতে থাকে, রে কে রে, তুফা নাকি রে, তুফা নাকি। উনি তাকিয়ে দেখেন যে কোন একজন লোক, অন্ধকারে চিনছিলেন না। উনি বলেন যে হ্যাঁ আমি তো তুফা। তখন উনি বলেন যে কি রে, তুই এখনো বাড়ি যাস নাই? বলে যাই তো বাড়ির কাছাকাছি, তুমি কোত্থেকে আসলা? বলে আমি তো আসলাম, একটা জায়গায় গেছিলাম, ঝড় বৃষ্টির কারণে দেরি হয়ে গেছে। তখন আবার উনি নিচ দিকে তাকিয়ে দেখেন, মানে তুফার নিচ দিকে তাকিয়ে দেখেন ওই জিনিসটা নাই। ওই লোকটা ওনার পরিচিত, ওনারই বাড়ির পাশের বাড়ি। তো উনি আবার সাকবে এগিয়ে আসেন, দুজন একসাথে সাকব পার হন। সাকব পার হওয়ার পর ওই লোকটাকে এই ঘটনা খুলে বলেন যে আমি তো এখন মাত্র এই জিনিসটা দেখছি, তুমি যদি না আসতে তাহলে তো আমার একটা বড় বিপদ হয়ে যেত। তো ওই লোকটা ওরকম ঝাড়ফুঁক জানে না, এমনি হয়তোবা সুরা ফাতেহা, সুরা এখলাস, এরকম কমন কিছু সুরা ওনার মুখস্থ রয়েছে, সেটা পরে এই তুফাকে ফু দেন এবং বলেন যে চল বাড়িতে যাই। তো ওনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে ওই লোকটা তার বাড়িতে চলে যায়, যেহেতু পাশাপাশি বাড়ি ছিল। পরদিন এই কথাটা মোটামুটি আশেপাশে বেশ রটে যায় যে রাতের বেলা এই তুফা সাকু পার হওয়ার সময় ভয় পেয়েছে। অনেকেই প্রশ্ন করে, গ্রামের লোকজন তো তুফা যেখানেই যায় প্রশ্ন করে, কি রে তুফা, কি দেখলি, তুই নাকি ভয় পাইছিস? তো উনিও বলে যে হ্যাঁ আমি এরকমটা তো দেখছি আর কি। তো এরকম মোটামুটি কয়েকদিন মানুষের মধ্যে উত্তেজনা থাকে, এরপর উত্তেজনা আস্তে আস্তে প্রশমিত হয়ে যায়, মানুষ এটা নিয়ে আর মাথা ঘামায় না। তুফাও স্বাভাবিক কাজকর্ম করছিল, সে মূলত ক্ষেত খামারে কাজ করত, একজন কৃষক ছিলেন। এর সপ্তাহখানেক পর ঘটে আরেকটি ঘটনা, সেটা হলো তখন যেহেতু বর্ষাকাল ছিল, রাতের বেলা অনেকেই মাছ ধরতে বের হতেন। তো এই তুফার যে বন্ধু বান্ধবরা ছিল তারা বলে যে তুফা আজকে আমরা 10-12 জন মিলে মাছ ধরতে যাব হরাই নদীর পাশে একটা জায়গায়। তো কোন জায়গা এটা অবশ্য জানতে পারি নাই, পাশে কোনো একটা জায়গা হবে আর কি। তো উনিও বলেন আচ্ছা ঠিক আছে যাব। এর মধ্যে কিন্তু ওই ভয়টা উনি কাটিয়ে উঠেছেন। আর গ্রামের মানুষ অনেক সময় রাতের বেলা চলাফেরায় ভয় পায়, এটা নিয়ে যে মানুষ বসে থাকে কাজকাম করে না বিষয়টা কিন্তু এরকম না। তো উনি বন্ধু বান্ধবদেরকে বলেন যে হ্যাঁ আমি যাব। তো রাতের বেলা যথাসময়ে ওনার বন্ধু বান্ধবরা ওনার বাড়িতে চলেও আসে। উনি আবার বলে দিয়েছেন যে আমাকে বাড়িতে এসে তোরা ডেকে নিয়ে যাবে। তো তারা আসছে সবাই একসাথে, উনিও মাছ ধরার কিছু সরঞ্জামাদি ওনার বাড়িতে যেগুলো ছিল সেগুলো নিয়ে বের হয়ে গেছেন তাদের সাথে। উনি তাদের সাথে ওই নির্দিষ্ট জায়গায় চলে গেছেন। সকলের সাথেই কিন্তু হারিকেন ছিল। হারিকেনটা কিভাবে ছিল আমি বলি, মোটামুটি অধিকাংশ মানুষের সাথেই একটা বড় মাটির হাড়ি অথবা সিলভারের হাড়ি ছিল ফাঁকা, তার মধ্যে হারিকেনটা বসানো ছিল। আর ওই জিনিসটা কিন্তু পানির উপর ভাসে, ওভাবেই কিন্তু ওনারা হারিকেন নিয়ে গিয়েছেন। তারপরে কারো কারো কাছে টর্চ লাইট ছিল অবশ্য, আবার দূরে কিন্তু অনেকেই ওই একই রকম পদ্ধতি অবলম্বন করে মাছ ধরছেন। দেখা যাচ্ছে যে দূরে আলো দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় লোকজন আছে, কেউ টেটা দিয়ে মাছ ধরছে, কেউ জাল দিয়ে মাছ ধরছে বিভিন্ন রকমভাবে, কেউ হাতরে মাছ ধরছে। ওখানে পানি খুব বেশি ছিল না। এর মধ্যে কি হয়, ওনারা তো ওনাদের মধ্যে করে মাছ ধরছেন, এই তুফা যিনি উনিও মাছ ধরছিলেন, মাঝে মাঝে একটা মাছ পাচ্ছিল না, তো ওনার হাড়ির মধ্যে রাখছিলেন। ওই হাড়িটা তো পানির উপর ভাসানো, উনি যেদিকে যান হাড়িটাকে হাত দিয়ে টানতে টানতে ওইদিকে নিয়ে যান আর কি। হঠাৎ করে এই তুফা উনি একটা অদ্ভুত দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান যে উনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, আশেপাশে শুধু পানি আর পানি, কোনো কুলকিনারা নাই। অথচ কিছুক্ষণ আগেও উনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে আশেপাশে বেশ কিছু মানুষজন ছিল, দূরে দূরে কিছু আলো দেখা যাচ্ছিল। আর যেই জায়গাটাতে ওনারা দাঁড়িয়েছিলেন সেটা এত বড় চওড়া জায়গা না, যেখানে মানে অনেক দূর কিছু দেখাই যায় না। দূরে গাছ বা মানুষের যে বাড়িঘরগুলো আছে সেগুলো কালো, এরকম খণ্ড খণ্ড বিভিন্ন রকম শেপে দেখা যেত আর কি। কিন্তু উনি তখন দেখলেন যে এগুলো কিছুই দেখা যাচ্ছে না, ডানে বায়ে সামনে পিছনে শুধু পানি আর পানি, আর উনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে কোমর পর্যন্ত পানি। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, উনি কাউকে দেখতে পাচ্ছেন না। তবে ওনার যে হারিকেন, যেটা ওনার হাড়ির মধ্যে ছিল, সেটা ঠিকঠাক আছে, আলো আছে, কিন্তু ওনার আলো ছাড়া আর কোথাও কোনো আলো নাই। আর ওই দিন তো জ্যোৎস্না রাত না, ওই দিনও আকাশে বেশ মেঘলাই ছিল। তবে অনেক সময় রাতেও অনেক দূর পর্যন্ত দেখা যায় আকাশ, যদি মেঘলাও থাকে চাঁদের আলো ছাড়াও, তো উনি ওইভাবেই দেখতে পাচ্ছিলেন আর কি। হঠাৎ করে উনি একটি শব্দ শুনতে পান। শব্দটা এরকম, কেউ যদি খুব তৃষ্ণার্ত হয়ে ঢক ঢক করে পানি খায় না, যেরকম ঢক ঢক শব্দ হয় পানি গেলার, মনে হচ্ছে ওই রকম ঢক 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 শব্দ হচ্ছে। উনি চিন্তা করছে কিভাবে এ কি ব্যাপার, এভাবে পানি খায় কে? উনি চারদিকে দেখার চেষ্টা করেন, এমনিতে তো ভয় পাচ্ছেন যে কি এরকম, এটা কোথায় চলে আসলাম, আশেপাশে সব লোকজন গেল কই, এরপর এরকম শব্দ। এরপর উনি ভয় পেয়ে ডাকতে থাকেন, কোথায় গেল আমার বন্ধু বান্ধব, বন্ধুদের নাম ধরে ডাকতে থাকেন। তো ডাকতে ডাকতে হঠাৎ করে হয় কি যে ওনার কাঁধে একটা ঠান্ডা হাত এসে পড়ে, উনি চমকে যান, পেছন দিকে তাকিয়ে দেখেন যে ওনার বন্ধু বান্ধবরা দাঁড়িয়ে আছে, সবাই না পাঁচ ছয় জন আর কি। তখন ওনারা বলতে থাকেন, এই তুফা তুই এখানে আসছিস কেন, তুই এখানে কেন? তখন তুফা হঠাৎ করে দেখতে পায় যে আরে সে তো ওই যেখানে মাছ ধরছিল সেখান থেকে বেশ খানিকটা সাইডে চলে এসেছে, কিন্তু এখন তো আশেপাশে সবকিছু দেখা যাচ্ছে, দূরে মাছ ধরছে, আলো দেখা যাচ্ছে, তাহলে কয়েক সেকেন্ড আগে উনি কোথায় ছিলেন যেখানে কাউকে দেখা যাচ্ছিল না? তখন তার বন্ধুরা বলতে থাকেন যে মাছ ধরার একটা পর্যায়ে ওনারা দেখছিলেন যে এই তুফা কোন দিকে যেন চলে যাচ্ছে। শুরুর দিকে ওনারা এই বিষয়টা নিয়ে মাথা ঘামান নাই, সবাই চিন্তা করেছেন যে হয়তোবা ও ওই সাইডে মাছ ধরতে যাচ্ছে, কিন্তু একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে সে চলেই যাচ্ছে। পেছন থেকে বন্ধুরা বলছে যে এই তুফা তুই ওইদিকে কোন দিকে যাস, সে কোনো উত্তর দেয় না। এরকম বেশ কয়েকবার বলার পর যখন উত্তর দেয় না, তখন ওই বন্ধুদের মধ্যে একজন সন্দেহ করে যে তুফার সাথে রাত্রেবেলা একটা ঘটনা ঘটছিল তো এর আগে, ও তো ঝাড়ফুঁকো করে নাই, কিছুই করে নাই, আবার কোনো সমস্যা হলো না তো? তখন উনি ওই চার পাঁচজন বন্ধুদেরকে আবার একসাথে নিয়ে তার দিকে আগাতে থাকে, বারবার তাকে ডাকছে কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না। যখন তার গায়ে টাচ করেছে, যেহেতু মাছ ধরছিল পানির মধ্যে হাত দিয়ে, হাত ঠান্ডা ছিল এই জন্য ওই শীতল অনুভূতিটা উনি পেয়েছিলেন, শরীরে টাচ করার পরই এই তুফা উনি সেন্সে ফেরত আসেন, তখন দেখা যায় উনি আগের জায়গাতেই আসেন। তখন তুফা আবার বলতে থাকে যে আমি তো তোদেরকে ডাকছিলাম। তখন ওনারা বলেন আমরাও তো তোকে ডাকছিলাম, তুই তো শুনছিলি না, আর তোর ডাক তো আমরা কিছু শুনি নাই, তুই তো এক মনে হেঁটেই যাচ্ছিলি। তখন তুফা বলেন যে হঠাৎ করে উনি এইরকম একটা দৃশ্য দেখেছেন, আর এরকম পানি গেলার ঢক 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 শব্দ উনি পেয়েছেন। তখন ওর বন্ধুরা বুঝতে পারেন যে তুফার সাথে স্বাভাবিক কোনো বিষয় ঘটেনি, নিশ্চয়ই তাকে কানা ভুলোতে ধরেছে। স্থানীয়ভাবে এই শব্দটা ভিন্নভাবে উচ্চারিত হয় কোথাও কোথাও, তবে আমাদের ওই সাইডটাতে কানা হোলা বলে। তো তারা বলেন তোকে তো কানা হোলায় ধরছে, আজকে আর মাছ ধরার দরকার নেই, চল বাড়িতে যাই, আজকে আর ভালো লাগতেছে না, আর একদিন মাছ ধরবো। তো সেই কথায় সম্মতি জানিয়ে সকলেই ওখান থেকে রওনা দেন, আর এই তুফাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেন। তুফা বাড়িতে গিয়ে ওই যে কয়েকটা মাছ ধরছে আর কি, সেগুলো একটা পাতিলের মধ্যে রেখে হাত মুখ ধুয়ে উনি শুয়ে পড়েন। তো যাই হোক, এরপর সপ্তাহখানেক কোনো সমস্যা নাই, স্বাভাবিক সব কিছু একদম। তো সপ্তাহখানেক পর একটা ঘটনা ঘটে, এর মধ্যে কিন্তু তুফা সাহেব উনি বিভিন্ন সময় রাতের বেলা বাড়িতে আসছেন, কোনো সমস্যা হয়নি। তো সপ্তাহখানেক পর ওনার বাড়িতে একটা সমস্যা উনি ফেস করতে থাকেন, সেটা হচ্ছে যে ওনার যে ঘরটা, এই ঘরটা ছিল হলো পাটখড়ির বেড়া, উপরে টিন, চারদিকে পাটখড়ি, আর যে মেঝে যে ফ্লোর এটা হচ্ছে মাটির। উনি বিবাহিত ছিলেন, ওনার সম্ভবত ওই সময় একটা কি দুটা সন্তান ছিলেন, তারপর ছোট ছোট ছিল। তো উনি ওই সময়ে ওনার যে ঘরটা দোচালা ঘর, অন্য একটা রুমে ছিলেন, কারণ ওনার শাশুড়ি আসছিলেন। তো শাশুড়ি আসার কারণে ওই শাশুড়ি স্ত্রী আর ওনার যে ছেলে পেলে সবাই একটা সাইডে ছিল, আর উনি আর একটা পাশে একা একা ছিলেন। তো উনি একা শুয়ে আছেন গভীর রাত্রে, হঠাৎ করে মনে হলো কেউ তার এই পাটখড়ির যে বেড়া, যেই অংশে উনি শুয়েছিলেন ওই পাশে থেকে ঠাস করে একটা বাড়ি দিল। তো বাড়ি দেওয়ার সাথে সাথে ওনার ঘুমও ভেঙে যায়। শুরুতে বুঝতে পারেন নাই, কারণ হঠাৎ করে কোনো একটা শব্দের পরপরই যদি ঘুম ভেঙে যায়, তখনও কিন্তু বোঝা যায় না যে আসলে কি কারণে ঘুম ভেঙেছে। এর পরপরই আর একটা শব্দ হলো ঠাস করে, তখন মনে হলো এই বেড়ার, এই বাড়ির শব্দে ওনার ঘুম ভেঙেছে, যেহেতু দ্বিতীয়বার বাড়িটা হয়েছে। এরপর কি হলো, ওনার কাছে ফিল হলো কোনো একটা শক্ত লাঠি যদি পাটখড়ির বেড়ার এক পাশে ধরে, বেড়ার উপর রেখে যদি হাঁটতে থাকে, তখন ওই লাঠির অগ্রভাগ বা আগাটা কিন্তু ওই পাটখড়িকে যদি টাচ করতে 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 যায় তখন কিন্তু একদম চটচট 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 শব্দ হতে থাকে। তো এরকম শব্দ হতে হতে বেড়ার এক পাশ থেকে আর এক পাশে যাচ্ছে। ওই পাশে গিয়ে যে শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না, শেষ হওয়ার পর আবার ওই মাথা থেকে ওনার যেই অংশটা যেই সাইডটা উনি শুয়েছিলেন ওই পর্যন্ত আসছে। মানে এই শব্দটা একবার এই মাথা থেকে ওই মাথায় যায়, আবার ওই মাথা থেকে এই মাথায় আসে। এদিকে এই শব্দটা যে হচ্ছে এটা কিন্তু ওই যে ওনার ঘরে যে ওনার স্ত্রী শাশুড়ি ছেলেপেলেরা আর এক পাশে শুয়ে আছে তারা কিন্তু টের পাচ্ছে না, তাদের কারো ঘুমটুম কিন্তু ভাঙছে না, কিন্তু উনি কিন্তু এটা শুনতে পাচ্ছেন। উনি ভেতর থেকেই বলে ওঠেন, এই কে রে, এই রাত বিরাতে ফাজলামি করিস কে? তো ওনার কথার পর হঠাৎ করে হয় কি ওই শব্দটা থেমে যায়। থেমে যাওয়ার পর আবার ঠাস ঠাস করে বেড়ার উপর কয়েকটা বাড়ি দেয়। এইবার উনি খুব বিরক্ত হন, উনি চিন্তা করেন নিশ্চয়ই কোনো দুষ্টু ছেলে পেলে এই কাজ করছে। এমনিতে তার সাথে দুইবার ভূতের ঘটনা ঘটছে, এমন কিছু ছেলে পেলে আছে রাতের বেলা ভয় দেখানোর জন্য আবার এরকম করতেও পারে, এরকম দুষ্টু থাকে না কিছু ছেলে পেলে। উনি চিন্তা করছেন যে এইবার এটাকে ধরি, আমার সাথে মজা করার জন্য আসছে। ঘরের ভিতরে ছিল বড় এক রামদা, উনি বইটা নিয়ে বের হয়েছেন যে এই কে রে, আমার সাথে ফাজলামি করিস, আয় আজকে আমার সামনে। তো উনি বের হয়েছেন, আশেপাশে উনি কাউকে দেখেন না। উনি গালিগালাজ করেন কিছুক্ষণ, চিৎকার চেঁচামেচি করেন, ওনার ওই চিৎকার চেঁচামেচিতে ঘরের লোকজন উঠে যায়। তখন তারা জিজ্ঞেস করে কি হয়েছে রাতের বেলা এরকম করে বের হয়েছ কেন? তো বলে যে কে যেন এরকম ফাজলামি করে ওই বাড়ির বেড়াতে ঠাস ঠাস করে বাড়ি দিচ্ছে, আবার এরকম খটখট শব্দ করছে। ওনারা বলেন কই, আমরা তো কোনো শব্দ তো পাইলাম না। ওনার শাশুড়ির ঘুম আবার খুব পাতলা, তো উনি বলছেন যে আমার তো এইরকম ছোটোখাটো শব্দে ঘুম ভেঙে যায়, বিড়াল মিউ করলেও ঘুম ভেঙে যায়, সেখানে আমি কিছু শুনলাম না, তুমি এরকম জোরে জোরে শব্দ শুনলা, বিষয়টা তো আসলে রহস্যজনক, আর তোমার এত রাত্রে বেলা এইভাবে বাইরে বের হওয়াটা উচিত হয়নি, তাড়াতাড়ি ঘরে ঢোকো। ওনার শাশুড়ি এমনি টুকটাক কিছু দোয়া কালাম জানতেন, সেটা করে তাকে ফু দিয়ে দেন এবং বলে তুমি ঘুমায় পড়ো। তো ওই রাত্রে আর কোনো সমস্যা হয় না। তবে ওই রাত্রে কোনো সমস্যা না হলেও এক দুই দিন পর পর এরকম সমস্যা উনি কিন্তু ফেস করতে থাকেন। ওই যে গভীর রাতের বেলা ওনার বেড়াল ওখানে ঠাস ঠাস করে একটা বাড়ি দেয়, তারপর ওই যে এরকম একটা লাঠি মনে হচ্ছে যে এক মাথা থেকে আর এক মাথায় যায়, আর এক মাথা থেকে এই মাথায় আসে এরকমটা। তো উনি কিন্তু ওই বেড়ার পেছন দিকে গিয়ে দিনের বেলা তার কখনো দেখেন নাই যে কি। তো এরকম কয়েকবার হওয়ার পর একদিন উনি ওই পেছন দিকে গিয়েছেন, বাড়ির একদম পেছন দিকে একটু ঝোরের মতো ছিল, কিছু কলা গাছ ছিল, এই জন্য উনি পিছন দিকে খুব একটা যেতেন না, এমনি তো দরকারও হতো না। তো উনি কি মনে করে পিছন দিকে গিয়েছেন ওই ঝোপঝাড় পরিষ্কার করার জন্য। তো ওই বেড়ার দিকে উনি তাকিয়ে একটা দৃশ্য দেখেন, উনি দেখেন যে আসলে লাঠি না, মনে হচ্ছে কেউ নখ নখ দিয়ে যদি আঁচড় কাটতে কাটতে যায়, এবং নখ একটা না চারটা। আমরা যদি কোনো বেড়ার সাথে আঙ্গুল টাচ করি, আমরা কিন্তু বৃদ্ধাঙ্গুলি সাধারণত টাচ এরকমভাবে করবো না, চার আঙ্গুলি টাচ করবো, চার আঙ্গুলি টাচ করতে করতে হাতটা এরকম ঘষতে ঘষতে এক পাশে নিয়ে যাবো। উনি দেখলেন মনে হচ্ছে যে কেউ চারটা ধারালো কিছু দিয়ে এরকম ঘষতে ঘষতে নিয়ে গেছে, বেড়ার ওই পাশটা এরকম ঘষা খেতে খেতে পাটখড়িগুলো বেশ কয়েকটা ভেঙেও গেছে। অথচ দিনের বেলাতে ওনারা কেউ এই সাইডে আসে দেখেন নাই এই কিছুদিনের মধ্যে আর কি। তো উনি তো এটা দেখে বেশ অবাক হলেন যে আসলেই তাই, এইটা চার আঙ্গুল দিয়ে এরকম করতে করতে আসবে, এইটা আসলে মানুষের নখ এত ধারালো হয় না যে পাটখড়ির উপরে নখের আঁচড় পড়ে যাবে। উনি চিন্তা করলেন যে এই সমস্যাটা ওনাকে ছাড়ছেই না, অথচ এর মধ্যে উনি একবারের জন্য কোথাও ঝাড়ফুঁক করাতে চান নাই, এমনি বাড়ির লোকজন হালকা পাতলা ঝাড়ফুঁক করেছে এতটুকুই, এর ভিতরে উনি কিন্তু কোথাও ঝাড়ফুঁক করতে চান নাই। চিন্তা করলেন যে এবার একটু ঝাড়ফুঁক করার দরকার। তো এরকম চিন্তা করছেন, স্থানীয় এক মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে হালকা পাতলা ঝাড়ফুঁক করেও আনেন, কিছু পানি পড়া দিয়ে দেন উনি। তো এরপরে প্রায় এক মাসের মতো আর কোনো সমস্যা নাই, এর মধ্যে উনি ভুলেই গেছেন যে এই ধরনের সমস্যা ওনার ছিল। উনি খেটে খাওয়া মানুষ, কাজ করেন, এগুলো নিয়ে পড়ে থাকতে তার হবে না। কিন্তু এই মাসখানেক পর থেকে আর একটা সমস্যা দেখা দেয়, এইবার উনি সামনাসামনি একটা জিনিস দেখতে থাকেন। ওনার বাড়ির একটু সামনের দিকে বেশ বড় সড় একটা আম গাছ ছিল। আম গাছে যে কখনো কোনো ভয়ের কিছু ঘটেছে বিষয়টা এরকম না, ওই রাতের বেলা হোক, দিনের বেলা হোক, ভোরবেলা হোক, ওই আম গাছের উপরে নিচে কেউ কখনো ভয়ের জিনিস দেখে নেই। কিন্তু উনি একদিন রাতের বেলা বাড়িতে ফেরার সময় বেলগাছি বাজার থেকে উনি বাড়িতে ফিরছিলেন। ওখানে একটা বাজার রয়েছে বেলগাছি বাজার, বেলগাছি কিন্তু রেলওয়ে স্টেশনও রয়েছে, তো ওখান থেকে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে উনি যখন ওই আম গাছের কাছে এসেছেন তখন দেখেন আম গাছের মোটামুটি নিচের একটা ডালে এক জীর্ণ শীর্ণ দেহি এক নারী অবয়ব, এক প্যাচের একটা শাড়ি পরা, ওই শাড়ির নিচের অংশটা অনেকটা হাঁটু পর্যন্ত উঠে এসেছে, হাত পা একদম চিকন লিকলিকে, দুপা বেশ লম্বা, দুই হাতও শরীরের তুলনায় বেশ লম্বা, চেহারাটা ওরকম বোঝা যাচ্ছে না। তো ওই অবয়বটার দিকে উনি যখন তাকিয়েছেন, তাকানোর পর দেখতে পান যে ওই অবয়বটা শব্দহীনভাবে মুখটা হা করে হাসছে, আর মুখটা বড় করে হা করে হাসছে, আর হাত দিয়ে ইশারা করে তাকে দেখাচ্ছে যে তুই মুখের মধ্যে ঢোক, তুই এই মুখের মধ্যে ঢোক। তো এই জিনিসটা উনি দেখে দিয়েছেন প্রচন্ড জোরে এক চিৎকার। তো ঘরের মধ্যে তো ওনার স্ত্রী পরিবার পরিজন ছিল, চিৎকার শুনে বাইরে বের হয়ে আসছেন, বলছেন কি হয়েছে, বলে আমি তো একটা ভয়ের জিনিস দেখছি এই আম গাছের ডালে। তো ওনার আম গাছের দিকে তাকিয়ে দেখেন যেন কিছু নেই। তখন উনি বলছেন যে আরে তুমি এই কয়েকবার ভয়ের ঘটনা ফেস করছো, তো এই জন্য এটা তোমার মনের ভুল, এটা কল্পনায় তুমি দেখতেছো, আসো ভিতরে আসো। তো উনি বাড়িতে ঢুকে যান, খাওয়া দাওয়া করেন, শুয়ে পড়েন, ওই রাত্রের কোনো সমস্যা হয় না। এখন উনি যখনই রাতের বেলা বাড়িতে ফেরেন একা একা, তখনই ওই আম গাছের ওই ডালটাতে এই অবয়বটা দেখেন একই রকম ভাবে বসে থাকে, পা ঝুলিয়ে, একই ধরনের শাড়ি পরা, শাড়িটা কিন্তু ওই লালও না সাদাও না, রাতের বেলা যতটুকু দেখা যায় হয়তো বা কালো বা সবুজ টাইপের, কারণ সবুজ হোক বা এই ধরনের কালারফুল কোনো জিনিস কিন্তু রাতের বেলা চাঁদের আলো হোক, যদি সরাসরি টর্চ লাইট না ফেলা হয় বা বড় ধরনের কোনো আলো না পড়ে তাহলে এই জিনিস কিন্তু কালোই দেখায়। তো ওইটা যে কী রঙের এটা উনি বুঝতে পারেন নাই, কালো কালোই মনে হয়েছে আর কি। উনি দেখেন যে ওই রকমই শাড়ি পরা, ওরকম বসে থাকে, শব্দহীনভাবে হাসে, আর হা করে ইশারা করে যে মুখের মধ্যে ঢুকে যেতে। তবে সে যখন হা করে তখন কিন্তু মুখটা অনেক বড় এরকমটা মনে হয় না, মানুষের স্বাভাবিক মুখ যেরকম বড় ওরকমই মনে হয়। শুধু একটা বারের জন্যই তার মাথাটাকে বিশাল বড় মনে হয়েছিল, ওই যে সাকর নিচে যখন হা করেছিল তখন ওনার কাছে মনে হয়েছে ওই অবয়বটাই এইটা। এখন এই জিনিস তো ঘটতে থাকে, ওই রাত্রে উনি চিৎকার দিয়েছেন, তো এরকম মাঝে মাঝে ওনার সাথে হয়। এই ব্যাপারটা এলাকায় বেশ ছড়িয়েই পড়ে যে এই তুফাকে পেতনিতে ধরছে, তুফা যেখানেই যায় এই পেতনি দিয়ে এসে উৎপাত করে, এখন ওর বাড়িতে সে পেতনি আস্তানা গাড়ছে। এখন এটা সমাধান কি? সমাধান হিসাবে একজন পরামর্শ দেন যে তোমাকে ভালো একজন হুজুর দেখাতে হবে, এখন কোথায় গিয়ে দেখালে ভালো হয়? ওই গ্রামের আশেপাশে বিশেষ করে রাজবাড়িতে ফুরফুরা শরীফের বেশ অনেক মুরিদান রয়েছে, ওই গ্রামেও বেশ কয়েকজন বেশ প্রবীণ মুরিদান ছিলেন আর কি। তাদের মধ্যে একজন যখন বিষয়টা জানতে পারেন তখন উনি তুফার সাথে কথা বলেন, তুফার মাও জীবিত ছিলেন, তার সাথে কথা বলেন যে তোমার ছেলেকে আমি সাথে করে একটু ঢাকায় নিয়ে যাই। ঢাকার দারুস সালাম ফুরফুরা শরীফের একটা মারকাজ রয়েছে, তো ওখানে অনেক ভালো ভালো হুজুর রয়েছেন, অনেক বড় বড় শাইখুল হাদিস রয়েছেন, ওনাদের সাথে গিয়ে বিষয়টা পরামর্শ করি, দেখি কি ধরনের সরই চিকিৎসা দেয়। এই উল্টাপাল্টা কবিরাজ দেখায় টাকা পয়সা নষ্ট করার দরকার নাই, তোমরা বাবা গরিব মানুষ, কবিরাজ যদি একবার তোমাদের পিছনে লাগে তোমাদেরকে ভিটামাটি বিক্রি করায় ছাড়বে, কিন্তু সমাধান করতে পারবে না। এর থেকে ওকে নিয়ে হুজুরের কাছে যাই। ওই ব্যক্তিটা নিজের খরচেই, এই তুফামিয়া কিন্তু ওরকম আর্থিক অবস্থা তার ভালো ছিল না, উনি নিজের খরচেই তুফামিয়াকে নিয়ে ঢাকায় যান, ঢাকার দারুসসালামে। তো ওখানে তো মুরিদানদের থাকার মোটামুটি ব্যবস্থা আছে, ওখানে বিশাল বড় মাদ্রাসা, যারা দারুসসালামে আছেন ঢাকাতে তারা জানেন যে ফুরফুরা শরীফের বিশাল বড় মারকাজ রয়েছে ওখানে, বিশাল বড় মাদ্রাসাও রয়েছে সেখানে, খানকা রয়েছে। তো ওখানে নিয়ে যাওয়ার পর বেশ নাম করা প্রবীণ একজন শাইখুল হাদিসের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর উনি একদম টপ টু বটম সব ঘটনা শোনেন। সব ঘটনা শোনার পর কিছু কিছু ক্ষেত্রে উনি বেশ বকাঝকা করেছিলেন যে তোমার আসলে উচিত ছিল যখন ভয় পেয়েছ গোসল করে ঘরে ঢোকা, তা না হলে ভয়টা বসে যায়। আর যেহেতু এটা করো নাই, ওই জিনিসটা মূলত তুমি ওই যে রাস্তায় বারবার বিরক্ত করছো, ও চাচি কোথায় যান, দাঁড়ান একসাথে যাই, এরপর থেকে ওই জিনিসটা তোমার পিছু নিয়েছে, তুমি ওর বিরক্ত করছো। এই জন্য তুমি যদি সাঁকোর থেকে ওই সময় কোনো কারণের মুখের মধ্যে পড়ে যেতে, তোমাকে সাথে সাথে খেয়ে ফেলতো, তোমার নাম নিশানো আর পৃথিবীতে থাকতো না, একদম হারিয়ে যেতে। যাক, আল্লাহর রহমতে ওই সময় তোমার বাড়ির পাশে একজন লোক চলে আসছিল, বেঁচে গেছ, এখন দেখি কি করা যায়। আর আমার যতটুকু মনে হচ্ছে তোমাকে শাকচুর নিতে ধরেছে। এরপর ওই শাইখুল হাদিস উনি ওনার অনুগত কিছু জিন ছাত্রের সাথে বিষয়টা নিয়ে পরামর্শ করেন। তখন ওই জিন ছাত্ররা বলে যে হুজুর আপনি খালি হুকুম করেন, ওরে এক ক্ষণে ধরে নিয়ে আসি, আর ওকে হাজির করার কারোর উপর প্রয়োজন নাই, ওকে সরাসরি ধরে নিয়ে আসবো। তখন হুজুর বলেন আচ্ছা ঠিক আছে, ওকে ধরে নিয়ে আসো এশার নামাজের পর। তো এশার নামাজের পর হুজুর একটি বিশেষ ঘরে বসে আমল করতে থাকেন। ওখানে কিন্তু এই তুফামিয়াও ছিল, তারপর যেই লোকটা নিয়ে আসছেন উনিও ছিলেন, ঘরটা অনেকটাই অন্ধকার ছিলেন, হঠাৎ করে ধ্রুম করে একটা শব্দ হলো, এরপর ও মা গো বাবা গো বলে চিৎকার চেঁচামেচি নাকি নাকি কণ্ঠে, আর ধপাস ধপাস মারের আওয়াজ। তখন বুঝে এই আমারে মারিস না মারিস না, থাম থাম। তখন হুজুর বলে এই তোমরা থামো। হুজুর বলে এই তুই এর পিছু নিয়েছিস কেন? তখন ওই শাকচুনিটা বলে যে ও আমার রাস্তায় বিরক্ত করছে, এই জন্য পিছু নিছি, আর ওকে আমি দূর থেকেই আস্তে আস্তে খেয়ে ফেলতেছি, ওকে আমি খাওয়া কেবল শুরু করছি, ওই আম গাছে যেদিন থেকে বসছি ওই দিন থেকে আমি খাওয়া শুরু করছি, আগে আমি খাওয়া শুরু করি নাই, অল্প একটু খাইছি, বাকিটাও খেয়ে ফেলব। তখন হুজুর বলেন যে তোর সাহস হলো কিভাবে, তুই এইখানে বসে এই অবস্থাতে তুই আমার সামনে এই ছেলেটাকে খেয়ে ফেলার হুমকি দিস? তোর বিচার আমি করব না, তোর বিচার তোর গোত্রের লোকেরাই করবে। তখন এই শাইখুল হাদিস হুজুর ওই যে দুইজন তার জিন স্টুডেন্ট ছিল, তারা গিয়ে এই শাকচুন্নিকে ধরে নিয়ে এসেছে, তাদেরকে বলেন যে শোনো এর বিচার আমি করব না, তোমরা ও যে এলাকায় থাকে সেই এলাকায় ভালো জিন যারা আছে এই ভালো জিনদের গোত্র প্রধানের কাছে নিয়ে যাও, সে যেটা বিচার করে। এরপরে কি করে, হুজুরের নির্দেশ অনুযায়ী ওই দুইজন জিন এই শাকচুন্নিকে ধরে নিয়ে নাকি ওই এলাকার এক জিন সর্দারের কাছে নিয়ে গিয়েছিল বিচারের জন্য। পরবর্তীতে জানা গেল যে ওই শাকচুন্নি শুধু যে এই তুফামিয়ার পিছনে লেগেছিল বিষয়টা এরকম না, ইতোপূর্বে অসংখ্য মানুষকে নাকি এভাবে তাদের জীবনী শক্তি খেয়ে শেষ করে ফেলেছে। একটা পর্যায়ে লোকগুলো মারা যায়, শুকিয়ে একদম কাঠ হয়ে মারা যায়। পরবর্তীতে এতটুকুই জানা যায় যখন ওই ফুরফর শরীফের ওই মুরিদান পরবর্তীতে ওখানে গিয়েছিলেন, ওই শাইখুল হাদিসের সাথে দেখা করেছিলেন, শাইখুল হাদিস বলেছিলেন যে ওদের গোত্রের যিনি সর্দার, মানে ওই এলাকায় যারা ভালো জিন আছে তাদের গোত্রের যিনি সর্দার, উনি কোনো একটা বিশেষ প্রক্রিয়ায় ওটাকে বন্দি করে রেখেছেন এবং ওটাকে বেধরক মারধর করেছেন, এবং বলেছেন যে ভুলেও আর কখনো মানুষের উপর সেজন্য জুলুম না করে, এই শর্ত দিয়েছেন এবং একটা নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড দিয়েছেন তিনি। এরপরে কিন্তু তুফামিয়া আর কখনোই এই জিনিসটা ফেস করেন নাই। এখন তার অনেক বয়স হয়ে গিয়েছে, হয়তো বা উনি এখন জীবিত আছেন কি নাই এই বিষয়ে আমি জানি না, এই বিষয়ে আমি তথ্য আসলে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, উনি এখন কোথায় আছেন কোন এলাকায় আছেন এটা আমি আসলে জানি না। তো ঘটনাটা এ পর্যন্তই। প্রিয় লিসেনার্স, দেখুন কি ভয়ঙ্কর ব্যাপার, কতভাবে মায়াজাল সৃষ্টি করে এই তুফা সাহেবকে আক্রান্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে। আসলে আল্লাহ যদি কাউকে হেফাজত করেন তাহলে কেউ তাকে ক্ষতি করতে পারে না, আর আল্লাহর যদি ইচ্ছা থাকে তাহলে অতি সাধারণ ঘটনাতেও মানুষের বড় ধরনের ক্ষতি হয়ে যায়, যেখানে মানুষের হয়তোবা কোনো রকমের সংশ্লিষ্টতাই নাই, তারপরেও অনেক ধরনের সমস্যাই কিন্তু হয়ে যায়। সৌমিত্র রায়ের যে এপিসোডটা আমরা করলাম ঈদ স্পেশালের দ্বিতীয় আয়োজনে, সেখানে দেখবেন যে এই স্কন্ধ নাইয়ার যে ঘটনাটা ছিল, কতগুলো মানুষ মারা গেলেন। মারা গেলেন শব্দটা বললে ভুল হবে, তাদেরকে হত্যা করা হয়েছে। হত্যা কে করেছে? এই স্কন্দনাইয়া। তাদের কি অপরাধ ছিল? লিওনা মেয়েটার কি অপরাধ ছিল? মুরসালিনের কি অপরাধ ছিল? এরপর আরও যে চারজন মারা গেলেন তাদের কি অপরাধ ছিল? নার্গিসের কি অপরাধ ছিল? আসলে অপরাধ ছাড়াও এদের হাতে অনেকেই মারা যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের আজকের এই পর্বের শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে দেখতে দেখতে চলে এলাম আমাদের ঈদ স্পেশাল আয়োজনের তৃতীয় পর্বের শেষ ঘটনায়। এখন যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ মজনু মিয়া। উনি পেশায় একজন অটো চালক। ওনার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার একটি গ্রামে। গ্রামের নামটি উনি আমাকে বললেও নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। উনি এবার অমর একুশে বইমেলাতে এসেছিলেন। উনি আমার সাথে দেখা করার পর একটি ঘটনা শেয়ার করেন। মূলত নিজ মুখে আমাকে ঘটনাটি বলবেন, এজন্যই উনি এসেছিলেন। ঘটনাটি আমি শুনি, কিছু কিছু তথ্য আমি টুকে রাখি। ঘটনাটি শুনে আমার খুব ভালো লাগে। তখনই আমি চিন্তা করেছিলাম যে এবারের ঈদ স্পেশাল এপিসোডে এই ঘটনাটি আমি শেয়ার করতে পারি কিনা। সেই চিন্তা থেকেই মূলত এই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির সময়কাল 1973 থেকে 75 সালের মধ্যবর্তী কোন একটা সময় হবে। ঘটনাটি মূলত যার সাথে ঘটে তার নাম মোহাম্মদ আব্দুল লতিফ মণ্ডল। এই আব্দুল লতিফ মণ্ডল উনি ছিলেন এই যে মজনু মিয়া, যিনি তার দাদার বন্ধু। উনি ওনার দাদার কাছ থেকে শুনেছিলেন, তো দাদার বন্ধু ছিলেন এই আব্দুল লতিফ মণ্ডল। আর এই আব্দুল লতিফ মণ্ডল উনি কিন্তু গ্রামের খুবই সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি ছিলেন। মধ্যবয়সী একজন ভদ্রলোক, গৃহস্থ পরিবার, অনেক কৃষি জমি রয়েছে। উনি একটি বিশেষ কাজ করতেন মানুষের অনুরোধের প্রেক্ষিতে, সেটা হচ্ছে উনি সালিশ করতেন। ওনার যেই বিচার বুদ্ধি, বিচক্ষণতা, অনেক জটিল জটিল বিষয়ে খুব সুন্দর ফয়সালা দেয়া, এটা সকলকে মুগ্ধ করত। এই জন্য ওনার যে সিদ্ধান্তগুলো সালিশে প্রায় সবাই মেনে নিতেন। আর সালিশের সিদ্ধান্ত যে সবসময় সব পক্ষের মনোভূত হবে বিষয়টা তো এরকম না, এক পক্ষের মনোভূত হবে আর এক পক্ষের মনোভূত হবে না। কখনো কখনো এমনও হয়েছে, কিছু ঝামেলাও হয়েছে, কিন্তু তারপরেও উনি নিরপেক্ষ ভূমিকা পালন করতেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ওনার সিদ্ধান্ত মেনে নিতেন। আর এই যে আব্দুল লতিফ মণ্ডল, ওনারা বংশ পরম্পরায় এই কাজগুলো করতেন। ওনার বাবা, ওনার দাদা, দাদার বাবা, তারাও এই সালিশগুলো করতেন বংশ পরম্পরায়। ওই যে বিচক্ষণতা, উনি ওনার পূর্বপুরুষদেরকে দেখেছিলেন কিভাবে সালিশগুলো করে, তো এই জিনিসগুলো ওনার মধ্যেও আল্লাহর রহমতে চলে আসছিল। আর তখনকার প্রেক্ষাপটে দেখা যেত যে অনেকেই কিছু কিছু ঝামেলাগুলোতে, বিশেষ করে জমি জমার ঝামেলা, দেওয়ানি মামলাগুলো কিন্তু কোর্টে অনেক দিন ধরে চলে, বছরের পর বছর ধরে চলে, আসা যাওয়া করতে হয়, অনেক টাকা পয়সা খরচ হয়। তারপর আরো কিছু ঝামেলা, যেমন বিয়ে শাদী সংক্রান্ত ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, এরকম কিছু ঝামেলা, আর গ্রামীণ কিছু ছোটখাটো সমস্যা তো থাকেই, প্রতিনিয়তই থাকে। এই সমস্যাগুলো মূলত সালিশের মাধ্যমে সমাধান করতেন। তবে খুন খারাপি বা বড় ধরনের যে অপরাধগুলো, এগুলো সালিশের মাধ্যমে কোনো সমাধান দিতেন না, এগুলো সরাসরি থানাতে পাঠিয়ে দিতেন। তো যাই হোক, উনি একবার একটা সালিশে গেলেন। তো উনি যেই গ্রামে সালিশে যান, ওই গ্রামে দুটা পাড়া ছিল, একটা হলো হিন্দু পাড়া আর মুসলিম পাড়া। তো হিন্দু পাড়াতে উনি সালিশে যান। ওখানে সালিশে যারা উপস্থিত ছিলেন, ওই হিন্দু পাড়ারই বেশ কিছু সম্মানিত ব্যক্তি, বিশেষ করে ব্রাহ্মণ যারা, তারা ছিলেন। আর ওখানে বিভিন্ন ধর্মের, বলতে বিভিন্ন গোত্রের আর কি, হিন্দুদের মধ্যে তো বিভিন্ন বর্ণ বা গোত্র রয়েছে, তাদের ভাষ্য অনুযায়ী উঁচু, মধ্যম বা নিচু, এরকম কিছু থাকে না, অনেক শ্রেণীর লোকই সেখানে বসবাস করতেন। তো দেখা গেল মূল অভিযোগটা যার বিরুদ্ধে, তিনি হচ্ছেন ওই গ্রামের মন্দিরের পুরোহিত। মানে পুরোহিত যেখানে
কিছু কিছু সমস্যার সমাধান করবেন, উল্টো সেই পুরোহিতের বিরুদ্ধেই অভিযোগ এসেছে। আর অভিযোগ যিনি করেছেন তিনি হচ্ছেন হিন্দু সম্প্রদায়ের মধ্যে শূদ্র যেই বর্ণ রয়েছে এরকম বর্ণের একজন ব্যক্তি। পুরোহিত তো মানে খুব রেগে মেগে আগুন যে আমার বিরুদ্ধে নালিশ করেছে এই শূদ্র, তার উপর আবার বিচার করতে আসছে একজন মুসলিম। যদিও বা পুরোহিত এই আব্দুল লতিফ মণ্ডলকে চিনতেন, খুব ভালোভাবেই চিনতেন, তাকে উনি সম্মানও করতেন, কিন্তু চিন্তা করেছেন যে একজন শূদ্রের নালিশ শুনে ইনি মুসলিম বিচার করতে আসছেন, বিষয়টা আসলে উনি ওইভাবে মেনে নিতে পারছেন না, ওনার মধ্যে একটা অহংকার বোধ কাজ করছিল। তবে ওই গ্রামে আরো যারা ব্রাহ্মণরা ছিলেন তারাই কিন্তু মূলত এই আব্দুল লতিফ মণ্ডলকে ডেকে নিয়ে এসেছিলেন। তো শুরু থেকেই কিন্তু পুরোহিত একটু মোচড়ামুচড়ি করছিলেন যে তাকে কেন ডেকে আনা হয়েছে। পুরোহিতের মনের মধ্যে একটা ভয় আসলে ছিল, সেটা হচ্ছে উনি জানেন যে এই যে আব্দুল লতিফ মণ্ডল উনি কোনো উঁচু নিচু ভেদাভেদ করেন না, ওনার বিচার একদম নিরপেক্ষ হবে। মূলত এই কারণেই এই আব্দুল লতিফ মণ্ডলকে উনি আসলে শুরু থেকেই সহ্য করতে পারছিলেন না, কারণ আব্দুল লতিফ মণ্ডল সম্পর্কে ওনার খুব ভালো একটা ধারণা ছিল, খুব ভালো ধারণা ছিল যে আব্দুল লতিফ মণ্ডল কেমন মানুষ। যাই হোক, অভিযোগ উত্থাপিত হয়। অভিযোগটা আসলে কি বিষয়ে ছিল এটা ওইভাবে জানা যায় না, কোন একটা বিষয় হতে পারে, গুরুতর কোনো একটা বিষয় হবে আর কি। বিভিন্ন বিষয় পর্যালোচনা করে এই আব্দুল লতিফ মণ্ডল উনি সিদ্ধান্ত যেটা দিলেন সেটা কিন্তু ওই পুরোহিতের বিপরীতে গেল, ওই শূদ্রের পক্ষে গেল। যেই না গেছে সাথে সাথে তো ওই পুরোহিত বলছে মানি না মানি না, তুমি এই লোকের কাছ থেকে টাকা খাইছো এটা সেটা বলে অভিযোগ করতেছে আব্দুল লতিফ মণ্ডলের বিরুদ্ধে। আব্দুল লতিফ মণ্ডল বললেন যে দেখো তুমি অভিযোগ করলে করতে পারো, কিন্তু আমি কেমন লোক সেটা তোমরা খুব ভালো করেই জানো, এই জন্যই এখানকার ব্রাহ্মণরাই আমাকে ডেকে নিয়ে এসেছে, আর আমার এই সিদ্ধান্ত মানতেই হবে এটা আমি বলছি না। তোমার যদি এই সিদ্ধান্ত মানতে আপত্তি থাকে তাহলে তোমরা আইন আদালত আছে সেখানে যাও, আমি তো একটা ফয়সালা দিলাম মাত্র, আমার ফয়সালা তো চূড়ান্ত কিছু না। এদিকে ওই যারা ব্রাহ্মণরা আসছিলেন, যারা ডেকে নিয়ে আসছিলেন, তারাও আবার আব্দুল লতিফ মণ্ডলকে বলছেন যে দাদা দেখেন আসলে এ লোক তো পুরোহিত, এখন এর বিপরীতে রায় গেল, এর পক্ষেও তো আরো কিছু লোকজন আছে, না জানি গ্রামে কি একটা ঝামেলা করে এই লোকটা, এই লোকটাকে আমরা আসলে শুরু থেকে খুব একটা পছন্দ করি না, তারপরেও যেহেতু পুরোহিত সম্মানিত ব্যক্তি ওনাকেও তো অনেক লোক মানে, আপনি রায়টা একটু মিডিয়াম করে দেন না, একটু মধ্যম পন্থা অবলম্বন করেন। তখন আব্দুল লতিফ মণ্ডল বললেন যে দেখেন আসলে ওনার বিরুদ্ধে যে অভিযোগটা আছে এখানে এর থেকে বেশি করার সুযোগ আছে বলে আমি মনে করি না, আমি বলে গেলাম, এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা চাইলে এটা মানতেও পারেন নাও পারেন। তো এটা বলে আব্দুল লতিফ মণ্ডল ওখান থেকে বিদায় নিয়ে চলে যান। ওনার রায়ে কিন্তু যারা আসলে নালিশ করেছিলেন তারা কিন্তু ব্যাপক খুশি, তারা চিন্তা করেছেন যে আমরা ন্যায় বিচার পেয়েছি। এদিকে উনি তো বাড়ি চলে গেছেন, কিন্তু ওই যে পুরোহিত উনি তো ক্ষোভ তার মধ্যে মারাত্মক লেভেলের। যাই হোক, সিদ্ধান্ত এমন ছিল যে কিছু টাকা পয়সা জরিমানা দিতে হবে আর কি। অভিযোগটা কি সেটা শুরুতেই বললাম যে এটা আসলে জানা যায় না ওই সময় প্রেক্ষাপটে কি ছিল, কিছু টাকা পয়সা জরিমানা দিতে হবে। শেষ পর্যন্ত পুরোহিত জরিমানা দিয়েছিলেন, কথা ছিল 7 দিনের মধ্যে এই জরিমানার টাকাটা দিতে হবে, পুরোহিত দিয়ে দিয়েছিলেন সেটা। তো এরপর সবকিছু স্বাভাবিকভাবে চলছে চলছে, হঠাৎ করে কি হয়, এই যে আব্দুল লতিফ মণ্ডল ওনার একটা সমস্যা দেখা দিল। একদিন সকালে ঘুম থেকে উঠে উনি অজু করবেন নামাজ পড়ার জন্য, তো অজু করেছেন, অজু করার পর উনি যেই পাত্রে অজুর পানিটা নিয়েছেন, অজু করার পর যেই অবশিষ্ট পানিটা এটা উনি খেয়ে ফেলবেন। তো খাওয়ার জন্য যখনই উনি মুখের মধ্যে পানি নিয়ে পানিটা গিলবেন হঠাৎ করে মনে হলো যে গলার মধ্য থেকে ওই পানিটা কেউ ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছে। উনি প্রথম অবস্থায় মনে করেছেন হয়তো বা পানি গলায় ঠেকে গিয়েছে, অল্প একটু পানি তো, উনি আর ওটা নিয়ে চিন্তা করেন নাই, ওনার একটু কাশি এসেছিল। এরপর উনি ঘরে ঢুকে মসজিদে নামাজের উদ্দেশ্যে চলে যান। তো এরপর উনি বাড়িতে ফিরে একটু হাঁটাহাঁটি করেন, ওনার যেই গরুগুলো ছিল গোয়ালে সেগুলো উনি মাঠে দিয়ে আসেন, মানে গৃহস্থ বাড়িতে যেই কাজগুলো থাকে আর কি, উনি নিজের কাজ নিজেই অনেক কিছু করতেন। এরপর সকাল সকাল নাস্তা খাওয়ার অভ্যাস ছিল, ফজরের পর পরই বাড়িতে রান্না বাড়া শুরু হয়ে যেত। তো সকালবেলা আলু ভর্তা ভাজি এরকম কিছু দিয়ে, ডিম ভাজি এরকম কিছু দিয়ে উনি ভাত খেতে বসেছেন। তো ভাত খাওয়ার আগে উনি একটু পানি খাবেন। তো পানি যখন খেতে গিয়েছেন, উনি আর পানি খেতে পারেন না। যখন উনি পানি খাওয়ার চেষ্টা করেন, মনে হয় গলার ভিতর থেকে কেউ চাপ দিয়ে ধরে। উনি বারবার চেষ্টা করছেন, পারেন না। আর যখন উনি পানি বারবার খাওয়ার চেষ্টা করছিলেন, এবার মনে হচ্ছে ওনার গলার ভিতর এক ধরনের ব্যথা অনুভূত হচ্ছে। উনি চিন্তা করেন, কি ব্যাপার, আমি পানি খেতে পারছি না কেন? উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেন, আমি পানি খেতে পারছি না, পানি খেতে পারছি না। এদিকে ওনার গলাটাও শুকিয়ে এসেছে, সেই কখন উনি উঠেছেন, এর মাঝখানে পানি টানি খান নাই। উপস্থিত সবাই যখন দেখতে পেলেন যে উনি পানি খেতে পারছেন না, পানি গলার কাছে নিলেই বা মুখের মধ্যে নিলেই সে পানিটা বের হয়ে আসে, কোনোভাবে খেতে পারছেন না, তখন অনেকেই বলেন যে আরে এর তো জলাতঙ্ক রোগ হয়েছে, মানে হাইড্রোফোবিয়া যেটাকে বলে। এখন জলাতঙ্ক রোগ কিভাবে তার হলো? তাকে তো কোনো কুকুর কামড় দেয়নি, কোনো বেজি এগুলো কামড় দেয়নি, শেয়ালে কামড় দেয়নি, আঁচড়ও দেয়নি। উনি কোনোভাবে মনে করতে পারেন না যে এরকম কোনো প্রাণী ওনাকে আঁচড় দিয়েছে কিনা, এমনকি বিড়ালও যে তাকে আঁচড় দিয়েছে এমনটাও না উনি মনে করতে পারেন না। ওনার মা কিন্তু তখনও জীবিত, ওনার মারও মনে নাই যে ছোটবেলাতেও একদম শিশু অবস্থাতেও কোনো ধরনের কোনো প্রাণী ওনাকে আঁচড় কেটেছিল কিনা, কামড় দেওয়া তো দূরের কথা, উনিও মনে করতে পারেন না। না তো আমার ছেলের সাথে এরকম কোনো ঘটনা ঘটছে বলে তো মনে করতে পারি না, তবে হতে পারে যে কখনো হয়তো বা নিজের অজান্তেই কোনো কিছুর আঁচড় টাচড় লেগেছে। তখন তো এরকম মানুষ অতটা সচেতন ছিল না। আর এই জলাতঙ্ক রোগ কিন্তু অনেক দিন পরেও হতে পারে, বহু বছর পরেও এই রোগটা প্রকট হতে পারে। এখন সকলের মধ্যেই একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে কিভাবে এটা হলো, না জানি আমাদেরও এটা হয় কিনা। কারণ জলাতঙ্ক রোগীর কিন্তু একটা ব্যাপার আছে, এরা কিন্তু অন্যদেরকে কামড়াতে চায়। জলাতঙ্ক রোগ যদি অন্য কাউকে কামড়ে দেয়, তারও জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। সবাই আতঙ্কে আছে যে উনি আবার কাউকে কামড়ে দেয় কিনা, কিন্তু না, ওনার মধ্যে অন্য কাউকে কামড়ে দেওয়ার এই প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে না, উনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। তখন সিদ্ধান্ত হলো দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হবে। ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। তখন শরীয়তপুরের যেই বড় হসপিটাল একটা ছিল ওই সময়, সেখানে নিয়ে যাওয়া হলে তাকে তখন বলা হলো যে এনার যে সমস্যাটা দেখা যাচ্ছে, এটা আপাতত দৃষ্টিতে জলাতঙ্ক রোগ বলে মনে হচ্ছে না, কিন্তু উনি পানি কেন খেতে পারছেন না এবং পানি খাওয়ার সময় ওনার গলার ভিতরে চেপে আসছে, এটা তো জলাতঙ্ক রোগের লক্ষণ, কিন্তু জলাতঙ্ক রোগীর অন্য যে সিমটমগুলো সেটা তার মধ্যে দেখা যাচ্ছে না। ওই সময় হসপিটালে পরীক্ষা নিরীক্ষা করার ওরকম কোনো ব্যবস্থা ছিল না। তখন তাকে বলা হলো যে আপনি চলে যান ঢাকা মেডিকেলে। ওই সময় কিন্তু শরীয়তপুর থেকে সরাসরি সড়ক পথে যোগাযোগ ছিল না, কারণ মাওয়া সেতু হয়েছেই তো, মাওয়া জাজিরা এই এই রুটে পদ্মা সেতু হয়েছে তো অল্প কিছুদিন, তখন তো নদী পথে পার হতে হতো, সরাসরি তো ঢাকায় আসার কোনো সুযোগ ছিল না। তো তখন নদী পথে ওনারা ঢাকাতে আসার জন্য রওনা দেন, তখন কিন্তু নদী পথেই আসছিলেন, এই যে সদরঘাট যেটা, এই সদরঘাটে এসে ঢাকা মেডিকেলে তাকে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর তাকে ভর্তি করানো হয়। তো ভর্তি করানোর পর ডাক্তার সেখানে পরীক্ষা নিরীক্ষা করেন। ডাক্তার তো অবাক যে না, আপনি তো জলাতঙ্ক রোগী, না আপনি কেন পানি খেতে পারছেন না? এর মধ্যে কিন্তু একটা দিন গিয়ে দুই দিনে এসে পড়েছে, দুই দিন উনি কোনো পানি খেতে পারেন নাই, ওনার অবস্থা কিন্তু খুব খারাপ, শরীরে পানি শূন্যতা দেখা দিয়েছে, গলা শুকিয়ে গেছে, উনি কোনোভাবেই পানি খেতে পারছেন না। পানি খাওয়ার জন্য ছটফট করছেন কিন্তু পানি খেতে পারছেন না। তো ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলেন, যখন দেখলেন যে তার জলাতঙ্ক রোগ না, কিন্তু এটা কিসের রোগ এইটা তো বোঝা যাচ্ছে না। এখন ডাক্তার সার্বিক অবস্থা বিবেচনা করে ধারণা করলেন যে জলাতঙ্ক রোগেরই অন্য কোনো ধরন হতে পারে এটা, যে অন্য কোনো সিমটম প্রকাশ পাচ্ছে না কিন্তু তার জলাতঙ্ক রোগ হয়েছে। তো ডাক্তার তার মতো করে ট্রিটমেন্ট করছেন। এদিকে দিন যাচ্ছে, ওনার অবস্থা খারাপ হচ্ছে, পানি খেতে পারছেন না, এছাড়া অন্য কোনো সমস্যা নেই। ডাক্তার স্যালাইন দিয়ে রেখেছেন, উনি বারবার বলছেন যে যখনই উনি পানি খাওয়ার চেষ্টা করেন তখনই মনে হচ্ছে গলার ভিতর থেকে কি যেন চেপে ধরে আর পানিটা ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়, আর গলার ভিতরে মনে হয় কিছু একটা নড়ে। তো ডাক্তার ওনার গলাও পরীক্ষা করেছেন, নড়ে কেন এইটা ডাক্তার বের করতে পারেন না। এদিকে সময় চলে যাচ্ছে, এর মধ্যে একজন নার্স, মহিলা নার্স, উনি বেশ বয়স্ক ছিলেন ওই সময়, তো উনি এই আব্দুল লতিফ মণ্ডলের যিনি স্ত্রী তাকে পরামর্শ দেন যে আপা দেখেন আমি তো বেশ কিছু জলাতঙ্ক রোগী এই হসপিটালে দেখেছি, এরা প্রত্যেকেই মারা গিয়েছে, কিন্তু তার সাথে এনার বেশ পার্থক্য রয়েছে, আমার মনে হয় আপনারা কোনো হুজুর কবিরাজ দেখান, উনি এখানেই ভর্তি থাক, হসপিটালে ভর্তি থাক, কিন্তু তাকে হুজুর কবিরাজ দেখান। এখন হুজুর কবিরাজের কথা যখন বলা হলো, তখন একজনকে বলা হলো যে আমাদের বাড়ির মোটামুটি কয়েক গ্রাম পরেই একজন ভালো হুজুর আছে, তার কাছে যাও তো। আর তখন তো যেতেও একদিনের মতো সময় লেগে যাবে, ঢাকা থেকে ওই সদরঘাট হয়ে ওই ওই সময় যেই লঞ্চগুলো ছিল সেইগুলো দিয়ে বুড়িগঙ্গা হয়ে অনেক ঘুরে যেতে হবে, তো বেশ অনেক সময় লাগে আর কি। তো উনি গিয়েছিলেন, যাওয়ার পর সেই হুজুরের কাছে যান, হুজুরের কাছে যাওয়ার পরে সবকিছু খুলে বলেন যে হুজুর এই ব্যাপার, একটা সমাধান বের করতে হবে, যেহেতু এই সমস্যার সমাধানটা দ্রুত করতে হবে, কারণ ডাক্তার বলে দিয়েছেন এই অবস্থা যদি থাকে স্যালাইন দিয়ে ওনাকে খুব বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না, উনি মারা যাবেন, যা করা দ্রুত করতে হবে। ডাক্তাররা তাদের মতো করে ট্রিটমেন্ট করছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না। হুজুর উনি তো যেই রুকিয়াগুলা জানতেন এই রুকিয়ার মাধ্যম দিয়ে ওনার অনুগত কয়েকজন জিনকে ডাকেন, তো জিন যখন আসে জিনকে বলা হয় এই ব্যাপার তোমরা একটু রুগীকে দেখে আসো তো কি অবস্থা, তো ওরা মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে একটা রিপ্লাই এসে দেয়। ওরা যে রিপ্লাইটা দেয় সেটা বেশ ভয়ঙ্কর, ওরা এসে রিপ্লাই দেয় যে হুজুর আমরা যখন ওর কাছে গিয়েছি যাওয়ার পরে দেখি ওর গলার ভেতরে একটা পিশাচ বসে আছে, এই পিশাচটা কেন এখানে এটা আমরা ঠিক জানি না, এখন এই পিশাচটা কেন বসেছে কি তার উদ্দেশ্য আমাদেরকে আরেকটু সময় দেন, আমরা দ্রুত এই তথ্যটা নেওয়ার চেষ্টা করছি। এই বলে তারা আরো কিছুটা সময় পান, সময় চান আর কি। তো তিন চার ঘন্টা পর নাকি এই জিন দুইজন ফেরত আসে, দুইটা জিন আর কি গিয়েছিল, তো ফেরত আসার পর বলছে হুজুর আমরা কিছু তথ্য নিয়ে এসেছি, তথ্য হচ্ছে যে এই আব্দুল লতিফ মণ্ডল কিছুদিন আগে এক পুরোহিতের চিকিৎসা করেছিলেন, চিকিৎসা সালিশ করেছিলেন আর কি, তো সেই সালিশে পুরোহিতকেই দোষী সাব্যস্ত করা হয়, তার জরিমানা করা হয়, এতে করে পুরোহিত মারাত্মক রকমের ক্ষিপ্ত হয়েছিলেন এই আব্দুল লতিফ মণ্ডলের উপরে। এরপর উনি কি করেছেন, উনি কিন্তু টুকটাক ব্ল্যাক ম্যাজিক জানতেন, উনি একটা পাঠা বলি দিয়ে একটা পিশাচকে নিযুক্ত করেছেন, ওই পিশাচটা খুব শক্তিশালী, বিষয়টা এরকম না, মানে একদম নিম্নমানের একটা পিশাচ আর কি, নিম্ন শক্তিধারী একটা পিশাচ, তো ওই পিশাচকে নিযুক্ত করেছে, ওই পিশাচটা তাকে পানি খেতে দেবে না, সবাই মনে করবে জলাতঙ্ক রোগ হয়েছে, আর জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মরে গেলে কেউ তো সন্দেহ করবে না, এই কাজটি করা হয়েছে। এখন হুজুর বলেন সমাধান কি, তখন ওই জিনেরা বলে যে এইটার যে সমাধান, এই সমাধানটা করতে গেলে প্রায় দুই সপ্তাহের মতো সময় লাগবে, সমাধান আছে দুই সপ্তাহের মতো সময় লাগবে, আর এই দুই সপ্তাহ উনি বাঁচবেন না, এখন কি করা যায়। তখন ওই জিনেরা পরামর্শ দিলেন যে হুজুর আপনার পরিচিত একজন পুরোহিত রয়েছে, আপনার কি মনে আছে, তখন ওরা আর একটা গ্রামের একজন পুরোহিতের নাম বলে, উনি খুব ভালো মানুষ আর কি, বলে যে আপনি ওই পুরোহিতের কাছে যান, ওই পুরোহিতের কাছে গিয়ে এই বিষয়টা বলেন এবং আমাদের কথা বলেন যে আমরা এই বিষয়টা বলেছি যে আপনার কাছে যেতে উনি একটা সমাধান বের করতে পারবেন, কারণ হচ্ছে যে এই যে জিনটা, এই জিনটা দূরের কোনো জিন না, অত্র এলাকারই একটা পিশাচ শ্রেণীর জিন, আর অত্র এলাকায় যেই হিন্দু জিনারা রয়েছে এই হিন্দু জিনের সবচাইতে বড় সর্দার যিনি, তিনি ওই পুরোহিতের কাছে আসা যাওয়া করেন, তো হয়তোবা ওই হিন্দু সর্দার জিনের মাধ্যম দিয়ে এই সমস্যাটা সমাধান করা যেতে পারে, আপনি দ্রুত তার কাছে যান। হুজুর জিনদের পরামর্শ মেনে নিয়ে সাথে সাথে রওনা দেন সেই পুরোহিতের বাড়ির উদ্দেশ্যে, তো গিয়ে দেখা যায় যে পুরোহিত কোন একটা কাজে বাড়ির বাইরে বেরিয়েছে, তবে সন্ধ্যার আগেই ফেরত আসবেন। উনি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন। সন্ধ্যার সময় পূজা অর্চনা উনি যেহেতু করেন আর কি, তো সন্ধ্যার সময় ওই এলাকারই আর একটা মসজিদে উনি নামাজ পড়তে চলে যান। নামাজ পড়ে এসে আবার পুরোহিতের সাথে দেখা করেন, সব কথা খুলে বলেন। তো খুলে বলার পর উনি বলেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার জিনের এই কথা বলেছে, আমি ওদের সর্দারকে ডাকি। বিশেষ করে হিন্দু জিনদের সর্দার, ও আসে মাঝে মাঝে আমার কাছে কখনো কখনো, বিশেষ করে বিশেষ কিছু পূজার সময় রাতের বেলা তার উপস্থিতি আমি টের পাই, কখনো কখনো কথাও হয়। তবে তাকে দিয়ে আমি এখন পর্যন্ত কোনো কাজ করাই নাই, তবে আমাকে সম্মান করে খুব, দেখি আমি তাকে ডাকব। তো একটা বিশেষ রিচুয়ালের মাধ্যমে ওই রাত্রেই ওই জিনকে ওই পুরোহিত ডাকেন। ডাকার পর সেখানে বেশ কিছু কথোপকথন হয়। সেটা হচ্ছে যে ওই যেই জিন সে এসে বলে যে ওই আব্দুল লতিফ মন্ডলের গলার ভিতরে যে পিশাচটা বসে আছে তাকে সে চেনে। আর যেহেতু সে ওখানে বসে আছে এবং বলা হয়েছে যে একটা পাঠা বলি দিয়ে তাকে এই কাজে নিযুক্ত করা হয়েছে, সুতরাং ওকে ওখান থেকে সরিয়ে আনারও কিছু পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি তারা সেটা দেখবে, আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, যা করার দরকার সব ওই জিনের সর্দার তার যেই অনুগত জিনেরা রয়েছে তাকে দিয়েই করবে, যাতে কারো কোনো ক্ষতি না হয়। আর ওই পিশাচ শ্রেণীর জিনটা সে ইচ্ছা করে ওখানে আসে না, তাকে একরকম বাধ্য করেই এই পাঠা বলি দিয়ে এই কাজে নিযুক্ত করা হয়েছে। সুতরাং ওকে ওখান থেকে কিভাবে সরিয়ে আনা যায় সেটা ওনারা দেখবেন। তবে ওই পুরোহিতকে এই জিনের সর্দার একটা অনুরোধ করেছেন, উনি পুরোহিতকে বলেছেন যে পুরোহিত মশাই আপনি ওই গ্রামে যাবেন, গ্রামে গিয়ে এই পুরোহিতের আগের যে পুরোহিত ছিল ওই মন্দিরের দায়িত্বে, ওখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে, তাদেরকে বলবেন যে আগের ওই পুরোহিতকে এই মন্দিরে ফেরত এনে এই পুরোহিতকে মন্দির থেকে বের করে দিতে। কেন এটা কেন করা হবে? তখন তাকে জানালেন যে এই পুরোহিত মূলত অনেক আগে থেকেই খুবই দুষ্টু এবং ব্ল্যাক ম্যাজিক জানে, খুব গোপনে গোপনে বিভিন্ন মানুষকে সে ব্ল্যাক ম্যাজিক করত। এই বিষয়টা ওই মন্দিরের যে ছোট পুরোহিত সেটা দেখে ফেলেছিল। একটা পর্যায়ে তার সাথে এই বিষয়টা নিয়ে অনেক বাকবিতণ্ডা হয়। তখনও দুর্গাপূজার বেশ কিছুটা সময় বাকি, মন্দিরে একটা দান বাক্স ছিল, এই দান বাক্সের মধ্যে অনেকে এই মন্দিরের উন্নয়নের জন্য দান করে যেত। হঠাৎ করে দেখা গেল পূজার অল্প কয়েকদিন আগে এই দান বাক্সটা চুরি হয়েছে। কে নিল? দেখা গেল ওই ছোট পুরোহিত যে এই পুরোহিতের বাড়ির পেছনে একটা ডোবার পাশে এই দান বাক্সটা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। যেহেতু ওই ডোবাটা ওই ছোট পুরোহিতই ব্যবহার করতো, তার পরিবারের লোকজন ব্যবহার করতো, তখন এই যে বড় পুরোহিত জানালো যে এটা ওই ছোট পুরোহিত চুরি করেছে। চুরির অপবাদ দিয়ে এই ছোট পুরোহিতকে মন্দিরের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে এই যে ওই বড় পুরোহিত ক্ষান্ত হয়েছে তা না, ওই গ্রাম ছাড়া করেছে। এই নিরীহ ভালো মানুষটাকে গ্রাম ছাড়া করা হয়েছে, এই বড় পুরোহিত সে দুষ্টু বুদ্ধি করে এই কাজটি করেছে নিজের পাপ কাজ ঢাকার জন্য। সুতরাং এই পুরোহিতকে বের করবেন, আর এই যে ছোট পুরোহিত যে ছিল সে কোথায় আছে সেটাও বলে দেয় যে তাকে নিয়ে এসে আবার এই মন্দিরের দায়িত্বে বসাবেন। আরও একটা অদ্ভুত ব্যাপার ওই জিনেরা ওই পুরোহিতকে বলেছিলেন, যেটা পরবর্তীতে ওই পুরোহিত হুজুরকে বলেছিলেন, পরবর্তীতে এই বিষয়টা জানাজানি হয়, সেটা হচ্ছে যে কোন পদ্ধতিতে এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে। এই ব্ল্যাক ম্যাজিকটা করার জন্য এই যে আব্দুল লতিফ মণ্ডল তার এটো পানি, মানে তার খাওয়া পানি, যেই পানিতে উনি মুখ লাগিয়েছেন, অবশিষ্ট কিছু অংশ আছে, এরকম পানির প্রয়োজন ছিল। মূলত উনি যখন বাজার থেকে ফিরতেন, ফেরার পথে একটা জায়গায় একটা চায়ের দোকান ছিল, ওই যে চায়ের দোকান, ওই চায়ের দোকানটা চালাতেন একজন হিন্দু ভদ্রলোক। ওই হিন্দু ভদ্রলোককে এই পুরোহিত ভয় ভীতি দেখায়, বলে যে তুই আমার কথা অনুযায়ী চলবি শুনবি, যদি তা না শুনিস তাহলে কিন্তু তোকেও গ্রাম ছাড়া করবো। তো ওই হিন্দু ভদ্রলোক তো ভয় পায় যে পুরোহিত যদি আবার আমার বিরুদ্ধে লোকজনদেরকে খেপিয়ে তোলে তাহলে ঝামেলা, আমি গরিব মানুষ টুকটাক ব্যবসা করে খাই, দেখা গেল আমাকে এক ঘরে করলো, তখন কি অবস্থা হবে? বলে যে ঠিক আছে আমি মেনে নিব। বলেন কি করতে হবে? তখন ওই পুরোহিত বলে যে আব্দুল লতিফ মণ্ডল তো মাঝে মাঝে তোর দোকানে এসে বসে চা খায়, চা খাওয়ার আগে এক গ্লাস পানিও খায়। তখন একটা কাজ করতে হবে, সেটা হলো ওনাকে একটা বড় গ্লাসে পানি দিতে হবে, যাতে করে পুরো পানিটা উনি খেতে না পারে। বড় এক গ্লাস পানি তো আসলে খাওয়াটা বেশ কষ্টই হয়ে যায়। তো উনি যেই পানিটা খেতে পারবে না, কিছুটা থেকে যাবে, তুই ওই গ্লাসটা আলাদা করে সরিয়ে রাখবি, জাস্ট এতটুকুই। এরপরে আমি আসব, তুই ওই গ্লাস সহ পানিটাও আমাকে দিয়ে দিবি, আর কিছু না। তো এভাবেই মূলত ওনার এটো পানি, খাওয়া পানি সংগ্রহ করেছিল। উনি ওই পথ দিয়ে আসছিলেন, স্বাভাবিকভাবেই চার দোকানে বসতেন, আরও 10-12 জন লোক ওখানে আসতো, কথা হতো। উনি যেহেতু গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন, ওখানে বসতেন, চা খেতেন, যেহেতু এটা আগে থেকে ওনার অভ্যাস ছিল। তো ওই দোকানে যখন বসছে, বসার পর ঠিক এভাবেই ওনাকে একটা বড় গ্লাসে পানি দেওয়া হয়। তো উনি নাকি বলেছিলেন যে, আরে এত বড় গ্লাসে পানি দিলি কেন রে, আমি কি এত বড় গ্লাসে এত পানি খেতে পারবো? তখন ওই যেই ভদ্রলোক, উনি বলেছিলেন যে, খান দাদা খান, অনেক কষ্ট করে হেঁটে আসছেন, পুরো পানিটাই খান। তখন উনি বলেছেন যে, না পুরো পানিটাকে খাওয়া যায় নাকি, নে এই অর্ধেক পানি খাইলাম। তো উনি আবার যখন ফেলে দিতে গেছেন পানিটা, অনেক সময় হয় না যে আমরা পানি খাওয়ার পর বাকি পানিটা আবার ফেলে দেই, তখন নাকি ওই দোকানদার বাধা দিয়েছেন যে, দাদা ফেলবেন না, ফেলবেন না, দেন, এটা রেখে দিই। কেন ওই পানিটা ফেলতে দিলেন না, এটা নিয়ে কিন্তু আসলে উনি কোনো সন্দেহ করেন না, কারণ ওখানে আরও উপস্থিত অনেক লোকজন ছিল, তাদের সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতেছিলেন, আলাপ আলোচনা কেবল শুরু হয়েছে, এরকম একটা অবস্থা। এগুলো নিয়ে আর মাথা ঘামান নাই, ওই পানি দিয়েই মূলত ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আর তার প্রেক্ষাপটেই উনি আর পানি খেতে পারতেন না। তো যাই হোক, এই সমস্ত বিষয় যখন জানাজানি হয়, সব কিছু জানাজানি হয়ে গেল, আর হসপিটালে থাকা অবস্থাতেই আল্লাহর রহমতে হঠাৎ করেই উনি সুস্থ হয়ে যান, বলতে কি উনি আবার পানি খাওয়া শুরু করেন, পানি খেতে পারেন, আর কোনো সমস্যা হয় না। উনি হসপিটালে আরও কয়েকদিন অবস্থান করেন, কারণ বেশ কয়েকদিন পানি না খাওয়ার কারণে ওনার শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছিল। আর ভারী কোনো কিছু তো উনি খেতে পারতেন না, সমস্যা হলো ভারী কোনো কিছু খেলেও তো পানি খেতে হবে, পরে পানি তো খেতে পারতেন না। এই স্যালাইনের উপরেই টানা কয়েকদিন আল্লাহর রহমতে উনি বেঁচেছিলেন। এরপর উনি সুস্থ হয়ে যান, ওনাকে সব বিষয় বলা হয়, উনিও মনে করতে পারেন এই বিষয়ে। পরে ওই দোকানদারকে ধরা হয়েছিল, দোকানদার স্বীকার করেছে যে, হ্যাঁ আমি বাধ্য হয়ে এই কাজটি করেছি। পরবর্তীতে ওই পুরোহিতকে তো ধরেছে সবাই মিলে, ওই পুরোহিত নিজের অপরাধ স্বীকার করে, কিভাবে আগের পুরোহিতকে সে চোরের অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করেছে সেটাও সে স্বীকার করে। সব কিছু স্বীকার করে নিয়ে সে এই এলাকা ছেড়ে চলে যায় পরিবার সহ। আর ওই যে আগের পুরোহিত, তাকে আবার সসম্মানে ফেরত নিয়ে আসা হয়। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ঘটনার মধ্যে একটা বিষয় আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে, সেটা হচ্ছে যে এই যে খাওয়া পানি, মানে এটো পানি যেটা আমরা রেখে দিই গ্লাসে, আমাদের ব্যবহৃত এই ধরনের জিনিস দিয়েও যে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক হতে পারে, এটা কিন্তু অনেকেরই ধারণা ছিল না। আশা করছি এই ঘটনার মাধ্যমে এই ধারণাটা অনেকের হলো। এখানে আরও একটি বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে জলাতঙ্ক রোগ এমন একটা রোগ, পৃথিবীর বহু প্রাচীনের রোগ, এ রোগ একবার হলে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। কেউ যে বাঁচে না তা না, তবে সেটা খুবই রেয়ার কেস। বিশেষ করে আব্দুল লতিফ মণ্ডল, উনি যখন রিকভার করলেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, তো এরপর ওই যে যিনি ডক্টর যার আন্ডারে উনি ছিলেন, উনি নাকি এই বিষয়টা বেশ ফলাও করে বিভিন্ন জায়গায় বলতেন, বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছিল যে উনি একজন জলাতঙ্ক রোগীকে সুস্থ করেছেন, উনি বেশ সুনাম করিয়েছিলেন। কিন্তু আসলে ব্যাপারটা কি ছিল এটা তো অনেকেই জানতো না। আর যেহেতু অনেক আগের বিষয়, তখন তো এরকম এত মিডিয়া ছিল না, ভিডিও করার কোনো সুযোগ ছিল না, এরকম চ্যানেলগুলো এরকম ছিল না যে ফলাও করে প্রচারিত হবে। তখনকার পেপার পত্রিকায় নাকি ছাপা হয়েছিল এরকম একটা বিষয় যে জলাতঙ্ক রোগী সুস্থ হয়েছেন আর ডাক্তার সাহেব উনি ভালো ট্রিটমেন্ট করেছিলেন। আসলে ব্যাপারটা রহস্যই রয়ে গিয়েছিল, এই রহস্যের যেই মূল বিষয় এটা অল্প কিছু লোকই জানতেন। তো যাই হোক, এরপর আব্দুল লতিফ মণ্ডল আবার আগের মতোই সালিশ করেন। উনি যতদিন জীবিত ছিলেন উনি ন্যায়পরায়ণতার সাথেই, ধর্মবর্ণ নির্বিশেষে, উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই, উনি যেটা ন্যায্য বিচার সেটাই করতেন। ওনার ছেলেপেলেরা এখনও আছে, তবে ওনারা এখন আর এই কাজটা করেন না, ওনারা শিক্ষিত হয়ে বড় বড় জায়গায় আছেন, চাকরি বাকরি করছেন, কেউ অবসরও চলে গেছেন চাকরি করতে করতে, তবে তারা আর এই যে ট্র্যাডিশনটা এটা ধরে রাখেন নাই আর কি। যেহেতু গ্রামের নামটা বলা নিষেধ ছিল বা আদার্স আরো কিছু কিছু হিন্টস এটা চাইলে দেয়া যেত, আমি ডিটেলস সংগ্রহ করেছিলাম, তো বিশেষ কিছু কারণে সেটা আর বলতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এটাই ছিল আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের তৃতীয় অংশ। ঘটনাগুলো কেমন লাগলো তা আমি বলবো না, আমি শুধুই ক্ষমা চেয়ে নিব যে আমি আসলে আগের মতো নিজে থেকে উদ্যোগী হয়ে ওইভাবে ঘটনা সংগ্রহ করার মতো সময় পাই না। অনেক আগে আমি নিজেই সংগ্রহ করতাম, সেই ঘটনাগুলো উপস্থাপন করতাম, এখন আপনাদের পাঠানো ঘটনাবলীর উপরে অনেকাংশে নির্ভরশীল আমরা। তো আমার ঘটনার উপর যদি নির্ভরশীল হতে হয় তাহলে হয়তো মাসে একটা এপিসোড হতে পারে, তাও সংক্ষিপ্ত। এই জন্য আপনাদেরকে বলি আপনারা বেশি বেশি করে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠান, যে ঘটনার মধ্যে শিক্ষণীয় ব্যাপার রয়েছে, ভয় রয়েছে, মূল্যবোধ রয়েছে, এই ঘটনাগুলো আমরা বেশি প্রিফার করি। অতিরঞ্জিত কোনো ঘটনা, অতি কাল্পনিক কোনো ঘটনা, যদিও বা ভৌতিক ঘটনা এগুলো তো প্রমাণ করা যায় না, এক অর্থে কাল্পনিকও বলতে হবে, কিন্তু তারপরেও আমরা সবসময় ঘটনার স্ট্যান্ডার্ড বজায় রাখার চেষ্টা করি। আমরা পারি না, এটা সত্য, এটা পারাটা অত্যন্ত কঠিন, তারপরও যতটুকু পারি আমরা চেষ্টা করি। আমাদের অক্ষমতাগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখা অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আপনার দ্য হরর ওয়ার্ল্ড বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHOWRWORLDBD@gmail.com। প্রিয় লিসেনার্স, স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আমাদের ঘটনাগুলো কেমন লাগলো, কোন ঘটনা ভালো লেগেছে সেটা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আপনার দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা জানাতে পারেন। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, ইয়াসার নামক হরর থ্রিলার বইটি আপনার রকমারি থেকে অর্ডার করতে পারেন। রকমারির অর্ডার লিঙ্কটাও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, অর্ডার করলে বইটি চলে যাবে আপনাদের বাড়িতে। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের ঈদ স্পেশাল আয়োজনের চতুর্থ অংশ অর্থাৎ শেষ ধাপে আপনাদেরই সকলের প্রিয় রবি ভাই, সাংবাদিক এনামুল হক আবির ভাই এবং মাশফিক ভাইয়ের ঘটনা নিয়ে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, দেখতে